This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। শুরু হচ্ছে আরো একটি আনকোরা এপিসোড। মঞ্চ আলোকিত হয়েছে যাহা বলিব সত্য বলিবর, এবং আজকে সত্যের আসনে বসবেন আরো একজন অতিথি। পুরো টিম হাজির হয়ে গিয়েছি। রয়েছে আপনার সঙ্গে আমি আরজে কিবরিয়া, এবং আরজে কিবরিয়ার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। প্রথমেই আমরা জানতে চাই কে রয়েছে আজকে আমাদের সঙ্গে জীবনের অপ্রিয় সত্যগুলো, ভুলগুলো, অপরাধগুলো নিয়ে আরজে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
আমাদের আজকের অতিথি আরিফ, বিশ একুশ বছরের এক ছেলে, কিন্তু দেখলে মনে হবে সদ্য কৈশোরে পা রেখেছে। ছোটবেলার মতো চঞ্চলতার ছাপ চেহারায় এখনো স্পষ্ট। আমরা জানি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আরিফ এখানে এসেছে তার ভুলগুলো স্বীকার করতে, কিন্তু এই মানুষটির মধ্যেও রয়েছে অনেক ভালো দিক। সেই দিকগুলোই তুলে ধরছি আপনাদের সামনে। ছোটবেলা থেকেই আরিফ বেশ চঞ্চল স্বভাবের ছিলেন, কিন্তু কখনো কারোর সঙ্গে ঝগড়া করতেন না। সে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসে। ছোট বোনের সঙ্গে রয়েছে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যদিও মাকে একটু ভয় পান, কিন্তু মনে মনে অনেক ভালোবাসেন, শুধু মুখে প্রকাশ করতে পারেন না। আরিফের কাছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ তার বাবা। আরিফ মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। তার চারপাশে যে মানুষগুলো কষ্টে থাকেন, চেষ্টা করেন নিজের সাধ্যমতো সাহায্য করার। আরিফ চায় প্রত্যেকটি মানুষই সুখী থাকুক। এই ভালো মানুষটির জীবনেও রয়েছে অনেক ভুলে ভরা ইতিহাস। কি সেই ভুলের ইতিহাস, তা শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা জেনে নিয়েছি আরিফ রয়েছে আমাদের সঙ্গে, এবং আপনাদেরকে প্রথমেই বলে নিই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমি প্রথমে তার সঙ্গে ফোনে একটু কথা বলতে চাই। আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আশা করছি আপনি আমাদের সঙ্গেই থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা যে কাজটি করবেন, শুধুমাত্র যারা আসতে চান আজকে আরিফ যেভাবে জীবনের অপ্রিয় সত্যগুলো সবার সামনে স্বীকার করবে, ঠিক একইভাবে আরিফের মতো করে আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো, ভুলগুলো, অপরাধগুলো আপনি স্বীকার করতে চান বিবেক বোধের তাড়না থেকে, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য নিয়ম হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আরিফের কাছে, এবং আমরা বিশ্বাস করি লাখ লাখ মানুষ এই মুহূর্তে ABC রেডিওতে কান পেতে আছেন আরিফের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার জন্য। প্রথমে আরিফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সাহসী অনুষ্ঠানে আসার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবং যে প্রশ্নটি আমি সব বন্ধুদেরকে করে থাকি যারা এখানে আসেন, যে এই যে মানুষ সাধারণত খারাপ জিনিসগুলো খুব ভালোভাবে নিতে পারে না, প্রত্যেকের জীবনেই ভালো মন্দ ঘটনা ঘটে, কিন্তু একজন বন্ধু যখন এসে তার জীবনের মন্দ ঘটনাগুলো খারাপ ঘটনাগুলো আরেকজন বন্ধুর কাছে বলে, অনেক সময় দেখা যায় যে বন্ধু ভালোভাবে জিনিসটা নিতে পারছে না, খুব খারাপ প্রতিক্রিয়া দেখায়। আজকে লাখ লাখ মানুষ আপনাকে শুনবে, তাদের মধ্যে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। তো এরকম প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারটা আপনি জানা সত্ত্বেও আপনি কেন যাহা বলিব সত্য বলিবতে আসলেন?
আমি যে অপরাধগুলো করেছি এগুলো যাতে কেউ না করে, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আর আমি আসলে সবার কাছে সরি বলার জন্য আসা এখানে।
সবার কাছে সরি বলার জন্য এসছেন এবং আপনি চান যে আপনার মতো অপরাধ আর কেউ না করে, এবং নিশ্চয়ই আপনি যাহা বলিব সত্য বলিব শুনেন।
জি, আমি সব অনুষ্ঠানগুলো শুনি, যাহা বলিব সত্য বলিব বেশি শুনি আমি।
আচ্ছা, যাহা বলিব সত্য বলিব উনি শোনেন, এবং উনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব মূলত তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে ভুল এবং অপরাধ আসলে কি, সেটার পেছনের কারণটা কি, এবং ভুল ও অপরাধের ফলাফলটা আসলে কি। আমরা কোথা থেকে শুরু করতে চাই?
প্রথম থেকে আরম্ভ করেন,
তার মানে আপনি কারণ ব্যাকগ্রাউন্ড আগে বলতে চান।
জি
জি, শুরু করুন।
আমি যেসম জন্ম হওয়ার পর থেকে আমার ফ্যামিলির উদ্দেশ্য ছিল আমাকে একজন হাফেজ কোরআন বানাবে এবং মাওলানা বানাবে,
কোরআনের হাফেজ বানাবে।
জি,
খুবই মহৎ উদ্দেশ্য। তারপর
খালি আমার ফ্যামিলির না, আমার গোষ্ঠী যা আছে কেউই ছিল না এরকম আলেম বা হুজুর, কেউই ছিল না। সবাই একে আমার চিন্তাধারা যে ওকে হাফেজ বানাবো, সবাইকে জানাজা দিয়ে মাটি দিবে, এরকম একটা উদ্দেশ্য ছিল আমার নানার বাড়ির থেকে বা আমার দাদা বা আমার ফ্যামিলি, এরকম একটা উদ্দেশ্য ছিল। তারপর আমার স্কুল লাইফে ভর্তি হওয়ার পরে ক্লাস থ্রি পর্যন্ত পড়ি, স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমার একটা ফ্রেন্ড হয় আমার চাচাতো বোন, বড় চাচার মেয়ে, তার নাম ছিল মুনি।
মুনি, আচ্ছা, মুনি কি আপনার সমবয়সী ছিল নাকি?
দুই বছর ছোট ছিল।
দুই বছরের ছোট ছিল,
আমি এসম অনেক ছোট, ক্লাস থ্রি পড়ি, এসম তো অনেক ছোট, আমিও ছোট, ওই ছোট,
ক্লাস ওয়ানে পড়ে সম্ভবত।
জি জি, এরকমই।
ওকে,
ও আমার ক্লাস ওয়ানে পড়তো, দেখা যাচ্ছে যে ও যেত ক্লাস ওয়ানে সকালে আরম্ভ হতো আর এগারোটার দিকে আরম্ভ হতো আমাদের থ্রি ক্লাস, আগে এরকম ছিল আমাদের, আমি জানি না এখন কেমন।
আচ্ছা জি।
তারপর কিন্তু আমি চলে যেতাম কিন্তু ওর সাথে সাথে সকালে, কিন্তু আমার ক্লাস কিন্তু পরে।
জি,
চলে যেতাম, উদ্দেশ্য হচ্ছে ও আমার ফ্রেন্ড, মানে এরকম উদ্দেশ্য দেখতাম যে ওর সাথে না গেলে ভালো লাগতো না।
কত দূর ছিল স্কুলটা আপনাদের গ্রাম থেকে?
অনেকটা দূর, দুইটা গ্রাম পরে,
দুই গ্রাম পরে।
জি,
কমাইল হাঁটতে হতো,
কমসে কম দেড় মাইল,
দেড় থেকে দুই মাইল হাঁটতে হতো। কতক্ষণ লাগতো স্কুলে যেতে?
কতক্ষণ লাগতো দেড় মাইল, মানে আমরা তো দুষ্টুমি করতে করতে যেতাম, দেখা যাচ্ছে ঘন্টাও চলে যেত এরকম সময় যেত।
ওকে, হ্যাঁ, তারপর?
তারপর সেখানে গিয়ে আমি বসে থাকতাম, গাছ আছে একটা, স্কুলের সামনে একটা গাছ ছিল, মানে আম গাছ ছিল, ওই আম গাছে ঘোরা বসে থাকতাম, ওর ক্লাস শেষ হলে তারপর ও চলে যেত, তারপর আমি ক্লাসে ঢুকতাম।
ওই সময় তো দুজন দুজনকে ফ্রেন্ডশিপই ছিল না, একদম ফ্রেন্ড, খুবই সুইট একটা ব্যাপার। আমরা সাধারণত মুভিতে এরকম একটা ব্যাপার দেখে থাকি। প্রিয় শ্রোতা, দেখুন, ক্লাস থ্রিতে পড়ুয়া একটা বাচ্চা যার বয়স খুব বেশি হলে সাত থেকে আট বছর, এবং ক্লাস ওয়ানে পড়ুয়া একটা শিশুই বলতে পারি আমরা যার বয়স হচ্ছে পাঁচ বছর, তারা দুজন মিলে স্কুলে যাচ্ছে, একজন আরেকজনের জন্য ওয়েট করছে গাছের নিচে বসে, খুবই সুইট একটা ব্যাপার। এবং গ্রামের মেঠো পথ, বুঝতেই পারছেন দুষ্টুমিগুলো কি ধরনের হতে পারে। ওকে, তারপর?
তারপর ছুটি হতো, কিন্তু আমার তো পরে ছুটি হতো, তো চলে যেত। তারপর ছুটি হলে আবার দেখা যাচ্ছে যে বই কোন রকম থুইতাম আর দৌড় দিতাম উঠে উঠানো, উঠে উঠানে মানে একসাথে, কিন্তু ঘর আমাদের ঘর, তারপর মাঝখানে উঠান, তারপর ওদের ঘর, দৌড় মেরে ওদের ঘরে গিয়ে ওর সাথে মানে দুষ্টামি, যত ধরনের খেলা দুলনা আছে ওর সাথে খেলতাম। সবাই আমাকে নিয়ে ঝগড়া করতো, আমার বোন ছিল ছোট বোন, তুই আমাদের সাথে খেলিস না, ওর সাথে খেলিস, মানে তারপর আমার ফ্যামিলিতে ওই বিষয়টা মেনে নিত না। তারপর আমার আম্মা আর ওর আম্মা ঝগড়া হতো আমাকে নিয়ে, বলতো যে তুই ওই ঘরে যাবি না, আমাকে বলতো, আমার আম্মা বলতো, কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে কোনোদিন না করতো না যে ঘরে মানে আমাদের ঘরে আসা যাবে না, এরকম বলতো না, ওরা খুব আমাকে ভালো জানতো ওর ফ্যামিলি।
আচ্ছা,
তারপর কি হলো, বললো তুই থ্রিতে ওটা শেষ, থ্রি ফোর উঠবো, এমন টাইমে আম্মা আব্বু সিদ্ধান্ত নিল ওকে আর স্কুল পড়ানো যাবে না, ও যেহেতু এই মেয়ের সাথে যাওয়া আসা করে বা ইয়ে করে, আর আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে না গিয়ে ওর মেয়ের সাথে যাচ্ছে, মানে এরকম একটা ওরে মাদ্রাসা দিয়ে দিই, তাহলে আর ওদের সাথে আর মিশতে হবে না। ওদের
যে নিয়মটা অনেক আগে থেকে ছিল সেটাই এখন পালন করার চেষ্টা করছে, যে মাদ্রাসায় পড়াবে, মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে আর মিল করতে পারবে না।
তারপর আমাকে একটা মাদ্রাসা দিয়ে এই স্কুল থেকে আরো দুই গ্রাম পরে, মানে চার গ্রাম পরে, ওই জায়গায় এতিমখানা, ওই সময় আমি বিছানার মধ্যে প্রস্তাব করতাম, এরকম একটা অবস্থা ছিল। আমি
নজর কিছু নেই, ওই সময়টাতে অনেকেই করে, অনেকের ইতিহাস খুঁজে দেখলে বোঝা যায় সিক্স সেভেন পড়া পর্যন্ত অনেকেই করে। ওকে, হ্যাঁ,
আমি মাদ্রাসায় প্রায় সময় মানে খেতার টাতা দোয়া লাগতো, এরকম আর কেউ
মাদ্রাসায় গিয়েও আপনার এই অভ্যাসটি বজায় ছিল?
হ্যাঁ, কয়েকদিন, বেশি দিন ছিল না, তারপর মাইট টের খেয়ে মোটামুটি ভালো হয়ে গেল।
মার খেয়ে কিভাবে ভালো লাগে এই জিনিসটা তো, মার খেয়ে ভালো হওয়ার কথা
না। মার খাওয়ার পরে অনেকদিন পানির মধ্যে দাঁড় করে রাখতো হুজুরে নিয়ে, ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে তিনটার দিকে উঠতে হতো মাদ্রাসায়, তারপর ঠান্ডার মধ্যে গিয়ে দাঁড় করে রাখতো
হুজুরে। এই কাজটা করলে
এই কাজটা করলে খুবই অন্যায় আচরণ। নোট করতে চাই প্রিয় শ্রোতা, যেসব বাচ্চারা এই কাজটি করেন এটার একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। এটার যারা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবেন তারা নিশ্চয়ই জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে কাজটি হয় শিশু বয়সে এটা কিন্তু তার জ্ঞানত হয় না, সে ইচ্ছা করে করে না। এবং প্রত্যেকেরই ছোটবেলায় মোটামুটি গড়ে 100 জন ছেলেমেয়ের মধ্যে মোটামুটি 98 জনের ইতিহাস একই রকম। এবং এটার জন্য শিশুদের উপরে অনেক সময় অন্যায় অত্যাচার করা হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে তাদেরকে পেত্রাঘাত করা হয়, পিটানো হয়। আমরা দেখেছি গ্রামে এই কালচারটি রয়েছে। যে কোনো শিক্ষক যিনি, তার অন্তত জেনে থাকা উচিত ছিল যে এটা বাচ্চারা ইচ্ছা করে করে না। সুতরাং এরকম একটা বাচ্চাকে এই কাজটি করার জন্য তিনটার সময় বা অন্য যে কোনো শাস্তি, পুকুর পাড়ে বা ঠান্ডা পানির মধ্যে দাঁড় করিয়ে রাখা, এটা কিন্তু চরম অন্যায়। যাই হোক, হ্যাঁ, তারপরে
তারপর তো এটা মানে অভ্যাসটা এরকম চেঞ্জ হয়ে গেল। তারপর আমার ফ্যামিলিটা একটু দুর্বল ছিল, তারপর ওই এতিমখানাতে কিছু টাকা দেওয়া লাগতো। এতিমখানা নামে ছিল কিন্তু কিছু একটা টাকা দেওয়া লাগতো। তারপর আমাকে বলল কি লজিং এ চলে যেতে,
মানে টাকা দিতে পারছেন আপনার ফ্যামিলি?
জি, লজিংটা একবারে মান্দাসার সাথেই, একবারে সাথেই ঘর, বিল্ডিং ঘর। ওনার আবার তিন ছেলে, দুই ছেলে দুজন বিদেশ, আর দুই মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে, খালি ওই মহিলা আর এক কাজের মেয়ে আছে।
আচ্ছা, আপনি তো এই যে মাদ্রাসায় আপনাকে দিয়ে দিল, কোন ক্লাসে পড়ার সময়? ক্লাস থ্রিতে পড়া অবস্থায়?
থ্রি শেষ, ফোরে মানে উঠবো এমনটা, মানে বার্ষিক পরীক্ষা শেষে যে গ্যাপটা থাকে সময়টা, ওই সময়টা মানে আমাকে এই ভর্তি করে
মাদ্রাসায় দিয়ে দিল। এখানে ভর্তি করার পরে প্রতি মাসে কি পরিমাণ টাকা দিতে হতো?
গ্রামে তো ওইটা মনে করেন 400-500 টাকা দেওয়া হতো।
এই 400-500 টাকা আপনার ফ্যামিলি আপনাকে এফোর্ড করতে পারছে না,
মানে ওইটা বেশি প্রবলেম ছিল, কিন্তু মানে লজিং এ দিয়ে দিছে মানে এটাই জানতেছি আর কি আমি।
আপনাকে তাহলে লজিং এ দিয়ে দেওয়া হলো, মানে আপনি আপনার নিজের খরচটা নিজেই রোজগার করে আপনি ওখানে পড়াশোনা করবেন। মাদ্রাসার দূরত্ব কতটুকু ছিল আপনার বাড়ি থেকে?
4টা গ্রাম, মনে করেন 3 মাইল, 3.5 মাইল এরকম হবে।
আচ্ছা, ঠিক আছে। তারপর
তারপর ওই মানে ওদের ফ্যামিলিতে পুরুষ বলতে আমি, তো ওই মহিলা দুই মেয়ে, একটা ঢাকা বিদেশ, একটা কুমিল্লা বিদেশে শহরে, তো উনি আবার বিভিন্ন জায়গায় ওই দুই মেয়ের বাসায় দৌড়াদৌড়ি শেষ। তারপর ওই জায়গায় আমি 3 বছর পড়াশোনা করি, এভাবে চলে আরকি। প্রতি সোমবার বৃহস্পতি ওদের বাজার করা লাগতো, একটাই কাজ ছিল আমার।
আচ্ছা,
সেটা হচ্ছে ওদের বাজার করা লাগতো, মানে ওদের তো ফ্যামিলির কেউ বাজার করার মানুষ নয়। তার মধ্যে আমাকে টাকা দেওয়া হতো 500 টাকা, 400 টাকা, যা বাজার করতাম তার চেয়ে অনেক টাকা থাকতো। থাকলে এটা আমি যদি ঘুরে দিতাম ওটা নিত না। ওই লোকটা খুবই ভালো ছিল,
ভদ্র মহিলা
মহিলা। তারপর ওই টাকা দিয়ে আমি কিছু গিফট কিনতাম, গিফট কিনতাম বলতে ওর জন্য ভ্যান কিনতাম, মানে আমি কিন্তু প্রতি শুক্রবার বাড়ি যেতাম, কিন্তু আমার ফ্যামিলি বুঝতে পারতো যে আমি মনে কে দেখতে আসা। তারপর প্রত্যেকবার যাওয়ার টাইমে লুকিয়ে পাঞ্জাবি পকেটে করে ক্লিপ নিয়ে যেতাম, বা মানে বিভিন্ন জিনিস নিয়ে যেতাম ওর জন্য আর কি। তারপর এরকম করতে করতে 3 বছর চলে গেল। 3 বছর পরে বলতেছে কি আমার ফ্যামিলি, না ও এখানে পড়াশোনা হবে না, প্রতি শুক্রবার আসতেছে, এবং আসলে আমাকে যাইতাম না আমি ইচ্ছা করে, আমাকে ধাক্কায় রাখায় মানে জোর করে নিয়ে দিয়ে আসতো।
আচ্ছা,
মানে আমার ওর ভালো লাগতো না এরকম, আমি বলতাম যাইস রাখতে থেকে যাই। তার যতক্ষণ বাইরে থাকতাম এতক্ষণে ওর সাথেই অভ্যাস ছিল ওটা। তা আমার আম্মু বলতে কি তোরা তাবিজ করছে, মানে এটা বলতে কি যে তোরে গ্রামে তোরা তাবিজ করছে, যার কারণে তুই আসলে তুই ভাত খাস না কিছু না। আর আমি আবার অভ্যাস ছিল কি ওদের ঘরে ভাত খেতাম বেশি অংশে।
আচ্ছা, ওরা কয় ভাই বোন ছিল?
ওরা ছিল 3 বোন 1 ভাই।
ওর বড় ভাই ছিল?
হ্যাঁ, বড় ভাই।
আচ্ছা, ওরা আপনাকে শাসন করতো না কখনো?
না না, ওরা তো ভাই বোন দেখতো। ওর মা ছোট কাল থেকে আমাকে আব্বা টাকা আরম্ভ করতো,
মানে অনেক আদর করতে,
অনেক আদর করতে।
আপনার ফ্যামিলিতেই সমস্যা?
না, আমার ফ্যামিলিতে ওইটা মানি নিত না।
আচ্ছা আচ্ছা।
তারপর আমার ফ্যামিলি তো বললো না ও এভাবে পড়াশোনা হবে না, ও প্রতিদিন বাড়িতে আসলে আর যাইতে চায় না, আমার জোর করে দেওয়া লাগতেছে। এসময় আমার নুরানি শেষ, 3 বছর শেষ নুরানি, এখন হাফিজি মাত্র আরম্ভ করছি। তারপর ফ্যামিলিতে সিদ্ধান্ত করা হলো যে আমাকে এখানে রাখবে না, আমাকে টাকা দিয়ে দিবে। তারপর আমি বললাম না, টাকা পড়বো না, না যেটা বলে এটাই সিদ্ধান্ত ফ্যামিলির। তারপর আমার এক চাচা থাকতো ঢাকা দক্ষিণখান।
আমি একটু জানতে চাই আপনাদের বাড়ি কোথায় ছিল?
আমাদের বাড়ি কুমিল্লা বড়রা ছিল।
কুমিল্লা বড়রা ছিল, ওখান থেকে আপনাকে ঢাকা দেওয়ার চিন্তা ভাবনা করছে? ওকে।
তার আমার চাচার সাথে আলাপ করলো, আরেক চাচা আমাদের এলাকার একই মেম্বার ছেলে, ওনার সাথে আলাপ করলো, উনি বললো ঠিক আছে, তো ছোট ছেলে ঢাকা মানে রাজি হচ্ছে না, বললো না থাকতে পারবে, কি ফ্যামিলি বলছে আর কি করার, আমি ঠিক আছে। তারপর আমাকে নিয়ে দিল ওনার মাদ্রাসা দেয় না ফার্স্টে, উনি আরেকটা মাদ্রাসা দিল আমাকে
ঢাকায়।
ঢাকায় মানে ওনার মাদ্রাসার থেকে দক্ষিণখান ওনার মাদ্রাসা, আর ওনার মাদ্রাসা আরো 1 মাইল দূরে। তারপর ওই মাদ্রাসা, ওই মাদ্রাসায় 1 বছর পড়াশোনা পরে একটু ভালো দেখছে, তারপর উনি পরের বছর ওনার মাদ্রাসা নিয়ে আসছে। উনি রিপোর্ট পাইছে, পরীক্ষা ফলাফল হবে যে ভালো করছে, তাহলে আমার মাদ্রাসা আমার অসম্মানই হবে না, মানে উনি ভয় পেয়েছে যে গ্রামের ছেলে কি পড়াশোনা পারে, আমার আবার বদনাম করবে, এরকম মনে করে উনি ওনার মাদ্রাসা ফার্স্টে দেয়নি, পরবর্তীতে দিছে। পরবর্তীতে তারপরে ওনার মাদ্রাসায় আসলাম, আইসা হাফিজি পড়া আরম্ভ করলাম। তো পড়তেছে পড়তেছে 15 বার হাফিজ হইলাম, হওয়ার পরে আর পড়ালে ভালো লাগতেছে না, মানে এই সময় আবার দুষ্টামি আরম্ভ করে দিই। দুষ্টামি আরম্ভ করতে বলতে আমি মোবাইল কিনে নিলাম একটা, এর ভিতরে এক টাকা নিয়ে বলে গেছি আমি, মাদ্রাসায় কেরাত পরীক্ষা হয়েছিল,
কেরাত প্রতিযোগিতা,
প্রতিযোগিতা প্রতিযোগিতাপতির আমি 3 নম্বর হয়েছিলাম, 1, 2, 3, ওদের জন্য খাওয়া ফ্রি,
যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের খাওয়া ফ্রি,
খাওয়া ফ্রি। মাদ্রাসা থাকার ব্যবস্থা মানে মাদ্রাসা খাওয়ার টাকা 1,000 টাকা করে লাগতো, কিন্তু আমার ফুল খাওয়া ফ্রি, এই কথাটা আমার ফ্যামিলি জানে না। আমার ফ্যামিলি প্রতি মাসে আমাকে 1000 টাকা দিত।
এই টাকা দিয়ে কি করতেন?
তো ওই সময় এই টাকা দিয়ে কি করতাম, এই বিভিন্ন ঘুরতাম খাইতাম এরকম মানে এনজয় করতাম কি। তারপর হঠাৎ সিদ্ধান্ত করলাম একটা মোবাইল কিনবো, মনির সাথে কথা বলতাম ওই সময়, আরেকজন মোবাইলে 20-50 টাকা ঢুকে যায়, আরেকজন মোবাইল দিয়ে মনির সাথে, আমার এক চাচাতো বোন ছিল ওর মোবাইল দিয়ে ওর সাথে দিয়ে 1 মিনিট কথা বলা হতো বেশি না। ওই সময় আবার মানে ব্যবসায়িক ফোন দিয়ে করলে 3 টাকা ফোন, আর এমনি মনে করেন 20-50 টাকা কাট বই রায় না, ওই আমার বড় ভাইদের মোবাইল দিয়ে একটু একটু কথা বলতাম। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিলাম একটা মোবাইল কিনবো ওর জন্য। তারপর 1800 টাকা একটা প্যাকেজ বের করলো, 1208 মোবাইল একটা সিম সহ এরকম একটা প্যাকেজ বের করলো। তারপর ওই ওই যে বাড়িতে টাকা আনতাম প্রতি মাসে, ওই টাকা জমাতে জমাতে প্রায় 3000 টাকা মতন হয়ে গেল।
আচ্ছা,
তারপর ওই টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিলাম। তারপর কিনা সিম চেঞ্জ করে রবি সিম দুইটা একসাথে কিনে নিলাম, একই নাম্বার, ওরটা 72 আমারটা 27, মানে উল্টা পাল্টা নাম্বার আর কি। কিনা এ কথা বলতেছে, তারপর যে সময় বাড়িতে গেছি এই সময় ওকে মোবাইলটা দেওয়ার জন্য অনেক ইয়েস করতেছে, ও নিবে না মোবাইল, ও চালাবে না, ওর মেরে ফেলবে, ও এরকম বলতেছে কিছু একটা। তো এর ভিতরে ওর সাথে আমার একটা মানে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। খুবই ছোট, আমার বয়স হয়তো 10 বছর, মানে এমনি আবেগের থেকে যে মানে
না
জিনিসটা সব এমনি মজা করতাম,
যেটা হচ্ছে যে হঠাৎ করে কোন একটা কিছু হয়ে যাওয়া। আপনার বয়স তখন কত বছর বলছিলেন?
মনে করেন
3-4 বছর, আপনি বলছেন 3-4 বছর, তার আমরা বলতে পারি হচ্ছে 8-12 বছরের মতো আপনার বয়স তখন,
এরকম
12-13 বছর বয়স, এবং ওর বয়স তখন আরো অনেক কম, 10 বছরের মতো বয়স, কারণ আপনার সাথে 2 বছরের ছোট। আপনারা বুঝতেন না জানতেন না কোনো কিছু, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনা ঘটার পর কি র্যান্ডম এগুলো ঘটে গিয়েছে?
হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আমরা দিন ও আমার জন্য খুব মজা নিয়ে আসতো, ও যেই কোনো একটা যদি ভত্তা করতো ওটাও আমার জন্য নিয়ে আসতো আমাদের ঘরে, মানে ও এমন ও আমাকে এত ভালোবাসতো মানে আমি ভালোবাসতাম, এরকম একটা ইয়ে ছিল আর কি, যে ও আমার সাথে এটা নিয়ে আসতো, আমার এটা খাওয়াতো ওটা খাওয়াতো। আর খাওয়ানোর উদ্দেশ্য আমাদের দাদির বাড়ি পুষ্কিনের দক্ষিণ পারে আমাদের বাড়ি, পূর্ব পারে ওর বাড়ি, আর উত্তর পারে আমার দাদি বাড়ি, তার মানে আমি যদি দাদি বাড়ি যেতে হয় ওদের বাড়ি দিয়ে যেতে হয়। বেশিরভাগ আমাদের সবকিছু হতো মানে ওই কাজটা হতো দাদির বাড়িতে, দাদি আর দাদা আর কেউই নেই, কাকার বাড়িতে দাদি থাকতো, কিন্তু কাকা মাস্টারি করতো মানে শহরে থাকে আর কি।
আচ্ছা আচ্ছা, এই যে কাজটা আপনারা করছেন, বিশেষ করে আপনার কথাই আমি বলি, আপনি কি এর আগে জানতেন এটা সম্পর্কে? আপনার কোনো কিছু জানাশোনা ছিল?
কিছুই না, মানে আবেগের থেকে যে ও এই কাজটা করি এরকম মানে এমনি।
আপনার এর আগে এই এই যে ব্যাপারগুলো
ওকে
ফাইন, বাট শারীরিক সম্পর্ক নিয়ে আপনি কারো কাছ থেকে কিছু জানতেন
না?
কোনো গল্প টল্প শুনেন
কিছু না?
মানে আপনি
ছবি দেখতাম, টিভি দেখতাম মাঝে মাঝে, মানে এরকম একটা দেখতাম যে ছবির মধ্যে দেখা যাচ্ছে যে নায়ক নায়িকারা এমনি ধরতে আছে, আঞ্জা করতেছে বা এরকম গান টান হচ্ছে, এসব মানে
এটা আসলে জিনিসটাকে কিছু জানতেন
না। ওই সময় এটা করার পরে কেমন একটা অভ্যাস হয়ে গেল।
ওই
সময় ও আসতো, আমি যদি ওরকে মানে টাচ করতাম বলে ওই সময় কিছু বলতো না। একদিন না একদিন মজা হয়েছে যে আমার আম্মুটা কেউ বাড়িতে নেই, তা আমরা আমাদের খাটে মানে এই কাজটা করতেছিলাম, যেখানে আম্মা এসে দরজা ইয়ে করতেছে, আমরা দুজন খাটের তলে ঢুকে গেছি, দরজা খুলতেছি না কেউই। তারপর অনেকক্ষণ পরে আমি খুললাম, খোলার পরে পরে আমরা তো এই যে হাসাহাসি করতেছি হাসাহাসি করতেছি এরকম করতে, তা আম্মা এসে পরে দেখছে ওরে নিছে, তারপর আম্মা ওরে ধমক টমক দিচ্ছে, ঠিক আছে কেন আমি ছোট ছিল, আমিও ছোট, ধমক টমক দিচ্ছে, আমার ধুনল না একবার মায়েরা মানে অনেক ভয় টয় দেখাচ্ছে। তারপর তো আর আমাদের ঘরে খুব কমে আসতো, মানে খালি একটা দিন খালি আম্মু মানে এই জিনিসটা হয়তো টের পাইছে কিনা জানি না, কি বুঝছে আম্মু ওই দিন, আমিও আসলে নিজে বুঝতে পারিনি।
একটা হচ্ছে যে আমরা যে জন্যই বলে থাকি যে ছোট ছেলে মেয়েদেরকে যে সেক্সুয়াল এডুকেশন যেটার কথা বলে থাকি, ইদানিং আমরা শুনি যে পাঠ্য বইয়ে জিনিসগুলো যুক্ত করা হয়েছে, যে শারীরিক যে অঙ্গগত বা যেটাই বলি না কেন প্রকৃতিগত যে ব্যাপারগুলো মানুষের মধ্যে আসে সেই ব্যাপারগুলো সম্পর্কে প্রপার এডুকেশন দেওয়াটা খুবই 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 জরুরি। আমাদের সোসাইটিতে কিংবা আমাদের ফ্যামিলিগত ভাবে এগুলোকেই ছোটকাল থেকে এক ধরনের ট্যাবু মনে করা হয়, যে বাবা মা সন্তানের সামনে এগুলো নিয়ে কখনো আলোচনা করতে পারবে না, সন্তান বাবা মার সাথে কখনো টেলিভিশনে এরকম একটা দৃশ্য হচ্ছে বা কোনো কিছু হচ্ছে সেটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। এই যে একটা বিশাল দূরত্ব গ্যাপ রাখা হয়েছে, এটার মাঝখানে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে যায় যেটা কারো কারোর জন্য অনেক বেশি পরিমাণে রিস্কি, অনেক বেশি পরিমাণে ভয়াবহ হতে পারে ভবিষ্যতে। আমরা ওদের ক্ষেত্রে যে জিনিসটা দেখেছি সেটা যে শুধুমাত্র ওদের গল্প তা কিন্তু না, আমাদের এই সমাজে এই সোসাইটিতে অনেক ঘটনা আছে এরকম হুবহুদের সাথে মিলে যাবে, যারা হয়তো জানেই না ব্যাপারটা আসলে কি কোনো কারণে ঘটে গিয়েছে, এবং ঘটে যাওয়ার পরে কন্টিনিউয়াসলি তারা এটা করে যাচ্ছে কারণ ভালো লাগছে। এটা সম্পর্কে যদি প্রপার এডুকেশন তাদের থাকতো তাহলে ঘটনাটা ঘটতো কিনা সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। আমরা ফিরে যেতে চাই আবারও আপনার কাছে। হ্যাঁ, তারপর
তারপর ওই যে মোবাইল কিনলাম, তারপর ওরকম মোবাইল দিয়ে ভাইব্রেশন দিয়ে ও নিবে না খুব জোর টোর করে, তারপর বলছি দেখো তোমার সাথে কথা বলা হচ্ছে না, স্বাস্থ্য বোনের ফোন দিয়ে ও বিভিন্ন কথা বলে, তোমাকে কথা বলা হচ্ছে না, তুমি মোবাইলটা রাখো। তারপর ও রাখে, ভাইব্রেশন দিয়ে চালায়। তারপর আমি কি করি, আমি তো নিজে কিনি না, আমি যে সিম ওই সিম বড় ভাইয়ের মোবাইলে লাগাই, ওই মানে মান্দাসার যে বড় ভাই ওদের মোবাইলে লাগাই কথা বলি, বা অন্য সময় টাকা ওদের মোবাইলে বইরা ওর সাথে কথা বলি। তারপর কি করতাম, ও যে সময় আমার বলতো যে কি তুমি আসবা বাড়িতে, মানে ও বলতো তোমার দেখতে ইচ্ছা করে, দেখা যাচ্ছে যে নিয়ম মান্দাসা যে তিন মাস ছাড়া ছুটি নেই, অথচ আমি প্রতি মাসে ছুটি নিতাম আন্তাজিও। আমার বাড়ি যাওয়া লাগবে, খুব কান্নাকাটি করতাম, তারপর ছুটি দিতাম আমাকে। তো গিয়া বাড়ি দেখতেছে ঘন ঘন আসা হচ্ছে আমার, যে বাড়িতে আসলে আবার যাইতে চাচ্ছি না মানে খুব একটা। তারপর ফ্যামিলি বললো যে তুই কি করবি, তোর এত দূরে লেখাপড়া দিচ্ছিস। আমি বললাম যে আমাকে কুমিল্লা ভর্তি করা, আমার ওই জায়গা ভালো লাগে না। এর ভিতরে আমি ওই হাফিজি পড়া বাদ দিয়ে দিছি।
ফ্যামিলি কিছু বললো না?
অনেক বকাসকা করলো। তারপর বললো কি করবি, আমি কিছু না, আমি হাফিজি পড়বো না, আমার ভালো লাগে না, আমি ইয়ে করবো জামাতে পড়বো, মানে কিতাবখানায় পড়বো আর কি।
কিতাবখানা মানে আপনি আলেমি লাইন যেটাকে
বলেন? জি জি, এটা পড়বো আর কি। তারপর আমি আলেমি লাইনে পড়লাম, মানে চার বছর আলেমি লাইনে পড়ছি আমি।
কোন ক্লাসে গিয়ে ভর্তি হলেন আপনি?
প্রথম তাইসির, মানে একটা জামাত আছে কবি মাদ্রাসা, আমি পড়াশোনা করছি তাইসির নামে। যারা কবি মাদ্রাসা পড়াশোনা করে তারা যদি শুনে তাহলে বুঝতে
পারবে
তাইসির নামে। তারপর এরকম চার বছর হেদায়েত উন্নাহ পর্যন্ত পড়ছি একটা
জামাত।
তারপর কন্টিনিউ বাড়িতে যেতাম, প্রায় সময় বাড়ি চলে যেতাম। তো বাড়িতে এই বিষয়টা খুবই খারাপ জানত জিনিসটা। আর আইসি আবার অভ্যাস ছিল ওই ওর, ওই যে মনির কাছে থাকা। তারপর এই ফ্যামিলিতে বললো তুই কোথায় পড়বি বল। তারপর আমি বললাম আমি পড়াশোনা করবো না। বললো কোথায় পড়বি, জেনে পড়বি, তুই যদি বলিস লন্ডন তাহলে তোর লন্ডনে গিয়ে পড়াবো, তাও তোর লেখাপড়া করতে হবে, তো মানে আমার মাওলানা হইতে হবে তোর, এরকম একটা উচিত। তারপর বললাম আমাকে কুমিল্লা ভর্তি করাও, ও বড় মন্দাসা কুমিল্লার মধ্যে শহরের মধ্যে ওই বড় মন্দাসা ভর্তি করালো। হ্যাঁ, আবার এনে যে জামাতে পড়ে গেছি ওই জায়গায় আবার ওই জামাতে ভর্তি করালো। তারপর এনে আসার পর আরো সহজ হয়ে গেল বাড়ি যাওয়াটা, 20 টাকা গাড়ি ভাড়া, যাইতে যাইতে 40 টাকা। ফ্যামিলি বকাবকি করবে দেখে রাত্রে যেতাম, রাত্রে আবার খেত দিয়ে যাইতাম, ওদের বাড়িতে ওকে দেখিয়ে আবার চলে আসতাম, আমার ঘরে যেতাম না, অথচ ঘর এনে এনে কেউ দেখতো না, আবার লুকিয়ে লুকিয়ে যাইতাম রাত্রে, রাত্রে রাত্রে আবার আসে ওকে দেখার জন্য খালি এক নজর, এরকম একটা কর্ম হয়েছিল। আবার আমাদের দাদি আর দাদাকে ভাত দেওয়া হতো তিন ঘর মিলে।
জি,
আমি আজকে দিচ্ছি আমাদের ঘর থেকে, কালকে ওদের ঘর, এরপর দিন।
হ্যাঁ, এখানে অনেকে বুঝতে পারবে না যারা শহরের বাসিন্দা তারা। প্রিয় শ্রোতা, আমি একটু ইন্টারাপ্ট করছি। ওকে, ও ভাত দেওয়া বলতে যেটা বোঝাচ্ছে যে সাধারণত যেটা হয় যে চার পাঁচটা ছেলে মেয়ে থাকলে সকালে একজন দেয়, দুপুরে একজন দেয়, রাতে একজন দেয়, কিংবা কোনো কোনো সময় দেখা যায় যে একদিন একদিন হয়তো একটা ছেলের ঘরে খাচ্ছে, আরেকদিন হয়তো পরের জনের ঘরে খাচ্ছে, আরেকদিন এরকম একটা ব্যাপার থাকে যৌথ পরিবারগুলোতে। এবং এটা গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছেন, বিশেষ করে শৈশব কেটেছে, তারা নিশ্চয়ই এটার সাথে পরিচিত, এবং আমিও কিছুটা পরিচিত। ওকে, তারপর
তারপর ওই একটা টার্গেট নিয়ে যেতাম যে 8টার দিকে ভাত নিয়ে আসবে বা 7টার দিকে ভাত নিয়ে আসবে। ওই টাইমে আমি বউদের বাড়িতে, আমার দাদির বাড়িতে গিয়ে থাকতাম, মানে ও আসলে ওকে একটু দেখবো।
দাদির বাড়িটা কত দূর ছিল ওর বাড়ি থেকে? একদম পাশাপাশি
পাশাপাশি, মানে মাঝখানে ওদের বাড়ি, তারপর আমাদের বাড়ি, আর মানে দুই পাশে দুই বাড়ি, আমার বাড়ি, দাদির
বাড়ি।
ওদের ফ্যামিলিতে ওই ভাত নিয়ে আসতো, আর আমাদের ফ্যামিলিতে আমি যেতাম, মানে এটা জোর করে যাওয়া হতো আমার, যে আমি ওর দাদি বাড়িতে ভাত নেওয়া, বাড়িতে থাকতে নেওয়া, মানে কি ওর বাড়ি, ওর ঘরের উপরে দিয়ে যাওয়া, ওর সাথে দেখা করা, জোর করে যেত। আমার বোন বলতো আমার বোনে যাবে না আমি যাবো, আব্বু বলতো না আমি বাতনি না আমি যাবো, মানে এটা নিয়ে একটা ঝগড়া হয়ে যেত আমার বোনের সাথে আমার।
আচ্ছা,
তা ও আবার যেত জোর করে। তারপর কি হলো, কুমিল্লা পড়াশোনা কুমিল্লাতে মাদার সাথে দেখতে যেতাম। তারপর আমি বললাম যে আমি কুমিল্লা পড়বো না,
কুমিল্লাও আপনি পড়বেন না?
পড়বো না, কি সমস্যা কি? আমি বলছি না আমি পড়বো না কুমিল্লা, এনে ভালো লাগে না, আমি বোররা পড়বো আমার থানা মাদ্রাসা, তার মানে বাড়ির পাশে। তারপর ফ্যামিলিতে আমি যা করছি তাই মেনে নিচ্ছে, মানে ওদের উদ্দেশ্য যে আমি পড়াশোনা করতে হবে, ওরা তাও আমাকে চাপ দিচ্ছে না, চাপ দিচ্ছে এমনি যে তুমি দেখো তুমি যাতেই চংবং করো তুমি কিন্তু পড়াশোনা করতে হবে, তুমি যা বলো তাই দেওয়া হবে। তো সময় আমি যা চাইতাম আসলে তাই দেওয়া হতো আমাকে। আমি 1000 টাকা লাগবে নিতাম 2000 টাকা, আন্তাজি মিথ্যা বলতাম, আমার লাগবে 500 টাকা নিতাম 2000 টাকা, ওই টাকাগুলো নিয়ে ওকে গিফট করতাম খালি খালি, আমি চাইতাম যে ও সুন্দর থাকুক। ওর ফ্যামিলিটা খুবই গরিব ছিল, ওর বাপে বলি, ওর বাপে কি করতো, ওই যে টুরি বানায় না,
টুরি, জি
টুরি,
টুরি মানে হচ্ছে হলো কি, দুই ধরনের টুরি, একটা হচ্ছে মুখে গরুর মুখের জন্য, আরেকটা হচ্ছে গরুকে ঘাট দেওয়ার জন্য,
গরুকে ধান টান লওয়ার জন্য, ওইগুলা বিক্রি করতো ওর বানায়তো ওরা।
আচ্ছা আচ্ছা,
ওর আব্বু বানাতো আর কি,
বাঁশ দিয়ে।
হ্যাঁ, বাঁশ দিয়ে, বাঁশ কেটে কেটে ওইগুলা কিনে কিনে, মানে ওদের ব্যবসা করতো অনেকগুলা, প্রতি বাজার বাজার রবিবার বুধবার বিক্রি করতো। তো কোন সাজগোজের কিছুই ওর ফ্যামিলি থেকে কিনে দেওয়া হতো না ওকে, মানে খালি আমি দিতাম ওকে, মানে একরকম আর কি, জামা কাপড় বা সাজের জিনিস, ও বলতো না কোনোদিন কিছুর কথা, কিন্তু আমি নিজে ইচ্ছাকৃত ভাবে ওকে দিতাম। তারপর বললাম যে আমার বিয়ে হবো, তারপর ফ্যামিলিতে তাও মেনে নিল।
কোন জায়গায়?
আমাদের থানা,
মানে কুমিল্লা ছিল 20 টাকার ডিস্টেন্স, ভর্তি হলে মোটামুটি হেঁটে আসা যাবে।
হ্যাঁ, এরকম মানে বাড়ির পাশে এসে পড়া হলো।
ওকে,
তারপর এখন বলতেছে না বোর্ডিং থেকে পড়তে হবে আমার ফ্যামিলি, না বোর্ডিং থাকবো না, বাড়ির পাশে একে কেউ বোর্ডিং থাকে, বললাম যে আমি সাইকেল দিয়ে আসা যাওয়া করবো, তাও মেনে নিল। যা, তখন খুব খুশি হলাম যে বাড়ির থেকেই পড়াশোনা করতেছি, তার মানে তোকে সবসময় কাছে পাবো। এর ভিতরে কিন্তু ওই রিলেশনটা বন্ধ হয়ে যাবে সাথে।
কোন রিলেশন?
ওই যে আগে যে একটা
ফিজিক্যাল রিলেশন,
ওইটা একবারে অফ হয়ে যায়, একবারে অফ। হঠাৎ একদিন ও আমাকে বলতেছে যে দেখো আমরা যা করছি ওই ভুল আর করা হবে না, আমার সমস্যা হয়ে গেছে, মানে ওর মানে যেটা বলা কি, ওই সময় আমি বুঝতে পারলাম কি আমার ওটা আরম্ভ হয়ে গেছে, তুমি যদি ওইটা ওই রিলেশনটা করো তাহলে আমার সমস্যা হবে। তারপর করা যাবে না যেহেতু আমিও বন্ধ করে দিলাম। তারপর কিন্তু এমনি অন্য কিছু হতো ওর সাথে। তারপর বোরা আসার পরে এখন তো প্রতিদিন বাড়িতে আসে যাওয়া সাইকেল দিয়া সাইকেল দিয়া। তখন ঈদ আসলো, এখন ওর ফ্যামিলি তো ওকে একটা ভালো একটা কিছু কিনে দেবে মানে ওই সমস্ত ছিল না ওদের। তারপর আমি কি করলাম সাইকেলটা বিক্রি করে দিলাম।
সাইকেল বিক্রি করে দিলাম,
সাইকেল বিক্রি করে বাড়িতে এসে বললাম কান্দাগাড়ি করতেছি যে আমার সাইকেল হারিয়ে গেছে। তালা দিস না, আমি তালা টোলা ভাঙে নিয়ে গেছে, মানে এরকম একটা মিথ্যা কথা বললাম। সাইকেল বিক্রি করে দিলাম 1800 টাকা। ওই সময় সাইকেলের দাম ছিল 5000 টাকার উপর নতুন সাইকেল। তো বিক্রি করে 1800 টাকা বিক্রি করে নিলাম, ওর জন্য 1200 টাকা দিয়ে জামা কাপড় কিনলাম সেট। জামার এক সেট কিনলাম, ওই সময় ফার্স্ট ওটা দামি সেট কিনে দেয় মানে 1200 টাকা কিনে দেওয়া মানে তো অনেক কিছু গ্রামে, ওই সময় এত দামি কেউ কিনতো না। ওর বলছে সবাই কিরে তোরে কে কিনে দিল, তো বলতো আমার মামা কিনে দিছে, মানে এরকম মিথ্যা বলছে কারণ সবাই যদি জানে তাহলে
কি সমস্যা হবে। হ্যাঁ,
তারপর আরেকটা ঈদ আসলো কোরবানিতে। এখন আরেকজনের নুপুর পাই দিয়া ওর খুব ভালো লাগছে আমার চাচাতো বোনের, তো মনে মনে বলতেছে যে আমার নুপুর নাই এরকম একটা বলতেছে আর কি। তারপর আমি কি করলাম যে তোমাকে নুপুর বানাই দেবো এরকম বললাম। তারপর নুপুর বানাইতে দোকান সোনারি দোকানের সাথে আলাপ করলাম যে কত লাগবে নুপুর বানাইতে। তোরা বললো যে 500-700 টাকা লাগবে, কমের ভিতরে কি দুইটা নুপুর বানাবে 500-700 টাকা। তারপর 1000 টাকা ধার নিলাম, 500-700 টাকা দিয়ে নুপুর বানাবো আর কিছু ঈদের কিনাকাটা কিনবো। ইমান নামে একটা ছেলের সাথে থেকে মানে 1000 টাকা ধার করলাম। ধার করার পরে ওই ছেলেটা ছিল আবার 420 মানে এলাকাতে সুরি বাটপারি করতো বা এমনি এমনি চলতো আর কি, ও ধান্দা ছিল এটা। ওর কাছ থেকে আবার 1000 টাকা ধার নিলাম, নিয়ে বলছে 2-3 মাস পরে দিব। ও আবার প্রতিদিন খোঁজা আরম্ভ করলো। পরে একদিন বলতেছে এই তুই টাকা তো দিতে পারবি না আমার, তুই এক কাজ কর আমরা একটা সাইকেল চুরি করি, সাইকেলটা আমি চুরি করবো, তুই তো সাইকেল চালাইতে পারছ আমি তো পারি না, তুই আমাকে পিছনে লাই আর তুই আমার সালাই অমুক জায়গায় নিয়ে যাবি, ওই জায়গায় গিয়ে বিক্রি করে দেবো।
প্রিয় শ্রোতা, আমরা ছিলাম ব্যাকগ্রাউন্ডে। আজকে আরিফ এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলতে এসেছে। আমরা বলি থাকি যে অপ্রিয় সত্য, ভুল কিংবা অপরাধ যাই বলি না কেন, সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা কারণ থাকে, এবং তারপরে আমরা সেই ভুল বা অপরাধটা কি সেটা জানি এবং সেটার পরিণতিটা কি হয় সেটা আমরা শেষে গিয়ে জানি। আমরা এতক্ষণ যাবত একটা ব্যাকগ্রাউন্ডে ছিলাম এবং ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলেটি পারিবারিক ভাবেই একটা মেয়ের সাথে তার একটা অদ্ভুত রকমের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েছিল একেবারে ছোটবেলা থেকে। সেই সময় পারিবারিক যে অনুশাসন, পরিবার থেকে তার প্রতি যে আচরণগুলো করা হয়েছে সেটা কোনোভাবেই এই মেয়েটির কাছ থেকে তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং তীব্র থেকে তীব্রতর আগ্রহ হয়েছে সেই মেয়েটির প্রতি। এক ধরনের অনৈতিক শারীরিক সম্পর্ক অপরিণত বয়সে, যখন তারা জানতই না শারীরিক সম্পর্ক বিষয়টা কি। স্টেপ বাই স্টেপ তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে, ছেলেটির মেয়েটিকে প্রচন্ড ভালো লাগত এবং সেই ভালো লাগার নিদর্শন স্বরূপ সে প্রতি মুহূর্তে তাকে কিছু না কিছু গিফট করত। গিফট করতে করতে এমন একটা অবস্থায় সে দাঁড়িয়েছে যখন তাকে কোনো না কোনো ভাবে তার গিফট ম্যানেজ করতে গিয়ে চুরির দিকে যেতে হচ্ছে। আমরা এইরকম একটা জায়গাতে এসে থেমেছি, আমরা ঠিক সেই জায়গাটি থেকে ফিরতে চাই এবং সেই জায়গাটিতে আপনাকে একটু নক করতে চাই। এই অর্থে যে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে ভুল এবং অপরাধ আছে। আপনি যদি মনে করেন যে আপনার মতো ভুল এবং অপরাধ কেউ না করুক সমাজে, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে, যারা শুধুমাত্র আসতে চান তারা প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে, আপনি যেটা বলছিলেন যে সাইকেল চুরির একটা প্ল্যান হলো এবং সে সাইকেলটা ছিল রাসেলের, রাইট? রাসেল কে ছিল?
এলাকার একজন,
এলাকার কি মানে চেনা পরিচিত মানুষ?
জি, খুব বন্ধুত্ব মানুষ ওরা। আমরা টিকিট খেলতাম একসাথে, রাসেল নাকি ইমানের সাথে ঝগড়া করছে এই জন্য ওর সাইকেল নিয়ে যাবে, মানে ওর উদ্দেশ্য কি, ইমানের উদ্দেশ্য
এটাই।
তো আমি বললাম ভাই আমি জীবনে এইসব কাজ করি না, আর যদি মানে ধরা খাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, জানিস তো আমি মাদ্রাসা পড়ি, মানে এরকম টাকা সবাই আমাকে ভালো জানে। তারপর বলে তোর কিছুই হবে না, এ দেখবে কেউ একটা বোকা। তারপর কোরবানি ঈদের পরের দিন সবাই গেল পিকনিকে, কুমিল্লা কোর্ট বাড়ি বেড়াইতে গেল সবাই, রাসেলদের পরিবার। ওদের বাড়ি ছিল একলা, ওদের বাড়ির সামনে আমরা খেলতাম। তারপর ওই ইমানের সাথে চলা কিন্তু আমার সম্পূর্ণ নিষেধ ছিল আমার ফ্যামিলিতে, যেহেতু ইমান বাজে ছেলে।
আচ্ছা, মানে ইমানের আগে থেকে বাজে রেকর্ড ছিল?
হ্যাঁ, বিভিন্ন মোবাইল টোবাইল চুরি করতো অনেকের, বিভিন্ন চুরি পাটপাই করতো। আমার ফ্যামিলিতে ফুল নিষেধ, ওর সাথে কোনো কথাই ভাবলা যাবে না।
আচ্ছা,
ওর সাথে কথা বলতে হবে কিভাবে? শীষ দিয়ে। ও আমাকে শীষ দিত, পুষ্কিনী পারে ওই পারে ছিল ওদের বাড়ি, ও আমাকে শীষ দিত, শীষ বাজাতো, তাহলে বুঝতে পারতাম যে ইমান শীষ বাজাচ্ছে। আমাদের একটা স্থান ছিল ওই খেলা মাঠ, আমি ওই খেলা মাঠে চলে যেতাম। ওই যে ওরা কোর্ট বাড়ি চলে যায় ওই দিন, ও আমাকে বলে সকালে যে আজকে ওরা কোর্ট বাড়ি চলে যাবে, গাড়ি আসবে 10টার দিকে চলে যাবে, 11টার দিকে আমরা সাইকেলটা নিয়ে যাবো। বললাম কিভাবে? তুই খালি দাঁড়ায় দেখবি সাইকেলটা আমরা বাইর করবো, ঠিক আছে? ওকে,
মানে দাঁড়ায় পাহাড়া দেবি যাতে লোকজন
না আসে। তারপর আমি গেলাম 11টার দিকে, শীষ বাজালো, আমি গেলাম ওই দিকে। যাওয়ার পরে দরজা টরজা ভাঙলো, আমি বাইরে গেড়ে বাইরে বসেছিলাম, দরজা টরজা ভাঙলো, ভাঙ্গা সাইকেল গিয়ে দেখে লক তালা দিয়ে সাইকেল, ভালো করে তালা মারা, ভিতরে ঢুকছে ঠিক আছে কিন্তু সাইকেল তো বাইর করা যাচ্ছে না,
চেন দিয়ে ভালো করে তালা মারা আছে।
তখন রাগে কি করছে, টিভি ঘরের লাইট ছিল টিউবলাইট, এগুলা আয়না পুষ্টুনির মতো ফেলা দিছে ইমান আর জিলানি আর একটা ছেলের নাম ছিল। মানে রাগে সাইকেল চুরি করতে আইলাম যে সাইকেলে পাইলাম না, ঘরে বিছনা বিছনা উলাইয়া টাউলাইয়া সুকি সুমুকি স্কুলে দেখছি কিছুই নেই।
আচ্ছা আচ্ছা,
তারপর কি করলে যা কিছু পাই না, টিভি টুবি তো বেঁচে যাবে না এগুলা এলাকার মধ্যে, এগুলো নিয়ে পানি ফেলা দিই। ওর উদ্দেশ্য ছিল যে রাসেল উপর রাগটা তো মিটাতে হবে আমার। এমন টাইমে দেখি এক মহিলা আসতেছে এই বাড়িতে, ওই বইলে গেছে আর কি, আমাদের বাড়িটা দেখিস আমরা তো চলে যাচ্ছি। মহিলা দেখে তো আমার পা হাত কাঁপতেছে, আমার বলছে কেউ যদি আসে শীষ বাঁচাইস, শীষ বাঁচাবো কি আমি, আমি ডাক দিব দিয়ে এই মানে আমার এই শক্তি নেই।
শীষকে আপনি বাঁচাতে পারতেন একটু শুনি আমরা,
এরকম একটা শীষ বাজালে
পাশ থেকে
চোখ দিয়ে পানি আসতেছে, আমি এমনি কাঁপতেছি ভয়ে যে কি হলো, যে মানুষ আসতেছে মানে ওই মহিলা আসতেছে দেখে পেলায়, মানে আমি হাঁটবো দিয়ে শক্তি নেই, আমার পাওয়ার কাঁপতেছে। তারপর ওই মহিলা আইসা দেখে গেল কিন্তু কেউ কে চিনে না, তারপর সবাই যে যার মতন ধরে মরে গেল, আমিও চলে আসলাম বাড়িতে। আসলাম বললো কি হলো, শিক্ষা শুনলো সবাই চোর চোর করে শিক্ষা দিল, কইছিল দিনে দুপুরে 12টা বাজে আর কি। তারপর কইছিল আমি বললাম না আমি তো দাদির বাড়ি, আচ্ছা ওকে ফাইন, ওই শিক্ষার হয়েছে যাও নাই তো, আমি না আমি যাবো কেন। বিকাল বেলা কি হলো, ইমান আবার শীষ দিয়ে নিয়ে গেল, তার একটা মেল ছিল ধান ভাঙ্গায়, আবার মেয়ের কাছে ওইখানে গেল, গিয়ে বললো যে ভাই কেউ তো কেউ চিনে নাই, তবে খুব সাবধান কেউ বাড়িতে ফালাইবা না, যদি ফালাও তাইলে দেখা যাচ্ছে যে ফালাইবা তারে উদ্দেশ্য করা হবে, আর কেউ কারোর সাথে মিটিং করবা না। আমরা চারটার দিকে গিয়ে সিদ্ধান্ত করে নিয়ে আসলাম, আইসা যে যার যার মতন পড়েছি, রাত্রে সন্ধ্যার পর পর ইমানরে ধরে নিয়ে গেছে, নিয়ে মানে আন্তাজি মায়ের আরম্ভ করছে সন্দেহ করে, যে ও তো বাটপা চোর
যেহেতু এলাকায় ওই করে
ওই করে, মায়ের আরম্ভ করছে মারতে মারতে ও শিকার যাচ্ছে না, এক পর্যায়ে ও শিকার কাছে গেছে, আমি করছি। কে গেছিল ওর লগে দুইটার নাম কই দিল,
তার মধ্যে আপনার নাম ছিল
না, আমার নাম করছে না তখনও। আমি আবার ওই যে গোল মিটিং মারতেছে মানুষ ওদের মাঝে আমিও আমিও দেখতেছি, কারণ ও তো বলছে আমার নাম জীবনও করবে না, এরকম করছে আর কি, যে ধরা খাও কেউ কেউ নাম
করে মারছিল, কিভাবে মারছিল,
লাঠি দিয়ে খুব মারতেছিল, এলাকার মধ্যে খুব মারতেছিল, ওরা আসলে তো কাজ নাই, ওরাও আসতে কাজ নাই তো, ওরা বাবা মা আসলে কি ওর মারতেছিল খুব, ও তো সরি এরকম একটা। তারপর বল আর কি আসলো এরকম, এমন টাইম হঠাৎ বলে আছে কি আরিফ ছিল, কোন আরিফ, এই আরিফ, মানে কেউ বিশ্বাসই করতেছে না এই জিনিসটা, আরিফ এই কাজ মানে সবাই অবাক। তারপর কিছু তোর দিল যে আরিফের বাড়ি, এই ফাঁকিকে আমি এনে কিন্তু কেউ, কিন্তু আমি যখন কইছি আমার নাম, আমি এই ফাঁকি মানে একসিবাদে দৌড় একবারে ফাগান টাগান দিয়ে দৌড়েয়া আসা বললাম ডাইরেক্ট বোররা, এদিন আবার রথ হচ্ছিল ইন্দু
ওইখান থেকে দৌড় দিয়েছেন বলার সঙ্গে সঙ্গে,
হ্যাঁ মানে কেউ দেখেনি আর অন্ধকার তো মানে এক মাঠের মধ্যে ঈদগা মাঠে এই কাহিনীটা, মানুষ তো অনেক ধলা অনেক মানুষ, ওই মানে ওই ফাঁকে আমি দৌড় দৌড় দিয়ে রাইতে রয়েছে 12টার উপর বাজে, হাঁটতে হাঁটতে অনেক চিপা চাপা দিয়া ওই রথে এসে বললাম ভোররা আমাদের থানা যে।
আপনি তার মানে বাড়িতে যাননি?
না না, এই সুযোগে বাড়িতে গেছি দৌড়ে, প্রথম বাড়িতে গেছি।
আচ্ছা,
বাড়িতে গিয়ে গিয়ে পাইছি মনিরে, মনির বললাম যে মনি আমি এই কাজ করি না আমার নামে, ওরা মানে ও আমাকে এমন জোরে দুই চর মারলো, মানে একটা লাগছে আমার গালে একটা লাগে নাই, খুব জোরে বললো তুই ভালো না তুই নষ্ট, এরকম একটা বইলা খুব জোরে দুটো চর মারলো। আমি বাড়িতে গেছি মানে ওর কাছে বলতে যে আসলে আমি এই কাজ করি নাই, আসলে আমি করছি, আমি চাচ্ছি যে ওর কাছ থেকে আমি মানে ভালো থাকি, এরকম একটা পজিশন যে
দুনিয়া গোল্লাই যাক কিন্তু মনির কাছে আমি ভালো থাকি,
ভালো থাকি এরকম একটা চাইছিলাম আর কি। কিন্তু ও অনেক জোরে জোরে চর মারলো, তুই যদি না করিস তাহলে তোর নাম কয়েকে
তুই করে বললো ওই সময়,
ওই সময় খুব রাগ করে আমাকে তুই করে বললে দুটো চর মারলো, তারপর যা চলে আসলাম ওর কাছ থেকে, চলে আসে একবার রতে রতে এসে দেখি মনির ভাই আরো দুই ফ্রেন্ড কইলো চল বাড়িতে, ওরা আবার ওই জায়গাতে ছিল ওই জায়গাতে রতে আসছে, বললো বিচার হবে কালকে চল বাড়িতে, যা হবে না বাড়িতে হবে। আমি বলছি না ভাই মারি লেবে, কয়না আমি আসি মারবে না, বললাম ঠিক আছে তোমরা যাও আমি যাবো, কয়না তুই বিশ্বাস নাই তুই যাবি না। তারপর ওরা খুব জোর করলো, বললাম যে ভাই সত্যি বলছে আমি যাবো, তারপর যাইনি আর আইসে এক মসজিদের মধ্যে সারা রাত ছিলাম, মসজিদে বারান্দা ঘুমাইছি, পজারান দিছে মসজিদে হাঁটা আরম্ভ করলাম, হাঁটতে হাঁটতে আসলাম অনেকটা দূর, আইসা আমার এক ফুফাতো ভাইয়ের বাড়িতে গেলাম, গিয়া ওকে বললাম যে ভাই ও এর ভিতরে আত্মীয় স্বজন যা আছে সবই শুনে গেছে,
পুরো গ্রাম জেনে গেছে,
পুরো গ্রাম মানে আমার আত্মীয় স্বজন সব শুনে গেছে। তারপর কি করা ফুফাতো ভাইয়ে বললাম ভাই আমাকে বাঁচা, যদি আমি ওরও শুনছে তো বললো যে তাহলে তুই এক কাজ কর, আমি বললাম আমাকে 1000 টাকা দে, বললো আমাকে 1000 টাকা না 300-400 টাকার মতন ও আমাকে দিল। তারপরে এইগুলো দিয়ে ভাড়া দিয়ে আসলাম, আইসা লালমাই আসলাম, যে কোনো ট্রেন টুন নেই এসম ফার্স্ট, আমি লালমাই স্টেশন চিনি। তারপর আবার আসে বললাম ওইটা গাড়িতে উঠলাম, বাসে উঠলাম, বাসে ওইটা কুমিল্লা আসলাম,
উদ্দেশ্যহীন ভাবে আপনি কোন একটা জায়গায় চলে যেতে চাচ্ছেন তাই তো?
জি জি, কিন্তু পরনে লুঙ্গি আমার আর গেঞ্জি গাত আর স্যান্ডেল পরনে, মানে রাত্রে যে বেশটা ছিল আমার ওই বেশটাই আমার ফাঁকা। তারপর আইসা দিন হয়ে গেল, পরের দিন, তো পরের দিন 3টা বাজলো, কইলাম যা একটা হলে গিয়ে একটা ছবি দেখি, দুনিয়া যা খারাপ তো হয়েছে মানে মনের মধ্যে একটা, এই ফার্স্ট হলে ঢুকি আমি। তারপর সিনেমা দেখলাম, দেখে নামলাম 3টার দিকে, ঢুকলাম 6টার দিকে নামলাম, নাইমা এবার ওই আমাদের কুমিল্লা ধর্মসাগর পার্ক নামে একটা জায়গা আছে শিশু পার্ক, ওই জায়গা আবার স্টেডিয়াম আছে খেলার, খেলা টেলা দেখলাম বিকালবেলা, আবার ওই ধর্মসাগর পারে বসার জায়গা আছে, শিশু পার্ক যেতে এটা বসার বসিয়া চিন্তা করতেছে কি করলাম। সন্ধ্যা হয়ে গেল, রাতের আটটা মতন বাজে গেল, মোবাইল ছিল না তো কিছু ছিল, টাইম দেখার মতন কিছু মেয়ে দেখি আনে খারাপ কাজ আর মোবাইল সবসময়, হ্যাঁ পাশে এই জায়গায় সবসময় এরকম খারাপ কাজ হয়, ছেলে মেয়েরা এসে এনে মানে বাজে মেয়েগুলো, আমি বসে রয়েছি এনে আমি দেখতেছি ভালোই লাগতেছে দেখতে, এরকম একটা ইয়ে ছিল আর কি। হঠাৎ দিয়ে সবাই মানে তুফান যেরকম আসে এরকম একটা দৌড় মারলো সবাই, মানে এই বছর তুফান আসলো এরকম, মানে আমি
কাজ করার কাজ
মানে কে কই আছে খবর নাই, এক সেকেন্ডের ভিতরে।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা একটু দৌড় দিতে চাই, মানে ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। সংবাদের বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আরিফকে সাথে নিয়ে, যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 90.2, আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আরজি কিবরিয়া টিম, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং এই মুহূর্তে আপনাকে আমরা একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। প্রিয় শ্রোতা, SMS পোলে যাবার আগে আপনাকে বলছি, আজকে আমাদের সাথে এক্সপার্ট প্যানেল থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা, যিনি আমাদের সাথে পুরো অনুষ্ঠানটি শুনছেন ফোনে, এবং যখন আরিফের অপ্রিয় সত্যগুলো শেষ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তাকে আমরা কানেক্ট করব এবং তিনি তার মূল্যবান মতামত জানাবেন। এবং SMS পোল মানে আপনারা নিশ্চয়ই জানেন যে ঘটনার বিশ্বাসযোগ্যতা কোথায় রয়েছে সেটা আমরা একটু জাজ করতে চাই। যারা এখন পর্যন্ত আরিফকে বিশ্বাস করেছেন তারা লিখবেন সেলফোনে গিয়ে ABC স্পেস ইয়েস, যারা বিশ্বাস করেননি বা কনফিউশনে আছেন তারা লিখবেন ABC স্পেস নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চট জলদি পাঠাতে হবে, একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। এবং SMS পোল নিয়ে কাজ করছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে সুমন। ছোট্ট একটা সংবাদের বিরতি, একটু পরেই ফিরছি, শুনতে থাকুন ABC রেডিও FM 89.2। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতার, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে আরিফ রয়েছে সত্যের আসনে, যে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে। আমরা আরিফের কাছে ফিরে যেতে চাই এবং একই সাথে আপনাকে বলতে চাই, আপনি যদি আসতে চান এই অনুষ্ঠানে আপনার জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো নিয়ে, তাহলে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা একটু আগে দিয়েছিলাম SMS পোল, SMS পোলের রেজাল্ট আমরা জানবো, তবে তার আগে বলতে চাই, আরিফকে দেখতে চাইলে কিংবা আরিফকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, কমেন্টস করতে চাইলে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC রেডিও FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, চলুন কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট মানুষ আমাদের আরিফকে বিশ্বাস করেছে, কত পার্সেন্ট করছে না বা কনফিউশনে রয়েছে, আমরা একটু জেনে আসি। SMS পোলের রেজাল্ট জানিয়ে দিচ্ছে কম্পিউটার।
Yes, 93%. No, 2%. No comments, 5%.
প্রিয় শ্রোতা, 93% বলছে ইয়েস, 2% বলছে নো, এবং 5% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ। আমরা আরিফের কাছে আবারও ফিরে যেতে চাই। আরিফ, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে একেবারে অজানা অচেনা একটা জায়গায় আপনি বসেছিলেন, আপনি দেখলেন যে ওখানে কিছু মানুষ একেবারে খোলা মাঠের মতো একটা জায়গায় সেখানে এই ধরনের কাজ করছে, এই ধরনের কাজ বলতে আমি যেটা বোঝাচ্ছি, দেখো ব্যবসা যেটাই বলি না কেন, হঠাৎ করে দেখলেন ঝড়ের মতো সবাই দৌড় দিচ্ছে, ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে চাই।
সবাই দৌড় দিল তো আমি আর দৌড় দিচ্ছি না, আমি কি হলো আমি দেখতে হবে বিষয়টা। এখন এসে দেখি পুলিশ 3-4 জন আমাকে ধরলো, ধরে বলতেছে এই পাইছি ধর, এটা ধর, খালি আমাকে ধরলো, ধরে নিয়ে গেল রোডে, মেন রোডে ভ্যান, ওদের
পুলিশ
ভ্যানটা ওরে নিয়ে গেল, নিয়ে আমার হাত করা পড়লো না, হাত করা প্রথম ঢুকাইছে দেখছে যে লাগতেছে না, মানে আমার হাত খুবই চিকন ছিল আর আমি অনেক ছোট ছিলাম, তো
বয়স তখন কত ছিল সবকিছু মিলিয়ে বলা যেতে পারে 14 বছর,
এমনই
14-15 বছর
এমন হবে। তারপর আমার হাত করা ঢুকতেছে না, তো বলে এটা মাঝখানে বসা, আরো 2-3 জন ছিল পুলিশ, বললো এটা মাঝখানে বসা, পর বসালো, বসাই নিয়ে কোতোয়ালি থানা, আমি ফার্স্ট থানা যাওয়া হয় আমার ওই বিষয়ে, তারপর নিয়ে গেল থানা, নিয়ে ঢুকালো, 3 দিন হয়ে গেল আমার।
কিছু জিজ্ঞেস করেনি পুলিশ আপনার কাছ থেকে?
প্রথম তো মানে লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিল, 2-3টা থাপ্পড় টাপ্পড় দিল, কি করেছে জানে, এই খারাপ কাজ করতে আসছিস, মানে আমি যেহেতু এই জায়গায় বসে আসছি, এই জায়গায় সবাই খারাপ কাজ করতেছিল, আমিও খারাপ কাজ করতেছি, ওদের উদ্দেশ্য ছিল ওটা। আসলে আমি মূলত কোন খারাপ কাজ করিনি,
আপনি জানেনি না, চেনেনি না,
না দেখতেছি, কিন্তু আমি আসার পর এখানে মানে রাত্রে হওয়ার পর আমি দেখতেছি এই কাজগুলো হচ্ছে। তারপর নিয়ে গেল ওই যে পুলিশ আমার যে দারোগা নিয়ে গেল, উনি আবার সকালে ছুটিতে গেল, আমার নামে কোনো কেসি লেখা হয়নি, এমনি আমাকে ধরে নেওয়া আসো। যারা আমার সাথে আসছে রাত্রে তাদেরকে সবাই সকালে সালাম করে দিল কোর্টে, কিন্তু আমি মক্কলের মতন বসে রয়েছি কোনার মধ্যে, আর এটার ভিতরে বাথরুম, এটার ভিতরে প্রস্তাবখানা, এটার ভিতরে খুব দুর্গন্ধ, আবার খুবই কষ্ট এই জায়গাটা। আর মশা মানে কি পরিমাণ, যারা জেলখানায় গেছে তারা আসলে বুঝতে পারবে গ্রাম জেলখানা গুলো কেমন। মানে এটি মনে হয় খুব কষ্টের জায়গা আমার ওই সময় এটা মনে হচ্ছে আর কি। বিভিন্ন লোক আছে, কিছু আছে নেশাখোর, কিছু আছে মানে বিভিন্ন ধরনের লোক আইনি এখানে ধরে। তিন দিন হয়ে গেল, তিন দিন পরে খালি খুব কান্না করতেছে। আর বিভিন্ন লোকের যে রুটি টুটি দিয়ে যাওয়া অনেকরে আইনা সীমিতের জন্য, ওই রুটি আমাকে ভাগ করে অনেকে কিছু দেয়, কলা টলা দেয় আর কি,
খাবার দেয়
আর মানে থানার ভিতরে কোনো খাবার দেয় না, পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, মানে ওদের খাবারটা আমি খাচ্ছি আর কি, কিছু কিছু দিচ্ছে, কিছু কিছু খাচ্ছি, আর খুব কান্না করতেছি। তারপর ওই যে গেটে যে পুলিশ বসে আমাদের গেটটা, ওই পুলিশ কান্না দেখে বলতেছে পিচ্ছে অনেকে, পরে বলতেছে আমি বলতেছি আমি আজকে তিন দিন খুব কান্নাকানি করে বলতেছি আমি আজকে তিন দিন আমাকে সালানো করতেছে না বা আমাকে বাইরে করতেছে না, আমার কি অপরাধ এরকম বলতেছে। পরে ও গিয়া পুলিশ ইনচার্জে বললো যে এরকম এরকম এক বাচ্চা আজকে নাকি তিন দিন, নিয়ম হলো যে যাকে আনা হয় তাকে যদি রাত্রে ধরা হয় সকালে চালান করে দেওয়া হয়, বা সকালে ধরা হলে কিছুক্ষণ পরে চালান করে দেওয়া, মানে এটা আর কি আমি জানি নিয়ম আর কি। তারপর ওই পুলিশ ইনচার্জ আমাকে ডাকে, নিয়ে আসা হয়, বসালে, বসাই আমাকে পানি টেনে দিয়ে মুখ টুক ধোয়া, চা টা দিল, নাস্তা টাস্তা দিল, দিয়া জিজ্ঞাসা করা আরম্ভ করলো তুমি কোথায় দেখবি। আমি বললাম যে আমি মিথ্যা বললাম যে আমি হলে ছবি দেখছি, দেখার পর আমি যে বাড়িতে ঘটনা করেছি এগুলো মানে আমি লেখাপড়া করতেছি যে পুলিশ আমাকে রোটে পাইছে নিয়ে আসছে। পরে বলো ওই দিন তো ওই জায়গায় গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, যার কারণে সন্দেহ করে নিয়ে আসে। তো বললো ফোন দিল ওই পুলিশে, কে ধরলো রিপোর্ট বার করলো, ওই দিন নাইটে কে ডিউটি ছিল বললো মুখ, পরে ওকে ছুটিতে, পরে ওকে ফোন দিয়ে খুব আমার সামনে খুব বকাবকি করলো, আবার বললো তুমি বাড়ি যেতে পারো, আমাকে জি যাইতে পারো। পরে ঠিকানা ঠিকানা নিল, নিয়ে বলতেছে না তোমাকে একলা ছাড়া যাবে না। আরেক পুলিশে খবর দিল, হাবিলদার বলে মানে যেগুলো একটু নর্মাল পুলিশ, লাইকে বললো কি ওকে নিয়ে ওর বাপের কাছে দিয়ে আসবো। আমি বললাম না স্যার লাগবে না, তুমি বেশি বুঝো কেন, ওর বাপের কাছে দিয়ে আমাকে একটা ফোন দিবা, ওর বাপের সাথে আমি কথা বলবো। এখন তো বললাম হাই হাই, যার কারণে ভয়ে আসলাম, আবার সেই বাপের কাছে পুলিশে নিয়ে যাচ্ছে আমাকে। তারপর ওই পুলিশে ৫০০ টাকা দিল ওই ইনচার্জে, দিয়ে বললো যাও ওকে ভাত খাওয়া হোটেলে নিয়ে, গরু মাংস দিয়ে ভাত খাওয়া, ভাত খাওয়া ওরে নিয়ে যাবো। ওই হাবিলদারকে কি করলো তার বাসায় নিয়ে আসলো, নিয়ে এসে ভর্তা ডাল আর কি জানি সবজি ছিল মানে ওর, ও খাইলো আমাকে খাওয়ালো
৫০০ টাকা নিজের পকেটে নিয়ে। দিস ইজ দ্য রিয়েল ট্রুথ প্রিয় শ্রোতা। ওকে তারপর
তো গেলাম ভোরে নাই, এখন তো আমার খুব ভয় লাগতো আমি বাড়ি যাবো না। ওকে খুব বুঝালাম যে ভাই আমি যাইতে পারবো, আপনি প্লিজ আপনি কয় না, আরে ভাই আমার চাকরি রে যাবে গা, ওই ইনচার্জ খুব খারাপ, যদি তোমার বাপের গিয়ে দিয়ে আমি কথা না বলাতে পারি তাহলে আমার চাকরি ডে শেষ, তুমি চলো। আমি না আমার মারবে, তখন ওই বললাম যে আমি বাড়িতে আজকে তিন দিন নাই তো এই জন্য আমাকে খুব মারবে, বললো আমি পুলিশ থাকতে তোমাকে মারবে কত বড় সাহস তোমার আব্বু। তারপর বাড়ির সামনে ওরে অনেক ঘুরে টুরে নিয়ে গেলাম যাতে ও চলে যায়, মানে বাড়ি যাইতে হবে সহজ, কিন্তু আমি ঘুরে টুরে নিয়ে গেলাম এলাকার ভিতরে দিয়ে। তারপর ও আমাকে এক সময় বলে তুমি যেতে ঘুরো না কেন, আমি কিন্তু তোমার বাপের কাছে যাবো। তারপর বাড়ির সামনে গিয়ে দেখি আমার এক চাচাতো ভাই, কিন্তু বাড়িতে ঢুকি নাই, রোডে শুনতেছি বাড়ির সামনে আমার চাচাতো ভাই বলতেছে আরে তোকে মানে মোমবাতি দিয়ে খুঁজতেছে, এমনি বললো যে তোকে মেরে ফেললো তোর আব্বু, ৩০,০০০ টাকা তোর জন্য জরিমানা করছে, আর ওদের তিনজনের ১০,০০০ টাকা করে জরিমানা করছে, তুই নাই দেখা তোর ৩০,০০০ টাকা। তখন পুলিশ ওকে কিস ৩০,০০০ টাকা, আমি ওর চোখ টিপে দিলাম বললাম, তখন আমি বললাম এই কিছু না আপনি যান কয় না তুমি চলো, আমি কই আপনি যান আমার মেরে ফেলবো, আমি আমার দাদির নিয়ে যাচ্ছি, আপনি ওর সাথে যান ও আমার ভাই। তারপর না রাজি হচ্ছে না, কয় না তুমি চলো, আমি কই বিশ্বাস করতেছে না আমি আমার দাদিকে নিয়ে যাবো, আমার দাদি খুব ভালো, আমার দাদি থাকে আমাকে মারবে না। ওকে এরকম একটা পা মারে ও গেল মানে ওই আমার শাশুড়ির সাথে আমার বাড়িতে, আর আমি এমনি আবার দৌড় একবারে এসে আমার পিছন দিয়ে আমার ভাই দেখছে, মজে ভাই দেখে আমাকে দৌড়াচ্ছে পিছিয়ে পিছিয়ে, ও আর পায় না, আমি আরেক কিনে দিয়ে একবার ডাইরেক্ট লাল মেশে পড়ছি। তারপর পরবর্তীতে শুনি আর কি পুলিশ নাকি আমাদের বাড়ি থেকে আরো ৫০০ টাকা নেয় আমার বই বলে, আরো উল্টা বলে তোমার ছেলে চোর বাটপার, এই জন্য তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, হ্যাঁ আসলে থানাতে তাহলে তো ওরকে শাস্তি দেওয়ার দরকার ছিল, মানে অনেক কিছু বলে
বইলে সে আরো ৫০০ টাকা।
এখন সে আরো ফুল ঘটনাও জানি না যায় এলাকাতে যে আমি এরকম এরকম চুরি করছি এরকম এরকম ফুল ঘটনা। এখন পর্যন্ত আমি আজকে মানে আজকে এতদিন হয়ে গেল আমি এখন পর্যন্ত ওই কিন্তু ওই থানার যাই না, ওই আশেপাশেও যাইনি, কুমিল্লা খুব ঘুরি কিন্তু ওই থানার আশেপাশেও যাই না, কারণ জানি আমাকে ওই ওই জায়গায় আমার ছবি টবি উড়ানো হয়েছে, আমি কই না জানি আমার যদি দেখে তাহলে তো এখনো আমার মারবে, আমার ওই বইটা এখনো কাজ করতেছে।
আপনারা নিশ্চয়ই এই ছবিটা দেখেছেন, গড মাস্ট বি ক্রেজি। ওকে সেই ছবির যে একের পর এক বোতল নিয়ে যে ঘটনাগুলো ঘটে যায়, আমার মনে হচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি যে গড মাস্ট বি ক্রেজির একটা মানে বাঙালি ভার্সন। ওকে তারপর
তারপর তো এসে বললাম আইসা লাল মাই আসলাম, এসব কিন্তু টাকা নাই, ওই যে ৬০০ টাকা দিচ্ছে সব তো শেষ, এই কতক্ষণ থাকে আর, আমার কাছে টাকাই নাই আর। লাল মাই আসলাম, লাল মাই আসা এবার আইসি একটা ট্রেন পেয়ে গেছে, কোথায় যাচ্ছে কি যাচ্ছে কিছু যাই না, ফার্স্ট বিচু উঠছি, বিচু উঠার পরে অল্প একটু স্টেশন গেছি, মনে ইয়ার মনে অল্প একটু গেছি আমার, মানে স্টেশনের নাম মনে নাই, যাওয়ার পরে টিটি নামে মানে ট্রেন যে টিকিট নেয় উনি আসলো পুলিশ টিকিট, এর ভিতরে দেখি আরো ভয়, ফার্স্ট আমি ট্রেনে উঠি, এর ভিতরে দেখি আরো পুলিশ বেশি, অন্ত আরো ভয়, আমি কতক্ষণ নামবো এই চিন্তা আছে, কিন্তু ট্রেন তো ছেড়ে দিচ্ছে, নামাতে যাচ্ছে না, তারপর স্টেশন আসে তাড়াতাড়ি নামলাম টিটি মিটি, আমি কই পুলিশ, যে পুলিশের ভয় এতটুক এই পুলিশ আবার দেয় এর ভিতরে, তারপর ধরে উঠলাম সাঁদে, ফার্স্ট সাঁদে উঠি ট্রেনের সাথে, ওইটা একবার এই ট্রেন গেল কই ডাইরেক্ট চট্টগ্রাম, চট্টগ্রাম গিয়া এবার স্টেশন,
এই প্রথম চট্টগ্রামে গেলাম,
চট্টগ্রাম গেলাম স্টেশন, রাত কাটালাম চট্টগ্রাম স্টেশনে, তখন এক লোক এসে বললো এখন কাজ নিচ্ছে লোকেরা, বিভিন্ন লোক আসা বিভিন্ন স্টেশনতে লোকে কাজ নিচ্ছে, পরে ভাই হোটেলে কাজ করবা, খুব খিদা লাগছে এরকম অবস্থা, মানে খুব ক্লান্ত অবস্থা, বললাম ভাই যে কোনো কাজ করবো, হোটেলে করবো, গেলাম বড় একটা আজিজুল হক নামে স্টেডিয়াম আছে না চট্টগ্রাম, ওই স্টেডিয়ামের সাথে একটা হোটেল আছে, এখন আছে কিনা যায় না, অনেক বড় বিশাল হোটেল, ওই হোটেলে নিয়ে যাও, নিয়ে ভিতরে গ্লাস দেওয়ার কাজ আর প্লেট দেওয়ার এরকম একটা কাজ ছিল, কিন্তু কোনো বেতন ছিল না ওই সময়, কিন্তু বকশিস পাতা মানুষ গ্লাস টাস দিয়ে দিলে দেখা যাচ্ছে 5-10 টাকা দিয়ে দিত মানুষ, ওই টাকা জমা এনে হচ্ছে না, ভাষায় বুঝি না, একজন বলতেছে এটা বলে পানির কথা দেই আইনে আরেকটা, এরকম বকা সকা দেয়, অনেকে আবার মারো থাপ্পড় মেরে দেয়,
চিটাগাংয়ের ভাষা, লোকাল ভাষা,
জি, আবার অনেক সময় গ্লাসটা ভালো করে দেওয়া হচ্ছে না, আমার হাতের তাতে ময়লা থাকতো, প্লেট মেট দিতাম তো দিত এক চর জোরে কষে যে এই গ্লাসে ময়লা কে, এরকম চলতো, আবার অনেকে মায়া করে টাকাও দিয়ে যেত, তারপর বললাম যা হোটেলে চাকরি করবো না জীবনে, বাইরে এসে বললাম, আইসা আবার স্টেশন, তারপর আবার আরেক লোক নিয়ে গেল, এবার নিয়ে গেল পানির কল, পানির টিউবওয়েল বসে না, ওই জায়গায় যাওয়ার পরে কি করলো এনে কাজ করতে হলে সিগারেট খাওয়া লাগে, ফার্স্ট সিগারেট খাওয়া আরম্ভ হয় আমার, এখন সবাই সিগারেট খাচ্ছে, আমি বলতেছি ভাই আমি সিগারেট খাই না, আর বলতেছে বোকা জীবনে করছে কি সিগারেট খাস না তুই আর কি খাস তুই, তারপর খুব জোর করা হতো, পরে সিগারেট না খেলে কাজ করতে পারবি না, এই কাজে হচ্ছে সিগারেট, এই কাজের এক রকম খাদ্য হচ্ছে সিগারেট, সবাই কথা, তারপর দিয়ে একটা আম দেওয়া আরম্ভ করলাম, তখন ওরা খালি সিগারেট খেত না, ওরা পানির বোতল আনতো, মানে এখন বুঝতেছে আর কি মদের বোতল বলতো, ওই সময় বলতাম যে পানি লাল পানি বলতো আর কি, পানির বোতল আনতো এনে খাইতো সবাই মিলা, আমার বলতো খাইবি রে একটু, আরে খা, মানে খুব ইয়ে করতো, আমি বললাম না ভাই ভাল লাগতেছে না সিগারেট খাচ্ছি এটা বেশি, তো ওই জায়গাতে এসে বললাম আইসা স্টেশন আসে আর ভাল লাগতেছে না, খুব কষ্ট এই কাজটা, স্টেশন আসা এবার আরম্ভ করলাম টোকাই, আবার এবার ফার্স্ট আরম্ভ করলাম টোকাই গিরি, বললাম তার ভাত তো খাওয়া লাগবে সেটা, জীবন তো বাঁচানো লাগবো, এর ভিতরে কিন্তু বাড়ির কিন্তু 2-1 মাস চলে যাচ্ছে, কিন্তু ওই যে হোটেলে আর ওই এই কাজে মনে করেন 2 মাসে হোটেলে অনেকদিন ছিলাম, মোটামুটি টোকাই গিরি আরম্ভ করলাম, বোতল টোতল দেখা যাচ্ছে বোতল থাকতো, ইয়ার বোতল থাকতো, মানে একটু দাম আলাদা, মুখ আলাদা বিক্রি করতাম, মানে টাইগারের বোতলে মুখ গুলো আলাদা বিক্রি করা হতো, তা অনেকে থাপ্পড় খাওয়া লাগতো এগুলো টোকাইতে গিয়ে, বলতাম ভাই একটু পানি খাওয়ালে বোতলটা একটু দিবেন, দিত থাপ্পড়, হ্যাঁ বেটা পানি খাইছি এখনো, মানে এরকম একটা ঝাড়ি মারতো, অনেক সময় দেখা যাচ্ছে এনে ঢুকলি গেছি পাই চুরি করতে ঢুকছে, মানে মারতো ধরে এরকম একটা ইয়ে করতো, তো টোকাই টুকু অভ্যাস হয়ে গেছে চুরি করা, চুরি করা বলতে স্টেশনে জুতা চুরি করতাম, অনেকে ঘুমাই থাকতো।
আচ্ছা আমি একটা ফ্র্যাঙ্কলি কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো 15 পাড়া কোরআনের হাফেজ ছিলেন সেই মুহূর্তে, আপনি আপনার কোন মাথায় তখন কি প্ল্যান আসেনি যে কোন একটা মসজিদে গিয়ে, কোন একটা মসজিদের ইমামের কাছে গিয়ে বা মুয়াজ্জিনের কাছে গিয়ে আপনার আপনি যেটা পারেন বা আপনি এই কাজটা এটা দেখালে ওইখানেও তো মসজিদ এবং মুয়াজ্জিন যে কোনো ভাবে হোক আপনাকে হেল্প করতো বা ওরা ওই মসজিদে কাজে লাগাতো, আপনার মাথায় তখন এটা আসে
না? আমার মাথায় ওই সময় শয়তানি বুদ্ধি, মানে আমার ওই লাইনে যাবো না, মাদ্রাসার লাইনে যাবো না, মানে ওই সময় আমার ওইটাই কাজ করতেছে যে আমি এই ভারতে তো বাড়ি হয়েছি বড় এক চোর ডাকাত হবো, এরকম একটা মনের মধ্যে রাখছিল,
আপনার মাথার মধ্যে এরকম ছিল
আমি বড় একটা ডাকাত হবো, বড় একটা চোর হবো, যেটা আমার পুরো বিশ্বে চিনি, এরকম একটা নাম ছিল,
মানে খারাপ কাজ যেহেতু করছি আমি খারাপই হয়ে
যাবো, মানে এরকম একটা উদ্দেশ্য ছিল আমার।
প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটু নোট করতে চাই, দেখুন ওর ভেতরে যে এলেমি শক্তি, ওর ভেতরে যে অদ্ভুত রকমের ধর্মীয় চেতনা বা যে সম্পদ ও ধারণ করেছে সেটা যে আসলে কি এবং সেটার যে মজেজা বা সেটার যে অর্থটা আসলে কি, সেটা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা যদি ওকে চারপাশের এনভায়রনমেন্ট ওকে বুঝতে দিত বা ওকে যদি সেই স্কুলিং এর মধ্য দিয়ে নেওয়া হতো, ওকে যদি সেই আদর্শটা ওকে দেয়া হতো, তাহলে ও কি পারত এই চেতনায় উদ্বুদ্ধ হতে যে আমাকে যেহেতু চোর বলে আইডেন্টিফাই করেছে, আমাকে যেহেতু পারিবারিক ভাবে এরকম একটা সমস্যার মধ্যে নিয়েছে বা আমি যেভাবে অ্যারোগেন্সের মধ্যে দিয়ে বড় হচ্ছি সুতরাং আমি চোর ডাকাতি হব, ওকে যদি ঠিক সঠিক শিক্ষাটা দেয়া হতো পারিবারিক ভাবে, ও কিন্তু ভয় আর বাড়িতে যায়নি যে বাবার সামনে যদি পড়ি তাহলে আমাকে মেরেই ফেলবে, ওর যদি ওই বিশ্বাসের জায়গাটুকু থাকতো যে আমি যেহেতু এই ভুলটা করিনি বা আমি এই চোরের সাথে ছোট্ট একটা পার্টি আমি জড়িত ছিলাম কিন্তু এত বড় অপরাধ আমি করিনি, এটা যদি আমার ফ্যামিলির কাছে আমি বলি তাহলে ফ্যামিলির কাছ থেকে একটা বড় সাপোর্ট পাবো, এই বিশ্বাসটা যদি ওর মধ্যে থাকতো, মানে ফ্যামিলি যদি ওর আস্থার জায়গা হতো, যে ছেলেটি একসময় ঢাকাতে পড়াশোনা করলো, কুমিল্লাতে পড়াশোনা করলো, সাইকেল কিনে দেওয়া হলো, যা চাচ্ছে ফ্যামিলির কাছ থেকে তাই দেওয়া হচ্ছে, সেরকম একটা অবস্থা এই ছেলে এই ধরনের একটা কাজ সে বেছে নিয়েছে, মানুষের কাছ থেকে চড়থাপ্পড় খাচ্ছে এবং তার টার্গেটই হয়ে গেল সে জীবনে বড় অপরাধী হবে। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি প্রিয় শ্রোতা, এগুলোকে ভাবেই নিতে হবে, এই কারণে যেগুলো মানুষের জীবনে ঘটে এবং কিভাবে ঘটে কেন ঘটে। আচ্ছা ঠিক আছে, আপনাকে চড়থাপ্পড় মারত, আপনি এগুলো নিয়ে বিক্রি করতেন, কয় টাকা পেতেন?
মনে করেন জুতা চুরি করতাম বেশিরভাগই, মানুষ ঘুমাচ্ছে স্টেশনে,
জুতা চুরি কতদিন পরে, টোকাইগিরি কতদিন পরে ধরলেন?
টোকাইগিরির সাথে সাথে তো চুরি, টোকাই কয় টাকা পাতা, টোকাই গেলে ওই সময় আবার লাসা খাওয়া আরম্ভ করলাম, ওই যে ঘাম পলিবিতের বৈশা ভুইরা টোকাইরা খায় বেশিরভাগ, ওই সময় আমিও খাইতাম টোকাইদের সাথে থাকতে, গাঁজা খাওয়া আরম্ভ করলাম ওই স্টেশন থেকে আরম্ভ হলো, ওই যে স্টেশনতে বিক্রি করতাম সবাই গাঁজা খাচ্ছে, টুটুকে দুটুকু পোলাবানো গাঁজা খাচ্ছে, তো আমিও গাঁজা ওই ফার্স্ট সিনা স্টেশনে আর কি, পোটলা এরকম একটা পোটলা দেখাচ্ছে, দুইটা সিগারেট হতো ওটা বানানো হতো, তো ওদের সাথে বানাতাম মানে ও খাইতাম, তখন সিগারেট খাওয়াটা খুব নর্মাল হয়ে গেল, কিন্তু ওইটা বেশি ইয়ে হয়ে গেল,
গাঁজাটা বেশি লাগছে,
তো কয় টাকা পাইতাম আর ওই ইয়া করে ডিব্বা ডুব্বা পেশা, তখন জোতা চুরি ওই ডিব্বার সাথে সাথে ডিব্বা দুটো পাইতাম, পাইতাম জোতা পাইছি এই জায়গায় একজোড়া ঘুমাচ্ছে, ওইটা বস্তা বিক্রি করে নিয়ে স্টেশন বাইরে সব স্টেশনে পুরান জোতা বিক্রি হয় বা রোডে বিক্রি হয় পুরান জোতা, ওরা নতুন করে মানে ইয়া দিয়া পালিশ দিয়া নতুন করে বিক্রি করে, এরকম একটা সিস্টেম, ওদের কাছে বিক্রি করতাম, দেখা যাচ্ছে 300 টাকা দামের জোতা, ভাটা জোতা, ভালো জোতা, দেখা যাচ্ছে 20 টাকা দিত, 50 টাকা দিত, এরকম এরকম একটা মনে ছিল। তারপর
আবার ওই যে গাম, গাম যেটা খাওয়া শুরু করলেন পলিথিন ব্যাগের মধ্যে দিয়ে ধোঁয়াটা নিঃশ্বাস নিতেন, এটা কিভাবে শুরু করলেন?
প্রথম দিকে কেমন কেমন লাগে, কেমন একটা নেশা হয়ে গেল এটার প্রতি,
কি জিনিস ছিল ওটা আপনি জানতেন? ওটা কি?
হ্যাঁ, ওটা ওই যে মনে করেন বিভিন্ন জিনিস জোড়া দিত, জোড়া দেয় এরকম একটা, যাতে জোড়া টোড়া দেয়,
ওগুলো গাম আঠা
আঠা আর কি, ওইটা নিঃশ্বাস নেওয়া হতো আর
কি। ওটা কি করতেন?
ওটা পল্লিতে দেওয়া হতো,
পল্লি দেওয়ার পরে
ওই নিঃশ্বাস নিতাম।
আচ্ছা প্রিয় শ্রোতা, আমরা এখানে দু তিনটে জায়গায় মিউট শব্দ ব্যবহার করেছি এই কারণে যাতে এটা শুনে কেউ যাতে ইন্সপায়ার না হয় যে এটি জিনিসটা আসলে কি এবং কিভাবে টানে, কিন্তু আমি যেটা বুঝলাম এটা এক ধরনের আঠা এবং এই আঠাটা পলিথিনের মধ্যে নিয়ে এই জিনিসটা করে এবং এটা মারাত্মক রকমের ক্ষতিকর, ছোট বাচ্চারা সাধারণত এই টোকায় যারা আছে তারা এই ধরনের নেশাগুলো করে থাকে এবং এগুলো শরীরের ভেতরে যে হার্ট এবং যে ফুসফুসগুলো রয়েছে সেগুলোকে ড্যামেজ করে দেয়। আমরা এই বিষয়েও আমাদের যে আজকে যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো। তারপর কি করতেন?
ট্রেনে চুরি করতাম, ট্রেন চুরি করতে বলতে এই ট্রেনে ছাদে উঠতাম, ছাদে মানে এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ডে যেতাম, ওই স্ট্যান্ড, কিন্তু ওই সময় লাইনটা ছিল ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কমলাপুর, মানে এই
ট্রেনেই ঘুমাতেন, ট্রেনেই থাকতেন?
না, ট্রেনে তো যাইতাম, জার্নি করতাম আর ঘুমাতাম, ছাদে তো ভিতরে তো কোনোদিনই যাইতাম না, ভিতর খুব কম, যে ট্রেনে যাত্রী সব নেমে গেলে ভিতরতে ওই বোতল টোতল যা পাইতাম, অনেক সময় অনেক ব্যাগ দিয়ে যেত, ওই ব্যাগ কাপড় টাপড় থাকতো ওইগুলো বিক্রি করে দিতাম, মানে এরকম একটা ইয়ে ছিল আর কি। ছাদে ঘুমাচ্ছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছি, আবার একটু পর রোদ হচ্ছে, রোদে শুকিয়ে গেছি, মানে বৃষ্টি ওই সময় দেখা যাচ্ছে অসুস্থই হই না, আর এমনি দেখা যাচ্ছে আগে একটু ভিজলেই অসুস্থ হয়ে যেতাম, কিন্তু ওই সময় একটা সময় ছিল যে আমি এই ট্রেন দিয়ে খুব বাতাস, ট্রেনে বাতাস, ছাদে কিন্তু অনেক বাতাস হয়, খুব চলন্ত অবস্থা, বাতাসের মধ্যে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগা কথা, অথচ কিন্তু একটু পর আবার রোদ হচ্ছে, আবার সব শুকিয়ে গেছে, আবার রোদ না উঠলো, আবার বাতাসে আবার সব শুকিয়ে গেছে, কিন্তু আমার ওই সময় অসুস্থ হতাম না, ঘুমাতাম ওইদিকে, কিন্তু এইভাবে ছয় মাস কেটে যায় আমার, এই ছয় মাসের ভিতরে ট্রেনের ভিতরে চুরি করি, চুরি করতে বলতে মোবাইল চুরি করতাম মানুষের,
কিভাবে করতেন আমরা একটু প্রসেস গুলো জানতে চাই।
একটা একটা বলি, একটা আমি টাচ মোবাইল চুরি করি, চুরি করে বলতে এক লোক ঘুমাচ্ছে, ভিতরে যাই, ভিতরে গিয়ে ঘুরতাম, মানে এই ডাব্বার থেকে ওই ডাব্বা, ওই ডাব্বা থেকে ওই ডাব্বা, এরকম এক ডাব্বার পরে এক ডাব্বা খালি ঘুরতাম, পুলিশ দেখলে আমাকে বাইরে বাইর করে দিত, পুলিশ টুকাই ভিতরে জানে আমরা চোর, পুলিশ পাড়া দিয়ে খালি ঢুকতাম, পুলিশ ওইগুলি থেকে ওই ডাব্বাতে গেছে, আমরা পিসের ডাব্বা, পুলিশ আর সামনেটা গেছে, আমরা
মানে কি কয়েকজন মিলে কাজগুলো,
হ্যাঁ দুই তিনজন থাকতো আমাদের, মানে টোকাই কিছু থাকতো ছাদে, কিছু থাকতো নিচে, তারপর ইশারা দিতাম, কোন ব্যাগ একটা চুরি করতে পারছি কোন রকম, ওই ছাদে দিয়ে দিতাম, তো ছাদে ওরা ম্যানেজ করে রাখতো, তারপর আমরা আবার ছাদে উঠে দিতাম বা আমরা নেমে যেতাম স্টেশনে, ওরা নেমে যেত, এরকম একটা পদ্ধতি ছিল। তারপর একটা মোবাইল, টাচ মোবাইল, ফার্স্ট আমি টাচ মোবাইল ইউজ করি, মানে হাতে একই খুব দামি একটা মোবাইল, দেখি এক লোক মানে পত্রিকা পড়তে পড়তে হাতের উপর হয়েছে, একবার ভয় পাচ্ছি নিবো, আবার ভয় পাচ্ছি মানে নিবো, এরকম একটা ইয়ে করতে, তারপর হঠাৎ নিয়ে নিলাম, নিয়ে মার পরে ট্রেনটা একটু স্লো হলো।
নিলেন কিভাবে?
এমনি ও সামনে, ও এমনি ঘুমাচ্ছে তো, সামনে ওর হাতে হেডফোন লাগানো ছিল, কিন্তু হেডফোন ওর কানে ছিল না, আস্তে হেডফোন লাইনটা খুললাম, টেনিস তো এরকম সামনাসামনি,
ওর হাতেই ছিল টাচ ফোন
না, এরকম মানে পত্রিকা পড়তে আছে মনে করেন, পত্রিকা সামনে রেখা ঘুমাচ্ছে এমনি,
আচ্ছা আচ্ছা,
পত্রিকার উপরে মোবাইলটা, আর ও হাত এমনি সারা, ওর সাথে তিনজন, ওর লগে একজন, ওর সামনে আর দুইজন, তারপর দেখা যাচ্ছে যে ওরাও সব ঘুমে, ট্রেনটা একটু স্লো হলো, স্লো বলতে পারে সামনে লাল বাতি চলছে, ট্রেনটা হালকা একটু স্লো হলো, না কেউ সিগন্যাল টানলো, মানে আমি শুধু জানি না, জানিতে ট্রেনটা একটু স্লো হলো, তখন লাভ দিয়ে নেমে গেলাম চলন্ত অবস্থায়। এখন আমি উদ্দেশ্য পেয়ে গেল, মানে টের পেয়ে গেল, টের পাওয়ার পরে ট্রেনটা আবার আস্তে আস্তে গতি বাড়াই দেয়। ওয়া নাম আমি নাইমে একবারে ট্রেন পুরা রুট তো পাথর, বড় বড় পাথর, আমার দেখাতে পাওয়াটা চলে গেছে পুরা, পাওয়াটা বুকু ঢুকে ব্যথা পাইছি, সব চলে গেছে মোটে একরকম। এমন এক জায়গায় নামছি, নাই এনে বাজার, নাই এনে গ্রাম, খালি দূরে দূরে যাচ্ছি, মানে এমন এক জায়গায় লাভ দিয়ে নামছি। কই যাবো, হাঁটতে 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 এলাকার ভিতরে দিকে যাও, জিজ্ঞেস করলাম মেন রোড আছে ভাই, মানুষ আমার চেহারা দেখে তো বুঝতে পারে আমি টোকাই। মোবাইলটা বন্ধ করলাম, ব্যাটারি খুলে নিলাম, মোবাইল বন্ধ করতে পারিনি, টাচ মোবাইল, লাইটে চলে না, মানে এমন লক হয়ে রয়েছে মনে হয় নাকি। ব্যাটারি খুললাম, ব্যাটারি খুললে বন্ধ হয়ে গেল, বন্ধ করে মোবাইলটা থুইলাম। তারপরে মেন রোড আছে ভাই, আছে এরকম জিগিতে মেন রোড গেলাম, অনেক গ্রামে বিচ্ছে দিয়ে মেন রোড একটা পাইলাম। পাওয়ার পরে হেনে দিয়ে এক বাজার আইলো, ভাই মোবাইলটা বিক্রি করবো, কার মোবাইল ভাই? আমার। ওই লোক দোকানদার তো সার্ভিসিং খুইলা দেখে অন করছে, অন টন করে দেখে আমার ছবি বলতে কিছুই না, সব ওই যে মোবাইল হ্যাঁ ছবি টবি সবকিছু, হ্যাঁ নাম্বার নাম বলে, তোমার ছবি তো নাই, মোবাইল তো চুরি করে আনছো। আমি না ভাই, আমার ভাইয়ের মোবাইল। ভাইয়ের মোবাইল তাহলে একটা প্রমাণ দেখাও, প্রমাণও দেখাতে পারিনি কিছু না। আমি বলতেছে মোবাইলটা দিয়ে কি যাই ভাইয়ান থেকে, না লোক সংখ্যা ডাইকা তোমাকে সোর বলে পিটাবো। কইলাম সেলার এত কষ্ট করে চুরি করলাম, হাত পা নষ্ট করলাম, লাস্ট পর্যন্ত পাইলাম না, লাস্ট পর্যন্ত ওইটা থুয়ে এসে পড়া লাগতেছে,
কোনো টাকা পয়সা দেয়নি
না,
চোটের উপর বাট পারি যেটাকে বলে, ওকে
বাটপাড়ি করে নিল। তারপর আবার গায়ে দিয়ে আবার স্টেশন,
কষ্ট হলো না মুহূর্তে?
কষ্ট তো এইসব তো কষ্ট, চুরির জিনিস আর কষ্ট কি, আমার তো আর না এটা।
ওকে, যে লোকটা ওর কাছ থেকে হাতায় নিল মোবাইলটা চোরের উপর বাটপাড়ি করে, সে লোকটার প্রথম কথা হচ্ছে উচিত ছিল, ন্যায় সঙ্গত ভাবে উচিত ছিল যে প্রথমত ওকে আইনের হাতে ধরিয়ে দেয়, আইনের হাতে সোপর্দ করা, যে ঠিক আছে চুরি করে নিয়ে এসছে মোবাইলটা, ওকে ধরিয়ে দেয়। এবং উপযুক্ত এই ফোনটা যার, কারণ একটা সেলফোনে কিন্তু অসংখ্য রকমের তথ্যাবলী থাকে, এবং একটা সেলফোন হারিয়ে যাওয়া মানে কিছু টাকা লস না, কিন্তু এটা বিগ অ্যামাউন্ট অফ লস। তাহলে যেই লোকটা ওর কাছ থেকে হাতায় নিল বাটপাড়ি করে, সেই লোকটার উচিত ছিল সেলফোনটা তার কাছে পৌঁছে দেয়া এবং ওকে পুলিশের কাছে সোপর্দ করা, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দরভাবে সমস্যার সমাধান হতে পারত। তা কিন্তু হলো না। কি হলো? চোর তো চুরি করে নিয়ে গেল, যার চুরি করলো তার লস হলো, যে চুরি করলো সেও লস করলো, কিন্তু দোকানদার সে বাটপাড়ি করলো, এবং এই বাটপাড়ি করে সে হয়তো সেলফোনটা আরামসে আরেকজনের কাছে বিক্রি করে দেবে। এবং এই যে যারা করে থার্ড নাম্বারে, এরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে, এদেরকে হয়তো ধরা যায়, কিন্তু এই যে বাটপাড়ি যারা করে এদেরকে ধরা যায় না। ওকে, তারপর
কি? আবার ফেনি স্টেশনে আসলাম, ওইটা ফেনির ঘটনা ছিল। তারপর আবার ফেনি স্টেশনে আসলাম, আসা তারপর আবার একবার তিনটা মোবাইল চুরি হলো একসাথে ট্রেনের ভিতর থেকে। আমি উপরে ছিলাম ব্যাগ ট্যাগ, তারপর ভাগাভাগি একটা মডেল ছিল 2680 মডেলের একটা নোকিয়া সেট ছিল, ওইটা আমি নিয়ে নিলাম। আমি বললাম যে আজকে 4-5 মাস হয়ে গেল, মানে নিজে একটা মোবাইল রাখতাম না, একটা মোবাইল ইউজ করবো, মোবাইলটা আমি নিয়ে নিলাম।
তিনটা মোবাইলকে আপনারা চুরি করলেন টিম?
হ্যাঁ।
কয়জন ছিলেন আপনারা ওই টিমে?
ওই 4-5 জন এরকম লোক ছিল আর কি, সবই টোকাই।
কিভাবে টান দিতেন এই মোবাইল গুলা?
ওই ইয়াস এই যে আমার যেরকম সিস্টেম যে ঘুমাচ্ছে কি,
খুঁজে খুঁজে দেখতেন যে
ঘুমাচ্ছে কি, খালি এই ধান্দাতে ছিল কে ঘুমাচ্ছে, তার কার ব্যাগটা নিয়ে নেওয়া যাবে, কার জুতা গুলা নেওয়া যাবে, ধান্দায় ছিল ওইটা। এমনি টোকাইরা কয় টাকা পায় টোকাইদের আসলে মেইন ধান্দা, কিন্তু পকেটে ধরা কোন সময় মানে তুলি নেই, পাই অনেক। তারপর আমি ওই মোবাইল একটা রেখে দিলাম আর ওদেরকে দিয়ে দিলাম, ওইগুলা ধরা নিন আমি আর মোবাইল এটা দিতে। তারপর ঢাকা কমলাপুর স্টেশনে অনেকদিন ছিলাম, মানে আসতাম যাইতাম, মানে রানিং না, মনে হয় আজকে থাকতাম, কালকে আরেক ট্রেনে, নাইটের ট্রেনে যেতাম, আবার ডাইনের ট্রেনে, এরকম আর কি। কমলা স্টেশনে এক টোকায় বলতেছে ভাই এক কাজ কর, শাহজালাল মাজার চলে যা। কোন জায়গায় এটা? সিলেট। সিলেট নাম শুনতে, কিন্তু শাহজালাল মাজার কোন জায়গায় তা জানতাম না।
জি, এর মাঝখানে বাড়ির সাথে যোগাযোগ হয়নি?
না,
মনির সাথে কোনো যোগাযোগ নেই।
মনি তো থাপ্পরে মারছে ওর সাথে যোগাযোগ, মানে খুব রাগ ওর প্রতি, ওরে আমি এ সময় রাগ করছি যে ওরে মানে মেরে ফেলবে এরকম একটা সিদ্ধান্ত, ওই সময় ওদের সাথে থাকিয়ে থাকিয়ে মনে মনে সিদ্ধান্ত দেবো ওকে, মানে কি করবো এরকম, মানে খুব রাগ করতাম ওর প্রতি, ওকে মানে মেরে ফেলবো এরকম এরকম অনেক কিছু চিন্তাধারা করতাম ওকে নিয়ে।
বাড়ি থেকে বের হয়েছেন 6 মাস যাবৎ।
তখন ওই কমলাপুর থেকে একজন বললো ভাই সিলেট শাহজালাল মাজার চলে যায়, টোকাই বলো। কোন জায়গায়? সিলেট। কিভাবে যাইতো? ট্রেন যাইতো এই জায়গার থেকে। তারপর ওই মোবাইল ছিল আমার পকেটে, মোবাইল একদিন চলে গেলাম, ট্রেনে উঠলাম, সাঁদে উঠলাম, চলে গেলাম। এখন দিয়ে আমার লগে ওই ছাদ কামলা, সাত কামলা বলতে আমরাও করতাম এই কাজ। ছাদে খালি কিন্তু টোকাই ওঠে না, কিছু কিছু ভদ্র মানুষ ছাদে ওঠে যে টাকা মানে ভিতরে সিট নেয় তখন ছাদে ওঠে কিছু কিছু ভদ্র মানুষ, তখন তাদেরকে কি করতাম আমরা কোন একটা জায়গা নিয়ে তাদের চলন্ত অবস্থায় তাদের পিছনে ধরে বলতাম দিলাম ফালাইয়া, এরকম একটা ভয় দেখাতাম যে যা আছে সব দিয়ে দে, মানে এরকম একটা ভয় দেয়। তখন সে কি করতো তার মানি ব্যাগের থেকে বা মোবাইল টোবাইল দিয়ে দিত, এরকম দুইটা করছি আমরা, আমি আমি সহ থাকি। ওই সময় আমার লগে দুইজন এসে বসলো, তুই টোকাই ভাই কই যাবেন? সিলেট যাবো ভাই। আমি খুব নর্মাল ভাবে ওদের সাথে কথা বলতে চাই, ভাই আপনি মোবাইলটা একটু বাইর করবেন গান শুনবেন। ভাই এটা তো ফিস মেমোরি, ঘন্টা নাই। ভাই তাও একটা কল দিব না, মানে চেষ্টা করতেছি মোবাইলটা বাইর করবো। হঠাৎ শ্রীমঙ্গল পরে কুলাউরা পরে একটা অন্ধকার জায়গা আছে, আপনি কোন সময় সিলেট গেলে দেখতে পারবেন আর কি, ট্রেনে গেলে দুই সাইডে গাছ গাছালি, মাঝখান দিয়ে ট্রেন রাস্তার কাছে খুবই অন্ধকার, দিনে অন্ধকার, এরকম একটা ভয়ঙ্কর একটা জায়গা আর কি, এখানে বাড়িঘর কিছু নেই, খালি গাছ বড় বড়। তারপর ওই জায়গায় কি আমার কলার দোষ, আমরা তো এরকম সেম কাহিনী করতাম, ওরও দুইজন আমাকে এরকম সেম কাহিনী করছে যে পিছনে ধরে বলতেছে কি দিলাম ফালাইয়া মোবাইল বাইর করবে কিনা কো। তখন আমি বললাম যে পকেটে বাইর করতেছি দাঁড়ায়। তারপর এই পকেটে দাঁড়াইয়া আমি মনে মনে সিদ্ধান্ত করছি মোবাইল দেবো না, আমি তো খারাপে মরলে তো ওরা যদি ফালাই দেয় আর মরে যাবো ওদেরকে ফালাই দেবো, মানে মনে মনে খুব রাগ উঠলো, সাহস করতেছে যে নয় মরবো নয় ওদেরকে মারবো, এরকম একটা সিদ্ধান্ত নিলাম মোবাইল দেবো না। দাঁড়ায় কি করলাম যে বড় ছিল একটা ছিল বড় আমার চেয়ে, আরেকটা ছিল একটু ছোট, দুইজনের কি বড়টারে দিলাম ধাক্কা, চলন্ত অবস্থায় ধাক্কা দিছে, ট্রেনে উপরে নাম লেখার মতো থাকে ঢাকা চট্টগ্রাম বা ট্রেনের নাম লেখা থাকে একটা স্টিলের ইয়া দিয়ে, তো ওইটার মধ্যে ওর লাভ মেরে ধরে লাইলো, ধরে জানলার মধ্যে পাড়া দিল, ও আর পড়লো না। তখন দিলাম আমার পায়ে ক্যাশ ছিল তো ক্যাশ দিয়ে দিলাম পাড়া, পাড়া দেওয়ার পর ওর আঙ্গুল টাঙ্গুল কি কাইটে পড়ছে না, এমনি পড়ে আসবো যাইনি,
পড়ে গেল ওখান থেকে,
চলন্ত অবস্থায় পড়ে গেল
ট্রেনের উপরে যদি তার থাকে বিদ্যুতের তার থাকে
ওই দেখা যায়, এটা মানে ওই সময় একটা অভ্যাস হয়ে খুব ইজি হয়ে যেত, বিদ্যুতের তার আসলে এমনি শুয়ে যেতাম, মানে ওই সময় একটা ট্রেনিং এর মতন হয়ে গেল আমাদের।
ও মাই গড, ওকে। তারপর
দূরে খুব আমি দৌড়াচ্ছি, ও দৌড়াচ্ছে আমি দৌড়ে ধরলাম, এখন ও আমার পায়ে ধান্দা করে, ওর লগেরটা তো পড়ে গেছে, ও আমার পায়ে ধান্দা করে খুব কান্দাছে ভাই, ভাই আমি জীবনে আসিনি, ও আমাকে জোর করে এই জায়গায় নিয়ে আসছে, ভাই আমি জীবন করে না ভাই, আমি মানে খুব কান্নাকারি করতেছে। পরে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম কিসের জন্য কইছিল বাড়ি এরকমই, তারপর বললাম কাজ কাম করো কি জন্য আসলি, বললো যে ভাই আমি পড়াশোনা করতাম এরকম বাড়িতে রাগ করে এসে পড়ছি,
ওরও একই ব্যাকগ্রাউন্ড,
তো সুরি বাড়ি না এমনি রাগ করে এসে পড়ছে বাড়িতে। বললাম চাকরি বাকরি করবি, মাইজ গিয়ে দুজন নামি করে নিয়ে, আমার পকেটে কিছু টাকা ছিল, ওরা নাস্তা মাস্তা করে পরে হোটেল যত সম্ভব মনে হোটেলে এক কাজ দিয়েছিলাম, আমার পুরোপুরি শিওর না মানে মনে নাই কাজ সময়টা আর কি, হোটেলে মনে একটা কাজ দিয়েছিলাম, কাজ দিয়ে আমি আবার সিলেট চলে যাই। তো সিলেট চলে যাই স্টেশন, এরকম হাঁটতে হাঁটতে গিয়ে নতুন ফুলের মুখ একটা জায়গা আছে, ফুলের মুখ এটা এনে রিস্কে ঠেলান লাগে, রিস্কে ঠেলে ফুল ফাড়ি দেওয়া লাগে, একটা জায়গা আছে সিলেট, যারা সিলেট থাকে তারা অবশ্যই চিনবে জায়গাটা। তো ওই জায়গায় রিস্কে যদি ঠেলান আপনি পাঁচ টাকা দেয় আপনি যে ঠেলাচ্ছে, আর ড্রাইভার পাচ্ছে পনেরো টাকা, আর ঠেলার পাচ্ছে পাঁচ টাকা, মোট বিশ টাকা।
আমি ওই জায়গাটা দেখেছি, ওটা কি ব্রিজটা অনেক উঁচু থাকে,
অনেক উঁচু এবং অনেক বড়, নতুন ফুল বলা হয়, পুরান ফুল বলা হয়, নতুন ফুল বলা হয়, ফুলের মুখ বলা হয়।
আমি সিলেটে গিয়েছিলাম দুইবার, এই জন্যই হয়তো চিনি।
তারপর ওই জায়গায় আমি ঠেলা আরম্ভ করলাম, রিস্কা ঠেলা, দেখা যাচ্ছে যে এক দেড়শো টাকা হয়ে যেত, দিনে ঠেলতাম রাত্রে গিয়ে মাজারে ঘুমাতাম। তো মাজারে আবার আপনার দুই তিন দিন থাকার পরে আপনাকে চিনা যায় না, আবার থানা আছে মাজারের ভিতরে, জানেন থানা আছে, আপনাকে এই দুই দিন তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পুলিশটা বা অন্য লোক আছে আপনাকে চিনে পেলে, ওরা চিনে পেলার পর আপনি কি করে বুঝা যায় যে আপনি মানে চোর টোর পাট পাট পাট, তখন আপনি বের করে দেয়। তো কিছুদিন থাকতাম স্টেশনে, কিছুদিন থাকতাম এনে, বেশি দিন হয় না সিলেটে, তো আবার এনে থাকতে কাজে যাইতাম, কাজে নিয়ে যেত সিলেট অনেক জায়গায় মানুষে এই ধান কাটার জন্য বা তাদের গরু টরু রাখার জন্য, কিন্তু তাদের পরিবেশ ভালো লাগতো না, আমি এসে পড়তাম। তো আমি বসে 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 সিগারেট খাচ্ছিলাম মাজারের ভিতরেই, দাঁড়িয়েলা ষাট বছর হচ্ছে একটু বেশি হবে, ওই লোক এসে আমাকে বলল ভাই তুমি কি করো, পরে আমি বললাম না আমি কিছুই করি না, কাজ কাম করবা, আমি কি কাজ দাদা, আমি সিলেটের মানুষ যদি বিশ্বাস করা যায় না ওরা ভালো না এরকম বলতেছে, কয় সবাই কি একরকম পড়াশোনা করতে, তখন তার সাথে মিথ্যা তো বললাম যে আমি এসএসসি পাস, তখন সে বললো যে ঠিক আছে এই তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তুমি কাজ করবা, আমার একটা গরু আছে খালি গরুটার গাছ টাস দিবা, আর আমার সালার দোকান আছে অনেক একটু তুমি হেল্প টেল্প করবা তাকে। তারপর আমি এই তার সাথে মুরব্বীর সাথে রাজি হলাম, তখন সে আমাকে সুল টুল আলোচন ছিল, তো মানে কেমন এক টোকায় তো টোকাইয়ের মতনই দেখা যায় এরকম একটা পরিবেশ ছিল আমাকে, তখন সে আমাকে চুল টুল কাটালো সেলুনে নিয়ে এবং প্যান্ট কিনে দিল, একটা শার্ট কিনে দিল, গোসল টোসল করালো, মানে পরিষ্কার মোটামুটি ভদ্র ছেলের মতন আমাকে বানালো, বানালো তার বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পরে রাতের এগারোটা বেজে গেল, তার ফ্যামিলি বলতেছে, মেয়ে বলতেছে করতে দুই দিন পর পর এক একটা নিয়ে আসো, হ্যাঁ তোমার না করছি এগুলো আনতে, কো না ড্রাইভার আমগো লাগিয়ে আনছি, মানে ও দালালি করতো, মানে স্টেশন থেকে মাজার থেকে লোক আইনে বিভিন্ন লোকদেরকে দিত,
বিক্রি করে দিত,
বিক্রি করে দিত আর কি, মানে তার বিনিময়ে টাকা পাতো,
ওহো
মানে এরকম ও একটা ব্যবসায়ী এটা ছিল আর কি, মানে গ্রামে বিভিন্ন আসলে ভালোর জন্য আনতো, মানুষ অনেকে বেকার থাকতো ওদেরকে আইনে কাজে দিত, ওই কাজটা আসলে ভালোই করতো, দেখতো ওই সময় যে আপনার বাড়িতে আপনার কাজের লোক লাগবে ওকে বলতো সবাই যে ওস্তাদ দুইটা একজন লোক এনে দে, ওর নাম ছিল ওস্তার
আলী,
একজন লোক এনে দে, তো এনে দিত, ওকে ভাড়ার টাকা দিত আবার এক্সট্রা কিছু টাকা দিত। তো সকাল রাত্রে এবার বলতেছে কি তুই লেখাপড়া কর, যে আমার একটা ছেলে আছে, আমার একটা ছেলে দুইটা ছেলে, আমার পরে বললো আর কি তার পিছনে আমার দুইটা ছেলে দুইটা মেয়ে, তো আমার ছোট ছেলেটা বড় ছেলেটা সিএনজি ছেলে, ছোট ছেলেটা ঢেম পড়াশোনা ওই সময় ক্লাস টু না থ্রিতে পড়তে ওই ছেলেটা টু পড়তো, তুই তো যেহেতু আসছি পাস তুই ওকে একটু পড়াবি। তো খুব খুশি হলাম, ঠিক আছে পড়াবো। ওর পরিচয় দিয়ে দিই, ও আবার থাকতো কি ওর শ্বশুর বাড়িতে, গজ্জামায় বিয়ে করে পড়াবে। এবং তারা বলতেছে কি না তাহলে আমাদের ছেলেদেরকে পড়াতে হবে, ও ছেলেদের এসেছি পাশ আমাদের মেয়ে ছেলে। তখন আমার ইয়ে হলো যে ওই তিন মেয়ে, বড় তিন মেয়ে পড়াতে হবে, এরপরে ওর পরে যে চাচা তার দুই ছেলে দুই এক মেয়ে পড়াতে হবে তিনজন, এরপরে জনের এক মেয়ে, মানে এরকম মিলে আটজন হয়ে গেল আমার
স্টুডেন্ট দাঁড়ালো আটজন।
আটজন যে আমার ইয়ে ছিল সকালে কোরআন পড়াবো, আমি তো যেহেতু কোরআনে আবার ওই যে ছয় মাসে কিন্তু কোরআন সবই ভুলে গেলাম, একবার ভুলে ভুলে গেলাম। তারপরে মানে দেখে তো পড়তে পারি, মুখস্থ না ভুলে গেছে কিছু কিছু আমার স্মরণ আছে। তারপর তার ঘরের সাথে মসজিদ, তখন ফুল ভালো হয়ে গেলাম আবার, মানে একবার নিজে নিজে কোরআন পড়তাম আর সকালে ওদেরকে কোরআন শরীফ পড়াতাম, আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম জামাতের সহিত। ওই এলাকার মুসল্লি বা এলাকার লোকজন খুব ভালো জানা আরম্ভ করলো, নামাজ কালাম পরে এলাকার মধ্যে খুব নাম হয়ে গেল আমার একরকম। তা আমি
কোথায় ছিল এলাকাটা বলা যাবে?
হ্যাঁ
অবশ্যই, কোথায় এটা?
সিলেট গোলাপগঞ্জ থানা। তারপর ওই এই আমি কি করি, এর মধ্যে দুই এক মাস চলে যায়, যাওয়ার পরে একদিন হঠাৎ আমার আব্বুকে মিস কল দিই, আব্বুর নাম তো মুখস্থ, ওদের নাম্বার দিই, মিস কল দেওয়ার পর কল আর বেক করে না। তখন আমি আবার ওদের যেত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে যেতাম, মানে আমি তো তাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে একরকম, তারা খুব ভালো জানে,
জানতে চাইতো না কোথা থেকে এসেছেন কি
সব বানাই বানাই বলতে। কুমিল্লা আমার শহরের বাড়ি, আমার বাপ মাস্টার, এরকম একটা পরিচয় দিলাম যে আমি খুব ভদ্রগুলো ছেলে, আমি বাড়িতে মা বাবার সাথে রাগ করে এসে পড়ছি, এরকম নাম কি সালাউদ্দিন নাম। কিন্তু ওই মিস কল দেওয়ার পরে আমি ওর আত্মীয় বাড়িতে গেছি, পরের দিন আসছি আব্বু পরে ফোন করেছে, ফোন করে বলতেছে এরকম জায়গা সিলেট, পরে বলতেছে কে দিল কে দিল মিস কল, পরে বললো সালাউদ্দিন, কয় না সালাউদ্দিন না আমার ছেলের নাম আরিফ, আরিফ দিছে মনে হয় বাড়ি কয় কুমিল্লা, কুমিল্লা হচ্ছে দাদা কয়ে তাহলে কাজ হয়েছে, তাহলে তো ওর নাম তো সালাউদ্দিন না, ও আমাদের সাথে মিথ্যাতা বলছে আরিফ। পরের দিন আমি আসছি আব্বু আবার ফোন দিচ্ছে, কথা বললাম, তারপর সবাই বললো যে তুমি মিথ্যাতা, আমি বললাম যে এমনি মিথ্যাতা বলছি, আমার নাম আসলে আরিফ।
বাবার সাথে কতদিন পরে কথা হচ্ছে?
বাবার সাথে ছয় মাস আর এমনি মনে করেন তিন মাস,
প্রায় নয় মাসের মতন। বাবা বুঝে গিয়েছে যে আমার ছেলে মিস কল দিয়েছে?
জি, বাবা এর এই ছয় মাসের ভিতরে, নয় মাসের ভিতরে বাবা অনেক টাকা নষ্ট করছে, কবিরাজ মানে গ্রামে যেসব করা হয় আর কি, কবিরাজের মাধ্যমে মানে যে কিছু করা অনেক টাকা, বা কেউ যদি একটা মিস কল দেয় সাথে সাথে বেক করছে বা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে খোঁজ করছে বাবা। তো বাবা এই কথা বলতো, আমার মা আমার সাথে মানে পুরো তিন বছর কথা বলে নাই, কেউ ফ্যামিলি কেউ আমার সাথে কথা বলতো না ফোনে। তারপর বাবা বলতেছে তুমি কি করো, আমি বলতেছি এরকম
প্রথম কথা হল বাবার সাথে।
হ্যাঁ, পরের দিন তো সবাই তো জেনে গেলাম আমার নাম আরিফ। তারপর বাবা বললো কি করো তুমি, আমি বললাম এরকম, তারা তো জানছে আমি তাদের সন্তান পড়াই, বলছে পড়াশোনা করে না। তারপর বাবা আবার বললো যে তুমি পড়াশোনা করতে হবে, আমি এই জায়গা থেকে তোমাকে ওই জায়গায় টাকা দেবো, সিলেটেই তুমি পড়াশোনা করো ওদের বাড়িতে। তারপর সিদ্ধান্ত নিলাম যে পড়াশোনা করবো। তখন আমার ভাইয়ের দিয়ে আব্বু টাকা দুই হাজার টাকা দিয়ে আমার জন্য, আমি বলছি বত্রিশ টাকাটুকু লাগবে, পাঞ্জাবি আমার বাড়িতে পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি এবং কাগজপত্র সহ আমার ভাইকে পাঠাইলো, আমার বড় ভাই যেটা, ও আসলো আমাদের এই বাড়িতে, আইসা একদিন থাইকে আমার টাকাটুকু দিয়ে গেল, দেখে গেল আমি কোথায় থাকি। মানে
লাস্ট ছয় মাসের ঘটনা তো বলেনি, শুধু এটাই বলেছেন যে আমি সিলেটেই আছি।
না এগুলো কিছু জানে ওরা, জানি ফার্স্ট থেকে আইসি সিলেটে।
জি,
তারপর এই ওই ভাই আসলো, ভাই এসে টাকা দিয়ে গেল। তখন আমার উদ্যোগ হলো মোবাইল কিনবো একটা, ভাই টাকা দিয়েছে ভর্তি হবো না। একদিন গেছি ভর্তি হওয়ার মধ্যে, তারপর মন টানতেছে না যে পড়াশোনা সাইডে দিছি, ভর্তি হবো না, মানে কেমন একটা ইয়ে লাগতেছে আমি যে ভর্তি হবো না। ওই টাকা দিয়ে মোবাইল কিনে নিলাম একটা, মোবাইল কিনা আবার সিম উঠালাম, সিম উঠে আবার আগের নাম্বার রানিং করলাম, রানিং করার পরে চেষ্টা করি মনির সাথে কথা বলার জন্য, ওই সেই মনি হয় না আর ওর সাথে কথা, ওর নাম্বারে ফোন দিলে ও আমার কণ্ঠ দেখলে কেটে দেয়, বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিতাম, ওকে কাজ হচ্ছে না, আমার কণ্ঠ শুনলে কেটে দেয়, বাদ দিয়ে দিলাম, পরে আস্তে আস্তে মনে থেকে ডিলিট করে দিলাম।
আপনার বাবা ওই বিচারের পরে কি হয়েছিল কিছু জানতে পেরেছেন?
তখন জানতে পারি, কোন কথা কওয়ার পরে আস্তে আস্তে জানতে পারি বাবাকে ওই তিরিশ হাজার টাকা আমার ফ্যামিলির।
This track was downloaded from FusionBD.com.
দেওয়াটা ওই সময় টাফ ব্যাপার ছিল, আব্বু তেমন উপার্জন করতে পারত না, এর ভিতরে আবার আমার মানে ক্যান্সার একটা রোগ হয়, ক্যান্সার নামে ওই রোগটা হয় আমার আম্মু। তো ও ঢাকা থাকে, অনেক টাকা খরচ আমার আম্মুর পিছনে, এখন আল্লাহ বাঁচা রাখছে আর কি। তারপর আমার ফ্যামিলিটা খুবই একটা দুর্বল হয়ে যায়, ওই 30,000 টাকা মানে 30 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি ছিল না আমার ফ্যামিলি, 30,000 টাকা জরিমানা করা হয় আমি চলে যাওয়ার কারণে। আর আমার ফ্যামিলিটা উপরে এলাকার যে সর্দার মাধব ছিল ওরা আমাদের উপরে একটু হিট ছিল একরকম আর কি। তখন আমি ওই যে বিভিন্ন কথা বললাম ফ্রেন্ডে, তখন বললো যে ওরা আমার শাশুড়ি ভাই বললো যে তোর বাপের যেদিন তারিখ দিছিল টাকা দেওয়ার জন্য ওই দিন টাকা দিতে না পারে তোর বাপের বাড়িতে ধরে নিয়ে গেছে বাজারে, বাজার তো ফাঁসে আমাদের বাজারে সবাই চিনে আমার আব্বুকে। তখন এই তোর বাপের জুতা গলার দিয়ে, বাজারটা খুব বড়, জুতা গলার মধ্যে ঝুলে এই মাথার থেকে ওই মাথায় তোর আব্বুর দুই ঘুরে নিয়ে আসছে। মানে তখন শুনে আমার মাথা মানে আসমান, আমার জন্য আমার বাপের এত বড় অপমান করা হলো যে টাকার জন্য, যে তারপরও টাকা দেওয়া লাগছে। তারপর আমার আম্মা কার্ড থেকে সুদে 10 টাকা সুদে টাকা এনে এই অপমান আবার হুমকি দিছে, তাহলে কিন্তু তোমার নামে তোমার ছেলের নামে ডাকাতি মামলা দিয়ে দেবো। তখন ভয়ে আর কি করার, টাকা কই থেকে সুদে টাকা এনে ওই টাকা সুদ করে। তখন আব্বু আসলে আমার উপর আমার ফ্যামিলি আমার মা এই জন্য আমার সাথে কথা বলে না 3 বছর, আমার বাপের এত এত বড় একটা অপমান করা হয়েছে। তখন শুনে আরো রাগ উঠলো, যা ওইগুলো মেরে ফেলাব যারা এই কাজ করছে, মানে ওই যে ওই সর্দারটা দেবো, খুব রাগ উঠছে ওদের প্রতি। তারপর মনে মনে আবার রাগ হলো যে আমার দ্বারা যা অপরাধ হয়ে গেল, যা আর করবো না। মানে ওই সময় আবার নামাজ কালাম পড়তাম, তো মানে আর একবার মন চাইতো যে ওদেরকে মার, বাবার মন চাইতো যা এই আমি অপরাধ করছি দেখে তো আমার এই শাস্তি দেওয়া হলো, আমার বাপে আজকে শাস্তি করতো।
আপনি এরপরে বাবাকে যখন ফোনে কথা বলছিলেন, বাবাকে বাবার কাছে মাফ চেয়েছিলেন, বাবাকে সরি বলেছিলেন?
হ্যাঁ সরি বলছি অনেকবার, তা বাবা আসলে এগুলা কয় এগুলা পুরান কথা মনে করিস না, খুব কষ্ট লাগে এসব মনে করিস না।
আপনার গল্পটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু যেমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমরা, এই জায়গাটা মাথার মধ্যে রেখে সামনের দিকে যাওয়া খুব কঠিন। আপনার যদি আজকে বাবাকে, বাবা আমি বিশ্বাস করি আপনার বাবা হয়তো বা শুনছে অথবা শুনবে, লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে আপনার বাবাকে যদি আপনি সরি বলতে চান বা কোনো ক্ষমা প্রকাশ করতে চান, আপনি কিন্তু পারেন, এই সময় পারেন, কিছু বলার আছে বাবাকে?
আসলে আমি তুমি আমাকে আমি মনে করি তুমি আমাকে জন্ম দিয়ে তোমার আসলে অনেক ভুল হয়েছে আর কি, তো আমি আশা করবো তুমি আমাকে আসলে ক্ষমা করে দেবে, আমি এখন আসলে ফুল ভালো হয়ে গেছি।
আপনি চিন্তা করতে পারেন যে আপনার একটা সন্তান আছে এবং সেই সন্তানের কোন একটা কাজের জন্য আপনার গলায় ঠিক একইভাবে এই ধরনের মালা দিয়ে?
বাবা তো এক মাস বাজারে যায়নি, মানে বাবা সিগারেট খায়, কিন্তু সিগারেট খাইতে মানুষের দিয়ে নাই, তো বাবার বাজারের নেশা এত ছিল, বাবার বাজার ছাড়া ভালো লাগতো, বাবা আবার খুব মানে দয়ালু ছিল মানুষের প্রতি। আপনি একটু ইয়ে হয়েছেন, কাতর ভিতরে হয়েছেন, নিজের জামা নিয়ে দিয়ে দিব, মানে এরকম একটা মানে
এত এত ভালো একটা মানুষ, এই মানুষটাকে গ্রামে এইভাবে
খুব অপমান, খালি একমাত্র আমার জন্য, যেতদিন ঘুমায় মানে আমার রাত্রে 2-8 আমি 1 ঘন্টার উপরে ঘুমাইতে পারিনি, আমার খালি আমার ওই যে অপরাধ গুলা যে আমার কষ্ট গুলো খালি আমার বুকের মধ্যে খালি চারদিক থেকে আমাকে মানে কানের মধ্যে লাগুন ধাও ধাও করতেছে আমার। আমি কাজ করতেছি ঠিক আছে, আমি খুব
কোনোদিন কিছু বলেনি, এর জন্য কোনো বকাঝাকা দেয় নাই,
আসলে আমার বাবা হয়তো আমাকে মাফ করে দিছে, আমি যতটুকু জানতেছি আর কি।
বাবা সন্তানকে সবসময় মাফ করে, আপনি যখন নিজের সন্তানের কথা চোখ বন্ধ করে চিন্তা করবেন আপনি অটোমেটিক্যালি মাফ করে দিবেন এরকম অপরাধ করলে, কিন্তু সন্তান হিসেবে এটা যে কত বড় কষ্টের জায়গা। আমরা আজকে এখানে আরিফকে হাজির করেছি যে কোন সন্তানের ভাগ্যে যেন কখনো এরকম কোনো কিছু লেখা না থাকে যে তার জন্য তার বাবাকে এত বড় অপমান সহ্য করতে হয়েছে। প্রিয় শ্রোতা, এখানেই যাহা বলিব সত্য বলিব, আমরা যাহা বলিব সত্য বলিব কে এত বড় একটা মঞ্চে জায়গা করে দিচ্ছে এই কারণে যে সমাজে যেন যারা যাহা বলিব সত্য বলিব শোনেন, ঠিক একইভাবে আরিফের মতো করে এমন কোন ঘটনা তাদের ভাগ্যে যেন লেখা না হয়। আমরা এবার
তারপর ওই জায়গায় সাজেদা নামে একটা মেয়ে ছিল, পড়াইতাম ছাত্রের মধ্যে, তখন ও এসে আমার সাথে বসতো সবসময়।
সাজেদাটা কি ছিল?
সাজেদা ছিল মানে মেজো চাচার মেয়ে, আমি আবার ওদের সবাইকে মা ডাকতাম, ওদের যে মহিলাগুলা ছিল সবাইকে বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা, এরকম আমার চাচার বড় মা ডাকতাম। আর ওরা সবাই আমাকে ভাই ডাকতো, ভাই ভাই ডাকতো, এরকম
পড়াতাম।
তখন সাজেদা ছিল ওই বড় মেজো চাচার মেয়ে, তার বাপ ছিল বাহিরে, তখন ও এসে আমার সাথে সবসময় বসতো, ও খুব ভালো লাগতো আমার সাথে বসতো, তখন ও পাইপে পড়তো, তারপর পাইপ শেষ হলো, ও 6 পড়তে হলো, 6 স্কুলটা অনেক দূরে ছিল ওর, তখন ওই জায়গায় ও পাহাড়ে চিপা চাপা দিয়ে যাওয়া হতো, ওর অঞ্চলটা ছিল পাহাড়ি অঞ্চল, তখন ওর মা আমাকে প্রায় সময় বলতো যে ওকে নিয়ে একটু দিয়ে আসো না। এর ভিতরে ওর মা আবার আমাকে নিয়ে খুব ফাইজলিম করতো, আমার গালো ধরে এরকম টান মারতো, আমি কিন্তু ওর আম্মা করে ডাকতাম, কিন্তু ইয়ার কি মেয়ে আমাকে গালো ধরে টান মারতো, আমার রানের মধ্যে চিমটে মারতো, এরকম একটা মানে ব্যবহার করতো আমার সাথে। আর মাঝে মাঝে বলতো তোমার কি কিছু মনে চাচ্ছে না, তা আমি বলতাম কি মনে চাবে, ও তো মা মানে এরকম বলতাম, তা অনেক সময় আমাকে খারাপ টারাপ গল্প বলতে ইয়ে করতো, আমি শুনতাম না, আমি চলে যেতাম, এরকম একটা আমি মা ডাকতাম খুব মুখ ভরে, আমার যেহেতু মা বাপ ছিল না এখানে, ওদেরকে মানে মা হচ্ছে বেশি দেখতাম এরকম, কিন্তু ও আমার সাথে ইয়ার কি মারতো। এর ভিতরে ওই সাজেদা আবার মনে মনে আমাকে পছন্দ করে রাখতো, মানে মনে মনে
কোন ক্লাসে পড়তো সাজেদা?
সাজেদা ওই সময় 5, তারপর 6 উঠলো, 6 বয়স আর কি, আমি ওর থেকে অফারটা পাই।
ওকে,
ও আমাকে প্রতিদিন বলতো একটা কথা বলবো আপনাকে, কিছুদিন না মনে করেন, তারপর বলে না, বুঝছেন, প্রতিদিন বলে কিন্তু বলে না, একদিন কাগজের মধ্যে আই লাভ ইউ লেখা আমাকে হঠাৎ রোডের মাঝখানে বলতেছে কি এটা রাখেন আর এটা আমি যাওয়ার পর আপনি খুলবেন, এখানে খুলবেন না। তারপর আমি এই ও যাওয়ার পর খুলি খুলি দেখে আই লাভ ইউ, তখন আমি ওকে এই মানে খুব বকি বকি বলতে পরে পড়াশায় আমি শেষ পাকলাম করো না মাইটের খাবা আনাতে আমি চলে যাবো এরকম কিছু ওকে ভয় দেখায়। তারপর ও আর এইসব লেখা বলা বাদ দেয়। তারপর একদিন আস্তে আস্তে ওর খুব ভালো লাগে, দেখি ও আমার প্রতি খুবই দুর্বল হয়ে যায়, খালি আমাকে চা না আমার চা খাওয়ার জন্য বা আমাকে কাপড় টাপড় ধোয়ার জন্য ওই আগ্রহে আসতো, তখন ওর প্রতি আমার খুব ভালো লাগে ওকে। তারপর আমার একদিন ওর মা একদিন আমার বলতেছে রাতের 11টার দিকে ওই বাড়িতে গিয়ে খাইতাম, আমি নিচের বাড়িতে থাকতাম নিচের বাড়িতে 11টা পর্যন্ত ওদেরকে পড়াতাম 10টা 11টা অঙ্ক করতাম লেট হয়ে যেত আর কি। তারপর ওর মা বলতেছে কি তুমি উপর বাড়ি থাকা যায় না, আমি বলতো উপর বাড়ি কিভাবে থাকবো,
উপর বাড়ি নিজ বাড়ি মানে বুঝাবেন আমাকে একটু,
উপর বাড়ি বলতে ওদের বাড়ি ওই যে সাজদাদের বাড়ি, উপর বাড়ি বলতে পাহাড়ের উপর বাড়ি পাহাড়ের নিচে বাড়ি।
ও পাহাড়ের মধ্যে বাড়িগুলো অনেক সুন্দর জায়গা,
ওই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা ছিল। তখন একদিন চাচা কি করলো আমাকে ওই আমার না করলো যে সাজদা মার সাথে কিন্তু
আমি এবারে সিলেটি ভাষা দিয়ে কথা বলতো।
হ্যাঁ
আপনি সিলেটি ভাষা পারেন?
হ্যাঁ ফুল পারি।
আচ্ছা ঠিক আছে, আপনি একটু বলেন মাঝে মাঝে বলেন একটু শুনি, মানে ওদের সাথে কথোপকথন বলতে।
তো সাজা আমাকে একদিন বললো তুই এগুলোকে মিশিস না রে, এগুলো বলতে মানে ওরকে বুঝাইতো যে সাজদা মা এগুলো খুব খারাপ রে, ওই যে সাজদার মার সাথে,
সাজদার মার সাথে মিশতে না করলো কারান না করলো
সাজা না করলো আমাকে,
ওই যে সেটা আপনাকে নিয়ে গেছিল ওকে,
তো ওর সাথে তেমন মিশিস না। আবার ও গিয়ে দেখতো কি আমি ওদের ঘরে আড্ডা দিই বেশি, আর ওদের তিনটা ঘর আছে ওদের ঘরে কোনো আড্ডা দিই না, কিন্তু সাজদা মার সাথে আমার বেশি আড্ডা হয়
ওকে,
মানে ওর কথা ভালো লাগতো আর সাজদা তো আমাকে পছন্দ করতো, আমি একটু একটু মনে মনে পছন্দ করতাম সাজদাকে, আসলে মূল উদ্দেশ্য যেটা। ও আবার ওই ওই দুষ্টামি একদিন কি করছে সাসা দেখিয়ে ফেলাইছে, সকালে ওর মা খাতা শিলাচ্ছে এসময় আমি ওর মার সাথে গল্প করতেছি, এমন টাইমে ডাক দিয়ে বললে এ আবাই আবে, তো কইলাম কি লেখা, পরে বললো যে উড়ি ডোবা দেয়াবি, উড়ি ডোবা বলতে মানে সিম খেত যেটা বলা হয় সিম খেতে সিলেটে উড়ি ডোবা বলে, উড়ি ডোবা তাই খাসা নিয়ে। পরে আমি গেলাম ওই জায়গায়, যাওয়ার পরে এখন আমারে আন্তাজিও কইতেছে তুই লুচ্ছা তুই খারাপ বদমাস মানে বিভিন্ন কথা
সিলেটি ভাষায় বলেন,
তুই খারাপ বে তুই বদমাস মানে এগুলো বলতে আছে। তারপর একসময় আমি খুব রাগি গেলাম, আমার মা ওকে আমি শ্রদ্ধা করি কোনা তুই লুচ্ছা মানে কি খারাপ কথা, ও লুচ্ছা বেটি ও খারাপ বেটি। তারপর আমি ও আমাকে হাতাতে আরম্ভ করলো, তো সিমের যে লক ওগুলো দিয়ে আমার ঘাটটার অনেকটা সিলেটি লেগেছে আর নোক টোক লাগে আমার মুখ টোক অবস্থা খারাপ। তারপর আরেক লোক দেখা তাড়াতাড়ি ছুটেলো আমাকে, বললো কি ব্যাপার অবস্থা তুমি এই লোকরা আনলা তুমি মারতেছো ওরা নাকি ওই নাই কোনা ওর মেয়ে রেখে লাগো এরকম একটা ভয় দেখা। তারপর আমি বাড়িতে যাই, যাওয়ার পরে সালমা ওর মেয়ের নাম আমাকে খুব ভালোবাসতো ছোট ভাইয়ের মতো দেখতো, ও আমাকে জোরাই ধরে কান্দা আরম্ভ করে, ভাই তোর এই কাম করছে মনে হচ্ছে ওর বাপ দিয়ে করছে কোনো কল্পনা না। তারপর আমি বললাম তোমার বাপে, তখন তো খুব রাগ করলো ওর বাপের উপরে, আমি কর আগে উপর বাড়ি হেরা শিক্ষার পারতে পারতে আসছি নিচের বাড়িতে, আমার জন্য এত টান ছিল ওদের উপর বাড়ি বলতে সাজদার মা, আমার মায়ের লেসের আমার ছেলে রে আমার মায়ের মানে এরকম মানে ওর ছেলে হয়ে গেলাম খুব দরদ দেখানে আমি বলাইসা। পরে আমি ভাবছি কেউ জানাবো না, ও দেখি ফোন দিয়া ওর দেবর রে যে দোকানদারি করে ওরে নিয়ে আসলো, আরো আরেকজন ছিল দেবর ওদেরকে নিয়ে আসা, এই ছেলে ওরা করতেছে ওরে বাড়িতে রাখা যাবে না সাসারে, ও শ্বশুর বাড়ি থাকে আমাকে বাড়ির থাকে আর আমাকে উপর মানে এরকম করে ওর বাড়িতে বাড়ি করে
ওখানে ও ঘর জামাই থাকে, ঘর জামাই থাকে এত বেশি বেশি
হ্যাঁ খুব মানে গরম দেখালো ওর। তারপর ও বললো কি তাহলে আমি ওকে দিয়ে আসি, আমি যে জায়গা থেকে আনছি সিলেট ওই জায়গাতে দিয়ে আসি, হ্যাঁ তাহলে দিয়ে আসো। তারপর আমি গেলাম ওই জায়গায় নিয়ে গেলাম, আমাকে নিয়ে যাওয়ার পরে এবার বললো যে তোমার তো দায়িত্ব শেষ, হ্যাঁ এবার ওরা ফোন দিলে যে এবার তুমি এসে পড়ো, বুঝছেন মানে সাসার দায়িত্ব শেষ হয়ে গেছে, সিলেট যে জায়গাতে আনছে আমার ওই জায়গাতে নিয়ে আসছে, এবার আমি নিজে নিজে আসছি ওদের বাড়িতে। ওই রাত রাতের ভিতরে দুই দিনের ভিতরে আমার জন্য ঘর করলো ওদের বাড়িতে, সাজদা ঘরের সাথে ঘর ঘর করে নিল, ঘর করে নিয়ে দুই দিনের ভিতরে আমি আবার ওই বাড়িতে গেলাম গা
ওকে,
কিন্তু সাসা আমার সাথে কথা বলতো না।
সাজেদাদের ঘরে কয় ভাই বোন ছিল?
তারা ছয়জন ছিল,
ছয়জন ছিল। সাজেদার নাম্বার কত, পজিশন কত?
মানে সাজেদা ছিল সবার বড়,
সবার বড়
মেয়ে,
মানে ক্লাস ফাইভে যে পড়ে তার তার
একসাথে দুজন ছেলে হয় তার মানে ভাই হয়
আরো ছোট ছোট পিচ্ছি বেশ কয়েকটা,
সবগুলো ছোট।
সাজেদার বাবা কি করতেন?
মানে ওই মানে ইয়ার থাকতো দুবাই থাকতো,
দুবাই থাকতো মানে দেশে থাকতেন না ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। হ্যাঁ তারপর
তারপর আমি ওই জায়গায় থাকতাম মানে ওদের ঘরে থাকতাম, থাকতে থাকতে এর ভিতরে সাজেদার প্রতি আমি খুবই দুর্বল হয়ে গেলাম, তখন ওকে আমি স্কুলে নিয়ে যেতাম, ও ইচ্ছা করতো আমার সাথে। একদিন আমি ওর সাথে জোর করি মানে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য ওর সাথে খুব জোর করি আমি মানে, তারপর ও কান্নাকাটি করে ও চলে আসে মানে ওই কাজটা হয় না আর। তারপর আমি আসার পরে তখন আমি ওকে বলি যে আমি চলে যাবো, তুমি আমাকে লজ্জা দিলা তুমি আমাকে এই কাজটা করতে দিলা না মানে ওকে এরকম বলি আর কি। পরে দুই দিন পরে ও নিজে ইচ্ছেই আমি জোর করার পরে জন শুনছি আমি চলে যাবো, তারপর ও বললো যে আমি তোমাকে বিয়ে করবো, বললো যে তুমি আমাকে বিয়ে করবা বলো, আমি হ্যাঁ তোমাকে বিয়ে করবো এরকম ওকে বললাম, যে তাহলে তোমার সাথে রিলেশন হয়ে যাওয়ার পরে এখন আবার ওর মার সাথে, ওর মা আমার সাথে খুবই আর কি মারতেছে একটু। তারপর একদিন খুব জ্বর আরম্ভ হলো, কেউ বলি জ্বর আরম্ভ হলো, তখন টিন টিনের উপরে আম গাছে মানে ঢাল পড়তেছে, খুব ভয় লাগতেছে। তখন ও আবার আমাকে সাথে আমার ফোন দিত রাত্রে 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 নিশ রাত্রে এমনি ফোন দিত, ঘুম আসতেছে না আমার। ওর বলতো আমার ঘুম আসতেছে না, আমি বললাম ঘুম আসলে কি করতাম আমি, তো বললো একটা ঘুম পারে না গান গাও না তুমি তো গান পারো, আমি বললাম না আমি গান পারি না, মানে ই আর কি মারতে ফোনে।
ওই বাসায় আপনি একা থাকতেন ওই রুমটাতে,
মাঝখানে পার্টিশন এই রুম ওই রুম, মনে কর ওই রুমে তো ওই রুমে ফোনে কথা বলতো। ও আমাকে ফোন দিত রাতের একটা দুইটার দিকে, বুঝছেন আমারও ঘুম ডিস্টার্ব করতো, কথা না বললেও আমার কেমন ইয়ে লাগতো, যদি না বলি তাহলে রাগ করবে, তাও আমি কথা বলতাম। ও ফোন দিয়া ফোন দেয় আমার কি, আমি তার ফোন দিচ্ছি না। একদিন ওই যে জ্বর আসলো, খুব ভয় লাগছে, আমি বলতাম কি তোমার ভয় লাগতেছে, আমি তাহলে ভিতরে এসে বড় দরজা খুলতেছি, ভিতরে আসো, দরজা খুললো, ভিতরে গেলো কই মনের সাথে ঘুমাও, মানে ওর ছেলের নামই উমা, শুইলাম সাথে আইনা কম্বল বাইর করে দিল আমাকে, তা আমি শুনলাম লাইটটা টপ করলো, আমার সাথে শুয়ে পড়লো, একসাথে লগে শুয়ে পড়লো, আমি ঘুমের ভাব ধরে নিলাম। আমি তখন শরীরে মানে পশম টম ধরে গেছে, আমার সাথে শুবো এরকম মানে শুয়ে আমাকে মানে ঝরে ধরে আরাম মানে জোর করে। আমি তখন মানে শুনতো আমার সাজার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েই গেছে, আর আমি তার মার সাথে কিভাবে এই কাজটা করি, কখনো খুব জোর করতেছে আমার সাথে সাজা মা, মানে অন্যরকম জোর করতেছে। আর এই সাথে তার ছেলে শুয়ে রয়েছে, বড় ছেলে, তাও ছেলে শুয়েছে, ওই সময় ছেলেও ফাইভে পড়ে, তখন আমি খুব জোর করতেছি মানে খাটটার মধ্যে কি করতাম। তারপর আর আমি আর নিজেকে রক্ষা করতে পারলাম, তারপর হয়ে গেল ওর সাথে, তারপর হয়ে যাওয়ার পর কি এখন কন্টিনিউ হচ্ছে,
এবং এখানে আপনাকে কেউ সন্দেহ করছে,
কেউ সন্দেহ, লাস্টে চাচা ঠিকই সন্দেহ করছে যে আমি কেন এই বাড়িতে আসলাম। চাচা রাত্রে রাত্রে আইসা ঘরে পিছিয়ে শুনতো, সব ফোনে কথা বলতাম বা যাইতাম কোন টাইমে, সব ও টার্গেট করে রাখত। একদিন রাত্রে আমাকে বললো, হঠাৎ ও বড় এক ধাও নিয়ে আসলো,
চাচা
বাড়িতে তো বাইরে গেছে চাচা, ওই দিন ওই ঝগড়া পরে ও ছেলে আসলো, কইছে এই তোমার এইসব ইয়া কি তুমি বাড়িতে বাইরে যাও, বাইর করে দিয়েছে
ছেলে, মানে ছেলেই বাবাকে বের করে দিয়েছে।
ও তো জন্য ওরা তুমি এনে আমি রুজি করি, ছেলে কথা বলে আমি রুজি করি, আমি কামাই করি, রুজি করি, কষ্ট করি, তারপর বাইর করে দিই, আমি থাকতেছি আমরা নানার বাড়িতে, আমরা এমনি দুর্বল, তুমি আবার ওদের বিরুদ্ধে লাগো কেন,
রাইট।
তারপর
আপনাকে নিয়ে মোটামুটি তুলকালাম হয়ে যাচ্ছে ফ্যামিলি
খুব, মানে আমি মাঝখান থেকে ওরা ওরা মারামারি করে এরকম আর কি। রাত্রে বড় এক ধাও নিয়ে কেমনে দরজা খুলছে, রাইতের এসব তিনটের উপর আছে, আইসে আমার গলা সামনে ধরলো, সাউন্ড দিবি আস্তে দেখাইছে, দেখে তো আমি অবাক, আমি মনে হচ্ছে স্বপ্ন দেখি নাকি, কি শিক্ষা দিব, শিক্ষা দিবি গলা সিরে ডাবাই দিয়ে চলে যাবো এরকম একটা ভয় দেখাল। তখন উঠ আমার সাথে সাথে উঠ, উঠলাম।
প্রিয় শ্রোতা, এই ওঠার জায়গাটা থেকে ছোট্ট একটা বিরতি নিতে চাই, কারণ বিরতির ঘন্টা বেজে গিয়েছে। আমরা যেই ঘটনার মধ্যে আজকে রয়েছি সেটা নাটক সিনেমাকে অনেকখানি হার মানায়, এবং আমি জানি না কোনদিন হয়তো বা কাট কপি পেস্ট হয়ে যাবে এইসব ঘটনাগুলো, ইদানিং হচ্ছেও হ্যালোইন 920 এবং জেবিএসবির কাছ থেকে গল্প নিয়ে বেনামে নিজের নামে চালিয়ে দিয়ে সেগুলোকে নিয়ে নাটক বানানো হচ্ছে, এবং সেগুলো হয়তো আপনারা টেলিভিশনে দেখেও থাকেন। হোয়াট এভার ইট ইস, সেটা বড় কথা নয়, সেটা হচ্ছে এখানে যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, রিকোয়েস্টটা হচ্ছে শুধুমাত্র আরিফকে ক্যারেক্টার হিসেবে, শুধুমাত্র আরিফকে বিনোদন হিসেবে না নিয়ে পুরো গল্পটাকে জাজ করা খুবই 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 জরুরি। আমরা আরিফকে কিংবা আমরা এখানে অনেক অনেক বন্ধুকে হাজির করে দিয়ে আপনাকে বলি, তাদের যে ভুল তাদের যে অপরাধগুলো সেগুলো যেন আপনার জীবনে না হয়, তাহলেই আমরা বলতে পারবো জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব সাকসেস। আরিফের যে বর্তমান অবস্থা সেটা হতে না পারত যদি আরিফকে খুব ভালো একটা কাউন্সিলিং এর মধ্যে দিয়ে নেওয়া হতো, এই যে ব্যাপারগুলো সেগুলো যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তাহলেই আমরা বলবো সাকসেস। আর যারা আরিফকে গালমন্দ করছেন, আরিফকে সমালোচনা করছেন, তাদেরকে আমরা একটু বলতে চাই, সমালোচনা আপনি করতেই পারেন। আরিফকে সমালোচনা করার জায়গাটাতে আপনি যদি একবার চিন্তা করেন, আরিফ এখানে না আসলেও পারত, আরিফ এখানে এসেছে একটা বিবেক বোধ থেকে যে আমার মতো পরিস্থিতি যেন তোমাদের না হয়, আমরা এখন পর্যন্ত জানি না শেষের জীবনটা ওর কেমন, সেই জায়গাটি তোকে কিন্তু আমাদের স্যালুট করতেই হবে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, যারা জেবিএসবি তে আসতে চান নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো নিয়ে, শুধুমাত্র তাদের জন্য বলছি, আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আরিফকে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আর এই পর্যায়ে আমরা আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। একেবারে সত্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে গিয়ে আপনার মূল্যবান মতামত আমরা জানব। ছোট্ট একটা বিরতি, একটু পরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব,
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আর জি কিবরিয়াকে, এবং আমাদের সঙ্গে আজকে সত্যের মঞ্চে সত্যের আসনে বসে রয়েছে আরিফ, আর আমার সঙ্গে রয়েছে আমার টিম আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা প্রিয় শ্রোতা আবারও আরিফের কাছে ফিরে যেতে চাই। যারা আরিফকে নিয়ে কমেন্টস করতে চান, প্রশ্ন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমরা সেই কমেন্টসগুলো একেবারে সত্য উদ্ঘাটনের শেষে গিয়ে পড়ব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আরিফ, আমরা যেখানটাতে ছিলাম আমরা সেই জায়গাটা থেকে আবারও ফিরতে চাই। তারপর দাঁড়িয়ে সে আপনার গলায় ধরেছে এবং বলছে যে নড়াচড়া করলে একবার শেষ করে ফেলবো।
তারপর আমাকে বাইর করলো, বাইর করার পরে বলতেছে তুই, আমি তোর জন্য এলাকা ছাড়ছি, তুই এখানে থাকতে পারবি না। আমি থাকবো না যে জায়গা, তুই থাকবি কিভাবে? আমি আনছি তোকে, তুই আমাকে দিয়ে জায়গা চিনলি। তারপর সিদ্ধান্ত নিলাম ঠিক আছে চলে যাবো, যদি না যাস তাহলে তোর মেরে ফেলবো, এরকম একটা বললো। আমি বললাম যে খালি তোরে মারবো না, ওই যারা যারা আমাকে হুমকি দিছে সাজা মাটা ও সবাইকে মারবো, এরকম বললো আর কি। আমি তো বাড়িতে থাকবো না, সবাইকে মেরে ফেলবো। তারপর বললাম যে আমার জন্য ওদের ওরা মার খাবে ওরা। তারপর আমি কি করলাম, চলে যাবো। এর মধ্যে থেকে সাজেদা আবার বুঝতে পারলো যে তার মার সাথে আমার একটা এরকম রিলেশন হয়ে গেল। তখন সে আসতে আমার সাথে স্টপ করে দিল, একবার ফুল স্টপ করে দিল। তখন সে হয়তো বুঝছে তার মার সাথে আমার এরকম একটা রিলেশন। তারপর ওর মা লাস্ট মুহূর্তে, যে সময় আমি চলে যাবো, এর কিছুদিন আগে ওর ডায়েরি পড়ে দেখে কি আবার আমার নাম, ওর নাম
সাজেদার,
সাজেদার মা। ওর মা আবার তখনও বুঝে ফেলতেছে যে আমার আমার সাথে ও এরকম একটা ফিজিক্যাল রিলেশন আমার মেয়ের সাথে। তখন আমাকে ডাক দিয়ে বললো যে আমি যা পাইলাম একে মিথ্যা। আমি বললাম আসলে আমি যাই না, ও হয়তো মনে মনে হয়তো আমাকে পছন্দ করতে পারে, কিন্তু ও কোনোদিন বলে নাই, মানে ওর কাছে মিথ্যা কথা বললাম। কয় তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি চলে যাও। তখন ওর মাও সাফার দিল যে তুমি এখানে আর থাকার কাম নাই, তাহলে ভালো হবে না জিনিসটা। তারপর ওর মা খুব মনে মনে কানলো, মানে এমনি কানলো, ওর ভাই বোন ওইগুলো যারা আসছিল সবাই মোটামুটি আমার জন্য কানলো। তারপর আমি ওর সাসার বউ কানলো, মেয়ে গুলো কানলো। তারপর ওই আসে বললাম সিলেট স্টেশনে আসার পরে তো বলতেছে কি, আমি বললাম টিকিট কাটবো বোধ হয় না, এমন টাইম বলতেছে কি না টিকিট কাটার কাম নাই, এ তোর জন্য আমি কই থাকবো, তোর হারাইলে আমি মরে যাবো, এরকম কিছু বলতেছে সাসা। যে আমরা দুজন একসাথে থাকি, তোরও যেরকম বাড়ির ঘরে যাবি না, কিন্তু সাসা কিন্তু তখনও যায় না আমার মূল কাহিনী কি বাড়ির। তখন তুই এক কাজ কর, আমি আর তুই একটা বাসা ভাড়া নাই। তাই আমি বললাম বাসা ভাড়া নিয়ে কি করবো, কয় আমি তোর দোকান টোকান লিয়ে দেবো না, তুই দোকানদারি করবো। বাসা ভাড়া নিলাম ফার্স্ট, বাসা ভাড়া নিয়ে তখন সাসা কি কাজ করতো আমি আসলে জানতাম না। তখন তার সাসা হিরোইনের ব্যবসা করতো, গাঁজার ব্যবসা করতো, আমি কিন্তু জানতাম না তখন। তা আমি কি রে খরচ খুব বিআইপি ভাবে খাচ্ছি আমরা, কিন্তু ভালো বাসা পাচ্ছি না, আমরা থাকতে হচ্ছে নর্মাল বাসা যেহেতু বেসালার, আর কিন্তু খাচ্ছি খুব বিআইপি এবং পোশাক কি বিআইপি। তখন মানুষ কানাঘুষি করতো, ছেলেটা সারাদিন শুয়ে থাকে কে সাসা এনে খাওয়াচ্ছে, সাসা কি করে। তখন আমরা বাসা ছাড়িয়ে দিই, এই বাসা আরেক বাসা উঠি, এরকম একটা করা হতো আমাদের। তারপর একদিন আমাকে বললো কি একটা পার্টি আছে, যাবি ওই জায়গা তুই থাকতে হবে। আমি বললাম কি এরকম একটা বিয়ার পার্টি, তখন সিলেটে এই কাজটা বেশি হয়। তারপর নিয়ে গেল একটা মেয়ে সাজানো হয়, একটা মেয়ে একটা মা দুইজন, আর একজন দুইজন থাকে এক্সট্রা লোক আর কি। তো ওইটা মনে করেন যে মেয়ে লন্ডনতে আসছে, দেশে বিয়ে করবে, বিয়ে করে আমাকে নিয়ে লন্ডন চেয়ে যাবে, এরকম একটা ইয়া হয় আর কি, এটা একটা ইয়ে হয়। তারপর নিয়ে যাওয়া হয় কোন একটা পার্টির কাছে নিয়ে যাওয়া হয়, তখন মেয়েকে দেওয়া হয় সিলেট। তখন আমরা একটা বাসা নেই সিলেট, উপশহর নামে একটা জায়গা আছে সিলেট, উপশহরে আমরা বাসা নেই, একটা প্লাট বাসা অনেক বড়, ওইটার ভিতরে সবকিছু মিলিয়ে 30,000 টাকা ভাড়া মনে করেন, সবকিছু আছে,
মানে ফার্নিচার টার্নিচার সব আছে।
হ্যাঁ, মানে তখন ওইটা বলা হয় আমার বাড়ি, মেয়ের মার বাড়ি, মেয়ের বাড়ি, এটা বলে ওইটা গ্রামের থেকে পার্টিগুলো নেওয়া হয়, যে পার্টিগুলো গ্রামের একটু ধনী মোটামুটি কেনা হয়, কিন্তু ছেলেকে লন্ডন নিয়ে যাবে গা নিজের খরচে মেয়ে। তখন দেখছে বিয়ার আংটি টেন্টি ফরানো হয়ে যায়, হঠাৎ বলা হয় যে এই বিয়ার অনুষ্ঠান অমুক দিন তারিখ করা হয়, আমার ব্যাংক লক হয়ে গেছে অ্যাকাউন্ট। মেয়ের মা ফোন করে বলে ভিহাই আমি তো এরকম একটা সমস্যা পড়ে গেছি, আমি কিভাবে আপনাকে বলবো, মানে এরকম একটা ইয়া হয় আর কি, ছোট হয় মানে ইয়ার গেছে। তারপর বলে কি সমস্যা, আমি বলতে পারতেছি না লজ্জার মধ্যে আপনি। তারপর ওরা বলে না বলেন সমস্যা নাই। তারপর ঘটক থাকে না, দুই তিনজন ঘটক থাকে, আমার সাসা টাসা এরা থাকে আর কি, তো ওদের মাধ্যমে বলা যে মেয়ের মা ওনকে বিয়ের অনুষ্ঠান করবে, দাওয়াত টাওয়াত দেওয়া হয়ে গেছে, 1,00,000 টাকা করতে হবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে, এরকম একটা পাম মারা হয়। আমারলে ছেলের বাপে তো বলে আর আমার ছেলে তো দুদিন পরে লন্ডনে নিয়ে যাচ্ছে, যাতে লাগে কোন 20-30 লাখ টাকা, আমি 1,00,000 টাকা নষ্ট করলে কি সমস্যা হবে, মেয়ের মারে দিলাম, এত পরে দিয়ে দিচ্ছে
সেটাই।
তখন কি করে ওই 1,00,000 টাকা দিয়ে দেয়, আর এই বাসা খোঁজ নেই, বাসাও নাই কেউ নেই আর সব চিত্র। তখন এই 1,00,000 টাকা কি করা হয়, ভাগ করা হয়, যারা যারা এই পার্টিতে জরুরি মেয়েটে বা ওই বাসা ভাড়া, তখন এরকম দুইটা কাজ করি, এর ভিতরে আমিও যাই লগে লগে। তখন ওই কাজের ভিতরে তখন আমরা বিষ্ণাগান্ধী চলে যাই, লাখাট নামে একটা জায়গা আছে, তার বড় সাসার একটা ভাই থাকে, ছোট ভাই বর্ডারের কাছে, একবার বর্ডারে এনে খাট জায়গা থাকে আর কি। তখন ওই জায়গায় চলে যাই আমরা, চলে যাই বলতে ওই জায়গায় বেড়াইতে যাই। আর সাসার ওই জায়গা থেকে পাতার বিড়ি আনতো সিলেট, পাতার বিড়িটা বেশি চলে সিলেট যায় না, পাতার বিড়ি আনতো আর গাঁজা আনতো সিলেট থেকে, মানে বর্ডার ওই সাইড থেকে। ইন্ডিয়ার গরু হগল ওইদিক দিয়ে সাদা সাদা বড় বড় গরু নামে, ওইদিক দিয়ে নামতো। পার্টি ছিল সাসার, অনেক বড় ইন্ডিয়ার একটা পার্টি ছিল, উনি ইন্ডিয়ানে দিয়ে যেত, বাস টাকা দিয়ে দিত। তখন ওই ব্যবসা আমাকেও জড়াই দেয়, তখন স্যার আমিও গিয়ে আনতাম প্রায় সময়। তখন যে রিক্স কত দূর আসা লাগতো, ওইটা সিলেট থেকে অনেক দূর, সিএনজি ভাড়া যাইতে 50 টাকা। এরপর আবার 10 নম্বর নামে একটা জায়গা আছে যেন ইন্ডিয়াতে পাথর নামে, ওই জায়গা থেকে আবার আনতাম হিরোইন, ওই জায়গাতে হিরোইন আনতাম, আইনে এটারে এতুর কেতুর বাইস করতাম, একটা চামচ দিয়া ইয়া করতাম, খারাপ ব্যবসা জড়িত আসছি আমরা। তখন একদিন চাচা কি করলো, চাচার বাড়িতে ছেলে টেলে আইসা চাচারে ক্ষমা টমা চাইয়া নিয়ে গেল, তার মেয়েকে বিয়ে দেখতে মানুষ আসতেছে বলতেছে বাপ কই। তখন কি করলো, ওই ছেলে আসলো আইসা ক্ষমা টমা, আমি বিকেলে আসলাম আইসা দেখি বাসা নাই, তখন তো আমি আবার একা, কি করবো তা আমিও বাসাটা সাইড দিলাম। আমি আবার স্টেশনে এসে বললাম, স্টেশনে এসে আবার
কত মাসের জীবন সিলেটের,
সিলেট ফুল মানে 3 বছর ফুল জীবন,
3 বছর পরে আবার সে স্টেশন,
আবার স্টেশন আসলাম। স্টেশন ঘুরতেছি ঘুরতেছি হঠাৎ দেখি এক মেয়ে বাচ্চা নিয়ে, আমার বলতেছে ভাই ফোন আছে আপনার, আমি বলতেছি কেন বোন। এখন দেখি আরো কয়েকটা মুরব্বী টুরুব্বি লোক মেয়েটার ফ্লো করতেছে বারবার, এদিকে আসতেছে কিছু বলবে বলবে এরকম ভাব, আর মেয়েটা আমার সাথে সাথে সাইপে বসতেছে বারবার। বই বলতেছে ভাই ফোন আছে আপনার কাছে, আমি বলতেছি কেন বোন, বলতেছে আমি একটা ফোন করবো, আমি বলতেছি না ফোন নাই। তখন বলতেছে কি বাবা কই যাবেন, বলতেছে আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে এসে পড়ছি আমি বাড়িতে যাবো। তো একটু পর বলতেছে ভাই আমাকে কোন একটা কাজ দেবেন, আমি বাড়িতে গেলে তো আমার বাপ মা আমাকে প্রেম করে বিয়ে করছি, আমার বাপ মা আমাকে জায়গা দেবেন, কিন্তু বাচ্চা একটা আছে, বাচ্চারা ওর বাপ নাকি আমার মতন চেহারা, বাচ্চারা আমি স্টেশনে আমার কলমের দুইটা গেছে আব্বা আব্বা করা আরম্ভ করছে, এই সময় বাচ্চা ছোট মোটে একটু আব্বা আব্বা কইতে পারে আর কি, এরকম অবস্থা। আমি ওকে বিয়ে করলাম, মা বাপ হয়ে গেলাম।
আমরা জানি না যে কোন ট্র্যাপে ও পড়তে যাচ্ছে কিনা, ইটস রিয়েলি ফানি। ওকে তারপর
তারপর কইলাম মেয়ের কাছে টাকা আছে, বললো 100 টাকা আছে। তো আমি কইলাম কই যাবো মেয়েকে নিয়ে, বাসাও ছেড়ে দিলাম। তারপর উঠলাম, ঢাকা দক্ষিণ নামে একটা জায়গা আছে সিলেটে, ওই জায়গায় নিয়ে গেলাম, বাসে নিয়ে নামলাম, নামার পরে কইলাম একটা বাসা খুঁজি। তো বললাম কি কাজ করো, বোন কয় তুমি আপনি আমার যেই কাজ দেন, আপনার আমি ভাই মনে করি, আপনি আমাকে যেই কাজ দেন এই কাজ করুন। বললাম তো কাজ তো হঠাৎ পাওয়া যায় না, আপনি আমার বাসায় থাকতে হবে। তারপর বললাম যে আসলে আমার বাসাও নাই, আস্তে আস্তে বলে দিলাম সবকিছু, যে আমি তাহলে একটা বাসা নেন, আমরা দুজন থাকবো, আমাকে পরে একটা কাজ করে দিবেন বা আমি কাজ করবো আপনার থাকবেন। বললাম আমি ইতিহাস, আমি আসলে আমি এরকম একটা স্টেশন ঘুরে ঘুরে বেড়াই, আমি বকসকর করে বেড়াই, আসলে আপনি ভালো হয়ে যাবেন আমার সাথে থাকবেন, মানে খুব পরামর্শ দিল মেয়েটা, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনার ভালোর জন্য সবকিছু করবো, আপনার আমি কামাই করে খাওয়াবো বা আপনার পরবর্তীতে আমি গার্মেন্টসে নিয়ে যাবো, এরকম বললো আর কি, চাকরি করবো কিছুদিন। তারপর নিয়ে গেলাম, নিয়ে বাসা খুঁজা পাচ্ছি না। তারপর এক খালাম মা ডাকলাম আর কি, বললাম যে আমি এরকম বিয়ে করছি, আমার ফ্যামিলি বউ হঠাৎ নিয়ে আসে আমাকে, যেমন উনি খুব খুঁজলো বাসা, বললাম কয় তাহলে ঠিক আছে এক কাজ করো তুমি আমার বাসায় আজকে থাকো। তারপর ওনার বাসায় বললো আর কি কিছুক্ষণ থাকতো, কারণ বাচ্চারা খুবই কান্না করতেছে। তখন রাখলো রাইকা, বাচ্চারা ঘুম পাড়াইলো, খাওয়াইলো, টাওয়াইলো, ওরে আমি খাইনি, আমি আবার বাসা খোঁজার জন্য বাড়িলাম, ওরে ওই বাসা থেকে অন্ধকার হয়ে গেছে সোমরাতে। তখন বলতেছে বাবা তুমি বাসা পাবা নাই আজকে রাত্রে, আর কালকে দিনে আমি বাসা একটা বাঘ করে দেবো, তুমি আজকে কাজ করো আমার মেয়ের বাসায় থাকো। পাশাপাশি ওর মেয়েরে ফোন দিয়ে আনলো, আইনে বলতেছে লোকগুলা বিপদে পড়ছে, ওরা আবার ওদেরকে বলছে স্বামী স্ত্রী, কিন্তু বাচ্চা আমাকে আব্বু বলতেছে, কিন্তু ওরা আবার খুব সন্দেহ করছে, ওই মেয়ের বয়স কিন্তু আমার চেয়ে বেশি ছিল।
আচ্ছা,
ওই মেয়ের বয়সটা কিন্তু সুন্দর ছিল অনেক, কিন্তু বয়স একটু বেশি ছিল। ওরা আবার তোমার বউ সত্যি বলো, আমি আচ্ছা বাচ্চা আব্বু বলতেছে, বিশ্বাস করতেছে না। তারপর মেয়ের বাসা যাই, রাত্রে শুইতে দেয়, যেহেতু আমরা স্বামী স্ত্রী একসাথে শুইতে দেয়, রাত্রে মেয়েরে মাঝখান দিয়ে শোয়, আমি এক্সাইটেড শুই। তারপর ওই মেয়ের ওই সাথেও ও বলে যে তুমি আমাকে স্বামীর মর্যাদা দিবা, মানে এরকম বলে যে তুমি পরবর্তীতে আরো বিয়ে করো, আমি যেহেতু আগে একটা বিয়ে করছি আমার সন্তান আছে, এরকম বলে আর কি, আস্তে 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 পিছ পিছিয়ে বলতে থাকে। তারপর ওর সাথে আমার আর ফিজিক্যাল রিলেশন হয়
ওই রাতে। আপনি মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতেন?
জানতাম বলতে কি, মেয়েটা ঝগড়া করে আসা পড়ছে স্বামীর বাড়ির থেকে, এতটুকু জানতাম। আমার উদ্দেশ্য ছিল খারাপ, বাস্তব কথা যেটা, যে আমি তো ওই যে চাঁদ আমার সাথে কাজ করতাম, আমি করতে পারতেছি বা আমার তো ভালো। তখন ওর সাথে এক সপ্তাহ থাকি, ওই সকালে ও একটা বাসা দিয়ে দেয়, ওই খালাম্মা বাসা দিয়ে দেয়, ওই বাসায় কিচ্ছু নেই। তা আমি আবার ওদের মালিককে বলি কি, যে আমার আগের বাসা থেকে আমি সবকিছু নিয়ে আসতেছি। এর ভিতরে সাসার সাথে কোনো যোগাযোগ নাই, এক সপ্তাহ ওর সাথে থাকলাম। এখন ওই খালাম্মা একটা দেখছি, মানে যেগুলো লাগে সংক্ষিপ জিনিসগুলো দিল আর কি। বললাম আমি তো এরকম সমস্যা হবে সাথে কিছু আনতে পারতেছি না, মানে মিথ্যাতা যত আছে কি বললাম। এর ভিতরে চাষার সাথে ইয়ে করলাম, শেয়ার করলাম, পাইলাম চাষার নেট পাইলাম এক সপ্তাহ পরে। এর ভিতরে না খাওয়ার মতন মেয়েটা, আমি একটু টাকাও নাই, কি আনবো বাজার, মানে একমাত্র ওই খালাম মাত্র 200 টাকা নিলাম বা কোন রকমের কি চলতেছি, মেয়েটা খুব কষ্ট। এর ভিতরে প্রতিদিন ওই রিলেশনটা হচ্ছে আমাদের। তারপর সাসার সাথে যোগাযোগ করলাম, সাসা আসিয়া আসে দেখে তো অবাক, এই মেয়ে মানে খুব সুন্দর মেয়ে, খুব ভালো। তারপর সাসা 2000 টাকা দিয়া মার্কেট করলো, মার্কেট করলে মানে যা লাগে সাধারণত এগুলা কিনে দিল, কিনে মাছ টাস কিনলো। মেয়েরা বললো, মেয়ে আবার আমি বলছি আমার সাসা, মেয়ে আবার সেলান টেলাম করে আব্বা টাব্বা ডাইকা, মানে খুব শ্রদ্ধা জানাইছে আর কি।
তারপর ইটস রিয়েলি ফানি, লাইফে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে, বাট প্রত্যেকটি অনেক কষ্টের, অনেক পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক শক্ত এবং অনেক স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড, অনেক ভুলের ব্যাকগ্রাউন্ড, কিন্তু একের পর এক যেগুলো ঘটে যাচ্ছে, চোরের সাথে বাটপাট, বাটপাটের উপর বাটপাড়ি। ওকে, তারপর
সাসা কিন্তু মানে জানে যে আমি কেন, মেয়ে তো জানে না, মেয়ে সেলাম টালাম করছে, সাসা বাড়ি সেটা দিল। সাসা বাড়ি অল্প একটু ঢাকা তো কিনতে, কিন্তু সাসা বাড়িটা বেশি দূর না, হাইটেও যাওয়া যায় এরকম একটা, মানে বাসে 5 টাকা ভাড়া। সাসা কি করলো, কয়েকটা জায়গায় খাওয়াটা করলো, রাতে 10টা বাজে কয়েকটা, আমি ঠিক আছে তোরা থাক আমি সকাল আবার আসবো, এটা কই গেল ওকা। একটু পর মনে আধা ঘন্টা পরে ঘুরে আবার আসলো, বাবা আমি তো গাড়ি পেলাম না, আনতে যে একটা গাড়ি সারাইতে চলে
আসে, যেটা খুব ভালো করে বুঝিয়ে যে আসলে কেন গাড়ি পায় নাই।
আমি বুঝে গেলাম যে আসলে তো এত মানে খারাপ
উদ্দেশ্য,
ইয়ে বলতেছে যে আমার যে ওয়াইফ আর কি, ওয়াইফ তো হয় নাই, মানে উমি বলতেছে আর কি যে তাহলে এক কাজ করি এত রাত যাবে কিভাবে, থাকুক শুনছে কি। রাত্রে লাইট বন্ধ করে ঘুমাচ্ছিলাম, তো আমরা আবার আমাদের ফিজিক্যাল রিলেশন ওইটা কাজ করলাম, করার পরে
ওই চাষা ঘরের মধ্যে থাকা অবস্থা,
চাষা তো আমি ভাবছি চাষা ঘুমাই গেছে কিছুক্ষণ পরে, চাষা আমি ভাবছি ঘুমাই গেছে, মানে আমার এই, কিন্তু চাষা তো ঘুমাচ্ছে না, চাষা তো আসছে এই উদ্দেশ্যে। আমি আমার সারাদিন ঘুরাঘুরি করছি তো আমার খুব ক্লান্ত, আমি ঘুমাই পড়ছি, ঘুমাই পড়ছি কি, এখন দেখি চাষা আইসা ওর সাথে মানে হাতাহাতি করতেছে, ও খুব সারা দিচ্ছে, আব্বা কি করতেছেন, আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন, ও আব্বা ডাকতেছে মুখ করে পাগল হয়েছে, ও গিয়ে লাইট জ্বালাই দেয়। তখন আমার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, আমি চোখ মেলি না, কিন্তু আমি সব শুনতেছি দুই কানে, কাকি কি করবো, মেয়েরা কিছু বলবো, মেয়ে তো আমার খুব বিশ্বাস করে। চাষা যদি বলি চাষা তো রাগ করবে, তোর জন্য আমি এত কিছু বললাম, তুই আরেক মেয়ে তোর বিয়ে করা বউ না, তুই ওই মেয়ের জন্য আমার কিছু বলিস, আমি কি করবো। আমি দুইখানে মাঝখানে খালি শুনতেছি, সারা রাত আর ঘুম নাই, আমারও নাই, কেউ রে নাই, সারা রাত
মেয়েটা আপনাকে
মেয়েটা ডাকও দিচ্ছে না, আমি ঘুমাচ্ছি, মেয়েটা কিভাবে কি করবো। তারপর আমি খুব বিরক্ত লাগতেছি বিষয়গুলা, বারবার লাইট জ্বালাচ্ছে, মানে আবার লাইট বন্ধ করে চাষা, আবার মেয়ে জ্বালাচ্ছে, মানে ও দিবে না যেহেতু ভাব বলে স্বীকার করছে। আমি বলছি আমার চাষা আপন চাষা এরকম বলছি মেয়েকে। সকালে কি করছে, আমি ঘুম সকালে লাগছে সাড়ে তো ঘুমা, সবগুলো বস্তা যা কিনে দিচ্ছে সবগুলো বস্তা বইরা বসছে, বসতে এখন মেয়ে রাখতেছে আমার, এই ওঠো না, এই ওঠো না, কি হয়েছে বলতেছে কি, চাষা সবকিছু গোছাই নিয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি ব্যাপারটা, আমি কি হয়েছে, কি করছো তুমি চাষার সাথে, কোয়া না আমি কিছু করি নাই, তুমি বুঝে না, আমি মাফ চাও কি করছো, তোমার গিয়ে পা এটা জ্বরে না, এখন আমার বলতেছে তুই যদি এই মেয়ের এনে থাকো তো থাক, আমার জীবনে লেগে ভুলে যেতে হবে। আমি কি কইছে তুমি বলবো, কোনো কিছু হয় না, আমারও বলতেছে না বিষয়টা চাষা ভাইঙ্গে, আর মেয়েও বলতেছে না, আমি তো সব শুনছি বলবি কে। তখন আমি বলতেছি এখন মেয়ে আমার নিকালতেছে, তুমিও চলে যাচ্ছ, আমি না আমি ওনার আগে দিয়ে শেষবারের মতন দেখে কয় যাও, তুমি দেখো বুঝেই আনতে পারো না, আমাকে এইগুলো চালাতে চলবে না, তোমার কাছে টাকা পয়সা নাই। তারপর আমার বললো যে তুমি গিয়ে দেখো না আনতে পারো নি স্যার। এর ভিতরে কিন্তু মেয়ে কিন্তু কই যে মেয়ে, তার মেয়ে ওকে আমার আব্বা বলে যাচ্ছে সব সময়, তার মা খুব মায়া করতো, মানে খুব বিশ্বাস করতো আমাকে, বলতো তুমি আর একটা বিয়ে করো, আমাকে এরকম বলছো তুমি আর একটা বিয়ে করো। আমি হয়তো ওই মেয়ের অভিশাপে আজকে আমার খুব যন্ত্রণা ভোগ করতেছে, ওই মেয়ের অভিশাপে, ওই মেয়েটা আমাকে খুব মুখ ভরে আব্বা ডাকতো, আর আমাকে সারা জরাই ধরে ঘুমাইতো, আমার
ছোট যে মেয়েটা ছিল ও আমাকে
জরাই ধরে
ঘুমাইতো, বয়স ছিল
মনে হয় 1.5 বছর 2 বছর,
মানে
হালকা হালকা বলতে পারতো আব্বা আব্বা এরকম একটা শব্দ আর কি। মানে ওই সময় আমার পরবর্তীতে খারাপ লাগে, ওই সময় খারাপ লাগে নাই, ওই সময় কেমন ইয়ে লাগতো, কিন্তু যে সময় আমি ওর সিরিয়াস চলে আসি মেয়েটার চেহারা, খুব খারাপ লাগলো।
ছাড়লেন কিভাবে?
ছাড়লাম, বললো যে তুমি গিয়ে দেখো না চাষার নিয়ে আসতে, হেনে গেছি, এখন বলতেছে চোখ লাল করে তুই কি করবি, এই মেয়ের সাথে থাকবি? তখন আমি বললাম ওই তো 2 দিনকার মেয়ে, চাষার সাথে থাকবো না, আমি বললাম তোমার সাথে থাকবো না। তখন বলে যা কি আছে নিয়ে, তখন আমার মানি ব্যাগটা ডিব্যাগ ছিল, তখন আমি গেলাম গেছি রে মেয়ে, আবার আমার জোরায় দর্শক তুমি আসলে চলে যাচ্ছ, আমি না রে চাষা কিছু টাকা পাবে ব্যাংকে, টাকাটা উঠে দিয়ে এরকম একটা বললাম, মানে একটা দাম দিল, কাপড় সফর আমার রইলো, কাপড় সফর বলতে কি এই মানে দুই একটা প্যান্ট একটা শার্ট অতিরিক্ত ছিল আর কি, এগুলো থাকো তুমি কোথাও যাবা না, আমি ব্যাংকেতে আরো কিছু টাকা উঠে সবকিছু কিনে আনতেছি। ওই মেয়ের ওই অবস্থা তুইয়া আমি চলে আসলাম।
কতদিনের এই মানে অনৈতিক সংসার?
10 দিন 10 দিন
10 দিনের অনৈতিক সংসার।
তারপর আমি তো চলে আসছি চাষার সাথে, আমি আর খবর জানি না মেয়েটা কি আছে না আছে। কিছুদিন পরে কয়েস নামে এক লোক ছিল আমাদের, মানে চোর লেভেলের চাষের সাথে, মানে আমাদের পার্টির আর কি, চোর পার্টি, ওই বাটপারি পার্টির কয়েস নামে এক লোক ছিল। তখন ওই কয়েসে ওই ঘটনাটা জানে, কই এরকম লাঞ্চিস বা রাম করে করছিস না, হ্যাঁ তুই আমি এরকম একটা খুঁজতেছি, তুই আনবি কইবি না? আমি কই তুমি কত লাগবে? এটা আমি অনেক অ্যাভেলেবেল আনি, মানে ওরে পাম টাম মারলাম তো ওর কাছে। আমি আবার কি করি, 5,000 টাকা নিই, আমি ঢাকার তে এর কাছে তুমি এরকম অমুক হবে 5,000 টাকা নিয়ে কিভাবে? আমি বলি আপনাকে ফোনে, ওরে বলি যে ফোনে বিকাশে টাকাটা দিবা, তারপর প্রথম ও 2,000 টাকা দেয়। আমি বলছি গাড়ি ভাড়া, ওকে খাওয়ান টাওয়ান লাগবে, এই জন্য ওর টাকাটা দিই। সিলেট আইসে আমি বলি ভাই তুমি কই কই কেন? আমি আমাকে পুলিশে ধরছে মেয়ের সহ, তুমি এক সাইডে যাও তাড়াতাড়ি। ও আবার স্টেশনে গিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কয়েস আমি মেয়ে নিয়ে আসবো অপেক্ষা করতে। আমি আবার আরেক কোনার থেকে ফোন দিচ্ছি ওরে,
ওকে
যে এ ভাই তুমি কই কই কি হয়েছে? আমি কি পুলিশে ধরছি না, তুমি তাড়াতাড়ি সরো। ও ভয়ের লোক তো ধরে গেল স্টেশন হয়ে, পরে আবার ফোন দিচ্ছে একটা পর একটা। আমি কই ভাই পুলিশে ধরছে কি করবো, তুমি ওসির সাথে কথা বলো। ওসি হচ্ছে সাসা। সাসারে তো জানাই দিছি যে কয়েস থেকে টাকা নিবে, কি করতে হবে? আমি কই তাড়াতাড়ি 3,000 টাকা বিকাশ করো। ওসি টাকা ছাড়া 10,000 টাকা দাবি করছে, তুমি 3,000 টাকা দাও তাহলে মনে হয় আমি নিয়ে আসতেছি। কয় ভাই কোন সমস্যা? আমি কই তুমি দিবা কিনা তাহলে কি করবো জানি না। কো ভাই তুই 10 মিনিট অপেক্ষা কর, ও দোকানে গেল, কই বিকাশ নাম্বার দে। স্টেশনতে বাইরেলাম, বাইরিয়া পাইলাম বিকাশ নাম্বার, দিলাম বিকাশ নাম্বার, 7,000 টাকা দিয়ে দিল। দিয়ে আবার ফোন দিচ্ছে ভাই কো হ্যাঁ আসতেছি, তুমি কই? আমি কই তুমি গাড়ি নিয়ে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে জায়গা টাকা রেডি করো, খাওয়া দাওয়া করবে। তো ও গিয়া হেনে ডিম টিম মানে যা আয়োজন করার ওর বাড়িতে সবকিছু করছে, মোবাইল বন্ধ পরের দিন আমাদের দুইজনেরই, আমার ফোন বন্ধ আর ওসির নাম্বার তো আমার নাম্বার দিয়ে ফোন করা হয় ওসি, যে স্যার আমার ফোন অফ একবার ফোন, ওর সাথেই বাটপারি করলাম এই মেয়ে নিয়ে। তারপর ওই যে মেয়েটা যারা থুয়ে আসলাম আর কি, ওর কথাটা যাচ্ছে আবার, তো পরে আর আমি মানে তার খোঁজ খবর নেওয়া ওই কয়েসে আবার নিল ওই খোঁজ খবর, যে ওই যে বললো ঘটনা অমুক অমুক বাড়ি অমুক অমুক জায়গা, ওই লাইনের পরবর্তী শুনলাম ওই মেয়ে নাকি খুব কষ্ট পাইছে কয়েকদিন, তারপর বাড়িওয়ালার এই খুব খারাপ কথা বললো সবাই, তারপর ওই মেয়েকে নিয়ে নাকি বাড়িওয়ালার কোন বোনের বাড়িতে কাজে দিয়ে দিল। তারা বুঝতে পারছে ওর ঘটনাটা, আমি আসলে ওর সাথে রং হিসাবে থাকলাম বা এরকম ফুল বলে দিল, আমি তো চলে আসলাম। মেয়েটা আসলে খুব কষ্ট পাইলো, তারপর ওই মেয়েটা শেষে নেই আর মেয়েটার কোন খোঁজ খবর আমি যাই না।
আচ্ছা,
তারপর আমি আবার আসি আবার স্টেশনে, সাসার সাথে কিন্তু আসলাম ঠিক আছে ওই মেয়ের সাইডে, কিন্তু সাসা কিন্তু আমাকে কোনো বাসা টাসা দিল না। তো স্টেশনে আমি পিঠা বিক্রি করতাম, এক স্টেশনে আরেক লোকের সাথে পরিচয় ওই এক টাওয়ারের সামনে আমরা পিঠা বিক্রি, প্রতিদিন 5,000-7,000 টাকা বিক্রি হতো। এনে আমার কন্ট্রাক্ট ছিল প্রতিদিন 300 টাকা করে, রাতের 7টা থেকে 11টা পর্যন্ত থাকবো, পিঠা বিক্রি করবো, খালি পিঠা বানাবো বিক্রি করবো ভ্যানের ভিতরে।
আচ্ছা, আপনি তো চাইলে চাষার সাথে ফিরে যেতে পারতেন, আপনার
কই যাবো? চাষা তো বাড়িতে আর আমি কই যাবো, আমাকে তো আর ওই বাড়িতে নেবে না।
কোথায় থাকতেন ওই সময়টাতে?
স্টেশনে আর মাজারে, আমার তো আসতে নাই একটা, যে জায়গায় থাকি আমার শেষ ঠিকানা হচ্ছে মাজার আর স্টেশন।
কোন মাজারে থাকছেন?
শাহজালাল
মাজারে থাকতেন। আর এদিকে আপনি চাইলে তো বাড়িতেও ফিরে চলে আসতে পারতেন, যেহেতু বাবার সাথে আপনার ব্যাপারটা নিয়ে মিউচুয়াল হয়ে গিয়েছে, বাড়িতে কেন ফিরলেন না?
বাড়িতে আমি মুখ দেখাও কিভাবে? আমি তো এলাকার সাথে ইয়ে হয়ে গেছে, আমি তো ওই লজ্জায় বাড়িতে যাইনি, আমি তো আমার বাপে এত কষ্ট ইয়ে পাইছি আর আমি আর ওই মূল হয়েছে ওই জন্য আমি বাড়িতে যাইনি। তারপর চাষা কিন্তু ওই স্টেশনে থাকতাম, তারপর চাষা কি করলো পিঠা পেঁচা অবস্থা অবস্থায় একদিন আমার বললো কি হঠাৎ আমার পাইলো আইসা পিঠা পেঁচা অবস্থা, ওইসব মোবাইলও ছিল না আমার, পাই আমার বলতেছে কি করছো না পিঠা পেছি, কয় এভাবে জীবন চলবে? আমি বলি কি করা, তুমি তো আর আমার শেষ পর্যন্ত মেয়ের সাথে থাকতে দিলে না, গোল একটা আরেকটা মেরে দিলে আমাকে। তারপর বলে ডাক আমি দেখি তোর জন্য কি করতে, এই জায়গায় আসিস। আমি হয় এই জায়গায় আসি, হঠাৎ একদিন টাকা 30,000 টাকা নিয়ে হঠাৎ আসলো, এসে বলতেছে এ চল, কই কার চল তাতে পিডা টিডা থুই আর দৌড়। তাছাড়া গিয়া এক বোর্ডিং ঢুকলাম, ঢুকিয়া হোটেল ভাড়া করলো, ভাড়া করে এনে গিয়া 30,000 টাকা আমার সামনে দিয়ে বলতেছে কি এ টাকা তোর, এটা দিয়ে ব্যবসা করবি। আর 2012 সালের আগের দিনের ঘটনা, এটা 2 দিন আগের ঘটনা, 12 সালের ফার্স্ট এতে বলতেছে এই টাকা দিয়ে ব্যবসা করুন, 12 সালে এক তারিখতে ফুল ভালো হয়ে যাবি, কোন চুরি বাটপারি কিছু করা হবে না, তুই ভালো আমি ভালো, দুজন টাকা চলে যাবো। এটা আসলাম টঙ্গী স্টেশন রোডে, আর স্টেশন তো আমি আগে থেকেই চিনতাম, কারণ স্টেশন তো আমি থাকতামই অনেকদিনই, ওই এতদিন ছিলাম তার সাথে। কিন্তু আমি যে স্টেশনে ঘুরতাম বিভিন্ন স্টেশনে এ বাটপারি টাটপারি করতাম, এ কিন্তু জানতাম, এ জানতো আমি ভালো মানুষই চাষা,
একদম শুরু থেকে ভালো মানুষ,
শুরু থেকে ভালো মানুষ জানতো। তারপর স্টেশন রোড আইনে আমাকে কি করলো, এই ভিতরে আমরা, আমার আবার ওই মেয়ের নেশাটা অভ্যাস ছিল, চাষা আবার টাকা দিলে আমি আবার ওই কাজটা করতে গেলাম। আর
চেচে টাকা দিল আপনাকে?
হ্যাঁ, চাষাও করতো ওই কাজটা, চাষাও যাইতো টাকা দিয়ে বিভিন্ন জায়গায়, আমি যেতাম চাষা, মানে একজন আবার একটার কাছে একজন, দুইজন যেতাম না, মানে দুজন দুইটা জায়গায় যেতাম আমরা, মানে খুব প্রিয় গাঁজা খেতাম আমরা একসাথে।
দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি
চাষা বলতে, মানে
ওকে ঠিক আছে। হ্যাঁ, তারপর
চাষা বলতো তো মানে বক্ক চক্ক চাষা, আমি তো মানে প্রথম খুব ভালো জানছি, পরবর্তীতে এত
চাচাটা বক্ক চক্ক
আমি বুঝতাম না বক্ক চক্ক।
JBSB তে প্রেজেন্টারে হাসার কোন নিয়ম নেই, আই হ্যাভ টু বি সিরিয়াস। ওকে, তারপর
তারপর আনলাম হোটেলের মধ্যে, রাত্রে আমরা আসলাম 11টার ভিতরে, এসে আবার গাঁজাও নিয়ে আসলাম, খাইলাম দুনো চাষা বাঁচতে, খাইয়া খুব মজা করতেছি যে আজকে শেষ, কাল কিন্তু 2012 সাল, কালকে কিন্তু খুব খুব ভালো,
দুজনই ভালো হয়ে যেত।
হ্যাঁ, এরকম একটা দুজন দুজনের খুব পছন্দ করতেছে, তুমি কিন্তু একবারে গাঁজা টাজা ছেড়ে দেবা, আমি বলতেছি তুই কিন্তু একবার মেয়ের নেশা ছেড়ে দিবি, তুই বিয়ে করাবো, আমি তো বিয়ে করতে পারবো না, তোর একটা আমি তুমি তো আমি বিয়ে করলে তুমি আমার বউর দিকে যাবা, এরকম খুব ইয়ে কি, মানে তুমি তো নজর পারো না, কয় না যাবো না, খুব ভালো। হঠাৎ সকালে আমি ঘুমাইছি, লেটে ঘুমাইছি তো রাত্রে, সকালে আমি 8টার দিকে উঠে দেখি দরজা লক, ভাইয়ের দিয়ে তালা মেরে নাই, টাকা 1000 টাকা থুইয়া, মোবাইল দুইটা থুইয়া, আমারটা এবং ওনারটা, খালি ওনার সিমটা নিয়ে গেছে, আর টাকা 1000 টাকা থুইয়া আমার মানি ব্যাগ থুইয়া, কাপড় থুইয়া নাই। আমি ভাবছি
বাকি টাকা নিয়ে চলে গেছে।
হ্যাঁ, আমি ভাবছি হয়তো সিগারেট আনতে গেছে, বাবা সিগারেট খাইতে পারছি, আমি ভাবছি হয়তো সিগারেট নাই, সিগারেট আনতে গেছে। এখন আমার প্রস্তাবের ব্যাগে এমন ধরা ধরছে, আমি আর লড়তে পারতেছি না, 9টা বেজে গেল, আসতেছেন, তখন আমি বোতল ছিল হোটেলের ভিতরে, বোতল দেয় না, বোতলে প্রস্তাব করছিলাম, এই ফার্স্ট মনে আমি এক বোতল প্রস্তাব করছি, মজার একটা
গাইনি, এর আগে আপনি আরো কম করতেন,
তখন
ওই আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন দ্য স্টোরি। ওকে, তারপর
আমি ওই প্রস্তাব কি করবো এখন, তো মানে
প্লিজ আর এক্সপ্লেইন দরকার নাই, আপনি তারপর কি করলেন, তারপর
ওই প্রস্তাব
অন্য অন্য বিষয়,
তারপর কি করলাম, ওই হোটেল মানে দরজা থাপড়ানি আরম্ভ করলাম, তখন ওনারা আসলে, ম্যানেজারটা কইলো কি ব্যাপার আপনি চাচা, আমি উনি তো পাগল, ওনারা আনছে টাকা চিকিৎসা করার জন্য, এরকম আমি বললাম আর কি, কারণ কি বলবো, বললো পাগল, আমি কো তো সকালে বাইরে হলো, আমি হ্যাঁ ওনারা আনছে চিকিৎসা করে মেন্টাল হাসপাতাল নিয়ে যাবো, উনি আমাকে থুয়ে গেছে গা, ভাই তো ও সমস্যা, আমি কই যাবো, আমি কো মনে গায়ে তুলে পড়বে ভাই, তাতে দরজা খুলে ওকে ভাই বাংলা লাগবে, দরজা বাংলা লাগবে, ওদেরকে চার চাবি নেই, তাহলে দরজা বাংলা আমি 80 টাকা দেওয়া লাগবে,
ওকে,
তো তালা টাকা করলাম ভাই, জরিমানা দিবে 1000 টাকা তো আছে, জরিমানা দিলাম, 80 টাকা বাড়িলাম, বাড়ি আসা স্টেশনে ঘুরতেছি, আবার রেল স্টেশন গুলো না পাইলাম, সব বুহিরা কমলাপুর গেলাম, আমি মনে কমলাপুর গেছে, কেন কেন হঠাৎ মানে 10টা 10টা বাজে গেছে এদিকে ঘুরতে ঘুরতে, এক হঠাৎ দিকে আমার বোন ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ভাইয়া কই কি আমার বোন ফ্যামিলিটা জানতো, তো বলে তুই যেখানে থাকিস খুব তাড়াতাড়ি জুমার পরপর জোরের পরপর জানাজা হবে, তাড়াতাড়ি এসে পড়,
মানে মনির আব্বার জানাজা হবে, যে মনি আপনার ছোটবেলা,
জি জি জি, ও তো আমার বড় চাচা আপন,
জি,
তখন আর আমি দেরি করলাম না, টাকা তো আছে, তখন আমি চলে গেলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার
পরে এই প্রথম বাড়ি যাওয়া, কতদিন পরে,
3 বছর,
3 বছর পরে আপনি বাড়িতে গেলেন, ওকে,
বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওই মরা টরা মানে সবাই কান্নাকাটি, তখন ও আমাকে দেখে ওই ফার্স্ট অনেকদিন পরে আবার জড়াই ধরে আমার এনে কান্দতেছো
মুনি,
হ্যাঁ সান্ত্বনা দিলাম, তখন থেকে ও খুব চিন্তিত, কারণ ওর ও এসব বিয়ের বাকি ছিল,
ওই বাকি সবার বিয়ে হয়ে গেছে,
সব বিয়ে হয়ে গেছে, ওর ভাইও বিয়ে করে ফেলছে,
আচ্ছা,
কিন্তু ও খুব কান্না করতেছে পরের দিনই, মানে কান্দতে কান্দতে ও বেহুশ হয়ে যায় একসময় মনি, কান্দতে কান্দতে অজ্ঞান হয়ে গেছে, তখন আমি ছিলাম করে আমি ওকে কোলো করে নিয়ে আসা, চোখের উপরে শোয়ালাম, শোয়ার পরে বালিশ নাই আমার রানের উপরে রাখলাম, আর মানে পাগলের মতন ফোন দিচ্ছি ডাক্তারে, বাজার তো লগে আর পোলা ভাইন বাড়াচ্ছে, যাস না কে তাড়াতাড়ি, আমি ইলাজন মরে যাচ্ছি, ও অজ্ঞান হয়ে কথা বলছে আর মনি মনি বলতেছে, আর তেল আর ফোরাইনা বলে কি মানে রসুন গরম করে এটা ডলতেছে হাতের মধ্যে, আমার ভাবি নতুন বিয়ে করছে, তখন ওই লোকজন এসে পড়েছে গ্রামে, এখন সবাই কানাঘুষি করতেছে, এই বালিশ নেই ওর রানের উপরে ওর মাতা, সবাই তো আগের থেকে টার্গেট, আমার আম্মা এসে হাজির এমন টাইমে,
রাইট,
আম্মা তো আগের থেকে টার্গেট, যে ও মানে এসব কেমন ইয়ে লাগতেছে, বলতেছে এই বালিশ দে একটা, ও তোর রানের উপরে রাখছো কে মাতা, তারপর আমি আমার আর ওই স্মরণে নাই যে ওকে আমি রানের উপরে রাখছি না, কই রাখছি ওই স্মরণে নাই, তারপর মাতাতে নামাইলাম, নামাইয়া ও আবার হুঁশ হলো, মানে রাতে 12টা 1টা পর্যন্ত ওর কাছে ছিলাম, তখন আমার ফ্যামিলি বললো কি করবা তুমি, এত তোরা অপরাধ করলা সবকিছু করলা, আমি বললাম কি আপনারা কি বলেন, যা বলেন তাই করো, বলে লেখাপড়া সব বাদ দিছ তুমি এখন বাইরে চলে যাও, বললাম যে না বাইরে যাবো না, তখন আমার মনির সাথে আবার রিলেশন হয়ে যেলাম, ভালো একটা রিলেশন হয়ে যায়, প্রেমের রিলেশন হয়, কিন্তু কই যে আগে যে রিলেশন
অবৈধ সম্পর্ক ছিল না,
তারপর আমি বললাম না আমার তো বাইরে যেতে বলতেছে বিদেশে কি যাবো, ও বলতেছে না তুমি দেশে থাকো, তারপর ফ্যামিলিতে বললাম না যাবো না, তারপর বলতেছে কি করবা, তখন আমি বললাম না বাপের সাথে রাজমিস্ত্রি করবো, তখন কন্ট্রাক্টারি করতাম, তখন আবার ওর জন্য গিফট কিনে আরম্ভ করলাম, আমার মনে খুব রাগ করতে বিষয়টা নিয়ে, তুমি কোনো একদিন ফস্তাবাদ, তুমি কোনো একদিন কষ্ট পাবা, যে মনের জন্য তুমি এত কিছু করতেছো, তখন আমার ফ্যামিলিটা খুব আবার বিরক্তকর হয়ে গেল, আমি তখন আমার মাথায় কাজ করতেছে না, আমার মা একবার আমাকে কবিরাজের কাছে যায় যে আমাকে হয়তো তাবিজ করছে মনে, তারপর আমার বলছে আমার মা কোনোদিন মনির সাথে তোমাকে বিয়ে দিব না, আমি বলছি একবার আমার বোন দিয়ে বোনকে দিয়ে, আর বোনের সবাই তো জানতো এই বিষয়টা, সবাই জানতো, আমি মনিকে পছন্দ করতাম খুব বেশি, এরকম সবাই জানতো। তো
কেন দিবে না, বিয়েটা কেন দিবে না?
বলে দিল যে মনি ভালো মেয়ে না, মনি ওর মার সাথে ঝগড়া করে। আমি আসলে ও যেতে ঝগড়া করতো, আমার সাথে খুব ভালো ছিল।
সেটাই, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। ওকে,
যে তারপর ও আমাকে বললো যে এক কাজ করো, তুমি ঢাকা চলে যাও। ঢাকা গিয়ে তুমি একটা চাকরি বাকরি করো। চাকরি বাকরি করলে দেখা যাচ্ছে যে তোমার একটা পজিশন করবে তুমি,
মনি বললো আপনাকে।
পজিশন করার পরে দেখা যাচ্ছে আমরা একটা এই আমরা দুজন ভাইকে বিয়ে করতে পারবো। তখন ও আমাকে ফার্স্ট বিয়ার মানে একটা ইয়া করে,
নিজের পায়ে যদি দাঁড়াও তাহলে
তুমি আমাকে নিয়ে কি খাওয়াবা। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, চার মাস পরে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে। এসব এক কথা উঠে গেল এলাকায়, মানে মহিলা মানুষ তো এই জন কানাঘুষি করতেছে, আর আপনি কি সারা রাত থাকে মনির কাছে?
আপনি যে যখন ওর কাছে ফিরে গেলেন মন্দির কাছে, আপনার জীবনে তিন বছরের ঘটনাগুলো বলেছিলেন।
হ্যাঁ, সব বলছিলাম, মানে সব বলতে কি, ওই যে খারাপ যে কাজগুলো, অবৈধ
অনৈতিক বা শারীরিক সম্পর্ক
বলিনি, যে আমি এমনি চুরি বাটপাড়ি করছি তাও বলিনি, যে সাসার কাছে ছিলাম, যে মানে ওর কাছে
মানে এডিট করেছেন, ফিল্টার করেছেন গল্পটাকে, ফিল্টার করেছেন নিজের মতো করে, ভালো ভালো জিনিসগুলো বলেছেন, খারাপগুলো বলেননি।
জি জি।
ওকে, তারপর
ডাক দিলাম মনি, মানে পরে দশটার দিকে আমার কেন আমি ভাত খেয়ে দিয়েছি, আমার ভালো লাগতেছে না। তারপর আমি দেখি মনি খাইছে কিনা, তো গিয়ার ডাকতেছি, ওর মা বলতেছে ও রাগ করে শুয়েছে, করলা বাজি দেখে ও ভাত খায় না, করলা খাইতো না। তারপর ঘরে আসলাম, আসা পরে ভাবিরে বললাম, ভাবি এসব নতুন ভাবি তো আমার, বললাম ভাবি এরকম এরকম মনি ভাত খায়নি। ভাবি তো জানতো বিষয়টা, তো বলি কি করা যায় এখন। আমি বললাম যে তুমি এক কাজ করো, আতপ চালে ভাত করা হয়েছিল মেহমানের জন্য, ওই আতপ চালে ভাত আমি বলছি প্লেটে দাও, আর রোস্ট একটা দাও, ডিম একটা দাও, ওই ভাতটা নিয়ে চোখে তুলে থুয়ে দিই, খাই না। কতক্ষণ থুয়ে দরজা লাগে, এমনি আবার আরেকটা প্লেট নিয়ে যে দুই, মানে এরকম একটা বুঝে যে আমি ভাত খেয়েছি। দরজা খুলে দেয় ভাবি, আরেক দরজা দিয়ে পিছন দিয়ে দিয়ে রাত্রে এসে 11টা বাজে, ওর একটা চা খাই, দরজা খোলে না, ও সজাগ দরজা খোলে না, ওর মা দরজা খুলে দেয়, পরে ঢুকি, ঢুকলে কিরে এই ভাত, আমি মা দিছে, মিথ্যা তো বললাম ওর মার সাথে, আমি বলছি আমার আম্মা দিছে, শুনছে তো ভাত খাই না এই জন্য দিছে। তারপর ওর না, ও উঠবে না, খুব রাগ করছে, ও উঠবে না। তারপর আমি এসব শীতকাল ছিল একরকম, খুব ঠান্ডার মধ্যে আমি, ওদের আবার টিউবওয়েল ছিল না, আমি আমার আমার দাদি বাড়িতে, আমার ঘরে যাই নাই, ওদের দাদি বাড়িতে পানি আনলাম এক জগ গরম পানি চাইপা, ঠান্ডা পানিও ইয়ে করবে, চাপলে অনেকক্ষণ পরে গরম পানি আসে, ওই পানি দিয়া হাত ধুয়াইলাম মুখে, ও ঘুমাই রয়েছে, ও সব অবস্থা ওর হাত আনলাম, আইনা ধুইলাম, দিয়ে ওর উঠাইলাম, খুব জোর করলাম ফোন না প্লিজ, এরকম খুব মেহনত করে খাইনি। তারপর ও খায়, আমি খাওয়াই দিই, মানে ওরে তুলে তুলে খাওয়াই দিই, কিন্তু ও বলে না যে তুমি খাইছো, ও ভাবছে আমি খাইছি, অথচ আমি এই দিন সারা রাত না খাওয়া, আমি দিনে কাজ করে আসছি, সারাদিন একরকম উপাস মতো, মানে সারা রাত খালি পানি খাইছি, খুব কষ্ট পাইছি, কিন্তু খুব আনন্দ লাগছে ওরে খাওয়াইতে পারছি দেখে মনে মনে। তারপর সকালে ওই প্লেট বাটি নিয়ে ওইগুলো থুয়ে আসে পড়ছে আমি, সকালে ওর মা ওই মেহমানটা নিয়ে, আমার আম্মা উঠানের মধ্যে গল্প করতেছে আমার, আমাদের মেহমান নিয়ে, এমন টাইমে ওর মা ওই প্লেট বাটি নিয়ে আসা হাজির।
ওহ,
আইসা বলতেছে কি, আমার মারে বলতেছে তুই না এই আরিফলে দিয়ে পাঠাইলি মাংস ভাত, আমি কেউ খাইছি, এই সময় আমি শুনি নাই মা কো কতক্ষণে, তখন আমার মেহমানটা মানতো ক পাঠাইছিলাম। পরে রাত্রে বলতেছে দেখছো তোমার ছেলে খাইনি, আব্বার বলতেছে ক তোমার ছেলে নিজে না খাইয়া ভাত নিয়ে মনিরে নিয়ে রাত্রে খাওয়াইছে, পরে সকালে না প্লেট টেট দিয়ে দেয় ওর মা।
তারপর কি?
তারপর একদিন ওর মানে বিয়ের জন্য, তখন ও আমাকে বললো, এই আমার কসম খেলো একদিন, তুমি যা করছো না করছো সবকিছু আমার মাথায় আছে, কসম খাই তুমি আর সিলেট যাবা না।
আচ্ছা,
ওই সা সা ভুলে যেতে হবে সবকিছু ভুলে যেতে, তখন ওর মাথায় কসম খাই যে আসলে আমি আর যাবো না, আমি খুব ভালো হয়ে যাবো এরকম, তুই যদি হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো তুমি সবকিছু ছেড়ে দাও। তখন আমার সিম ছিল দুই তিনটা, তিন চারটা সিম ছিল, তখন বললো এগুলো দাও, মেমোরি এগুলো দাও, দিলাম। তখন হঠাৎ আমি তো কল্পনা না, উনি আগুনের মধ্যে ফলাই দিল, যা নাম্বার ছিল স্যারের সাথে যাও একটু যোগাযোগ করবো ফোনে, সব একবার বাতিল করে দিই, এখন কসম খাচ্ছে মাথা দিয়ে তুমি আর এই কাজ করতে পারবো না, সিলেটে যাইতে পারবো না। তারপর তো আস্তে 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 পরও একদিন রাত্রে লাস্টে যেদিন আসে পড়বো ঢাকা, তখন আমার বোনে আমাকে কিছু টাকা দেয় আর আমিও এই কাজ টাজ করে কিছু টাকা জমা,
মানে যখন আপনাকে বললো যে ঢাকায় গিয়ে একটা কাজ ম্যানেজ করো।
জি, আমি কাজ ম্যানেজ করবো, আমার ফ্যামিলির তো ভাইয়েরা তো থাকেই ঢাকা, আমার ভাই বোন উনিও ভালো একটা পজিশন চাকরি করে, তখন ও বললো যে আমার ভাইয়ের কাছে চলে যায়। যাওয়ার আগের দিন ও মেহেন্দি বাটলো, মেহেন্দি বেটে আমাকে বললো কি মেহেন্দি দিয়ে দেবো তোমাকে, ওই দিন তো আমার দোনো হাতে মেহেন্দি, তো ও ফার্স্ট, ও কিন্তু আমার কোনোদিন হাতে ভাত খাওয়াই দেয়নি, আমি খাওয়াই দিছি ওরে, কিন্তু ও ওর নাকি লজ্জা লাগতো, আমি অনেকদিন বলতাম খুব কম, এমনি ভাত খাওয়াই দেয়নি, এমনি কিছু খাওয়া দিত কোনো, এগুলো আমি ঢাকা এসে পড়ি, ঢাকা আমার যাচ্ছে ভালোই, ওর সাথে কথা হচ্ছে প্রতিদিনই, খুব ভালো সময় যাচ্ছে। হঠাৎ একদিন শুনি কি ওর বিয়ে, আমার এক মামা মানে ভাগ্নে আর কি, মামা আর কি, ও বলতেছে কি মামা মামা নিতে আসবে বিয়ে, ইয়ে কি, আমি হচ্ছে ইয়ে কি মারতেছে। ওই দিন সকাল লাঞ্চে ভাত খেতে গেছি বাসায়, আমার ভাত ভালো লাগতেছে, আমার কেন কি জানি হারাই গেছে এরকম লাগছে, খুব অস্থির লাগতেছে। অবশ্য আমি 5 মিনিট আগে ওর সাথে কথা বলছি, ও কিন্তু বলে না যে আমাকে আজকে দেখতে আসতেছে, কিছুই বলে নাই।
আচ্ছা আচ্ছা।
আমি বাসায় আছি, আমার ভাতই ভালো লাগতেছে না, আমার খুব অস্থির অস্থির লাগতেছে। আমি বললাম কি করলাম, আমি কি কি হারাইলাম, ভাত এক নলও খাই না। আমি আবার অফিসে চলে যাই, অফিসে যাই, এসিটা সাইডে আমি আবার অফিসে সের বসে থাকি। কিছুক্ষণ পর ওই আমার ভাগিনা ফোন দেয়, বললাম আমার নেতে বিয়ে হয়ে যাচ্ছে। আমি বলে তুই এখানে কোন টেনশন করিস না, তোর জন্য ভালো একটা মেয়ে সামনে অপেক্ষা করতেছে। আমি কি বলো তোমরা, এই গেলাম আব্বু ফোন দিচ্ছে, তুই কি তোর জন্য, তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর জন্য ভালো ভালো মেয়ে আছে, এইগুলো কোন মেয়ে হইলো আওয়াজ করতেছি না, তো মা খুব সান্ত্বনা দিচ্ছে, কান্দছ কিনা, এইগুলা ব্যাপার হলো, কত মেয়ে তোর ভয় হয়েছে এখনো, কি কস না কস, হ্যাঁ একটা মেয়ে হলো। তখন আমি ওর ফোন ধরবো, ও আর ফোন রিসিভ করে না, ওর ফ্যামিলির ফোনটা আর কি। তারপর বড় বোনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, মানে বড় বোনের ফোন দিলাম, ওর ফোন বলতে চাই রাখ এখন আমি খুব বিজি আছি। তখন আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই ওর কোন মানে বিয়ে হইতে যাচ্ছে। পরবর্তীতে সারাদিন তো আর কি কাজ করবো, আমার তো কাজে কোনো মানে এই দিন সবচেয়ে অফিসে আমি লস করি বেশি, মানে আমার যে কম্পিউটার মেশিন গুলো কাজ করি ওইগুলা নিডেল ভাঙ্গি অনেকগুলা, মানে আমি এই সময় আমি কি করতেছি আমি নিজে জানতেছি, উল্টা পাল্টা কাজ করা আরম্ভ করছি আমি।
তারপর কি করলেন?
তারপর আমি ওই যে এইগুলা এই ওর সাথে ফোন দেওয়ার পরে বুঝতে পারলাম যে ও বিয়ে হয়ে যাচ্ছে আসলে মূলত। তারপর আমি ফোন দিতে থাকি একটা পর একটা, ফোন আর রিসিভ করে না। রাতের একটার দিকে আমার বোনের আমি পায়ে ধরলাম যে তোর পায়ে পরি তুই একটা বার ওর কানে কাছে মোবাইলটাতে। বোনের চেষ্টা করে আসলে পারে না ওর কাছে কথা বলার জন্য, ও বলে না। ওর সাথে কি কথা বলবো, খুব ঝাড়ি টাড়ি মারে ওকে।
কি ঝাড়ি মেরেছে?
ওর সাথে কি কথা বলবো, ও দেখতেছে না বাড়িতে ভেজাল।
এটা কে বলেছে? মানে
ও মনি,
মনি বলেছে।
ওর সাথে কি কথা বলবো, ও দেখতেছে না বাড়িতে ভেজাল, মানে এরকম কিছু, ওর সারাদিন ফোন দেওয়া কেন, তো মানে এরকম একটা ঝাড়ি টাড়ি মানে। ওরা মেয়ে আমার বিয়ে হয় রাতের 12টার দিকে।
বিয়ে হয়ে যায়?
হ্যাঁ, অলরেডি ওর বিয়ে হয়ে যায়, দেখতে এসে বিয়ে হয়ে যাও।
ছেলে কি করতো?
ছেলে মানে ওই সময় ছেলে নাকি ঢাকা নিজের দোকান ছিল, পরবর্তী ছেলে কিছুই করে না, মানে ভুয়া একটা মানে ইয়া বিয়ে হয় আর কি। ও ছেলে খুব খাটো, খুব দেখতে খুব কুশ্রী, ও মনি কিন্তু ওই ছেলে দেখে না, কিন্তু ওর বাপ মারা যাওয়ার কারণে ওর ফ্যামিলি দুর্বল কারণে ওই ছেলের সাথে ওকে বিয়ে দেয়, এবং ওই ছেলের বয়স ওর থেকে কম,
মানে জোর করে বিয়ে দেয়। এটা কে
দেয়? বিয়ে দেয় ওর ফ্যামিলি, যে ওকে কি করবে, ওর তো ওর যে একটা সুন্দর মেয়ে ওকে আসলে ভালো ছেলেরা আমি না ভালো ছেলেরা নেবে, কিন্তু জানি না কেন জানি ওর জীবনটা এরকম একটা নষ্ট করে দেয়, ওকে ওরকে এরকম একটা ছেলের কাছে বিয়ে দেয়। তারপর আর কথা হয় না ওর সাথে, আমি খালি শুনি আর কি, ওই ভাগিনার কাছ থেকে শুনি সবকিছু, কতক্ষণে বিয়ে হচ্ছে, কে আসতেছে, স্বামী কেমন, মানে এইগুলো শুনি আর কি। তারপর পরের দিন ও ফোন দিল আমাকে, বললো যে এরকম এরকম আমার তো অ্যাক্সিডেন্টের মধ্যে বিয়ে হয়ে গেছে। আমি বললাম খা সান্ত্বনা দিচ্ছ যে আসলে এই তুমি নিজের মতো নিজে ঘর, তুমি নিজে একটা মেয়ে দেখো, মানে তোমার জন্য আমি মেয়ে দেখে দিব, মানে খুব সান্ত্বনা দিচ্ছে আমাকে, বুঝতে চেষ্টা করতেছে যা যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন বাদ দাও, সামনের দিকে তুমি ভালো একটা কিছু, আমি কি তুমি না আমাকে টাকা পাঠাইলা, তুমি না আমাকে বললা তুমি আমাকে বিয়ে করবো, তোমাকে নিয়ে আমি সবকিছু ছাড়িয়ে দিয়া তোমাকে নিয়ে আমি নতুন করে স্বপ্ন দেখা আরম্ভ করলাম, তুমি আমার জীবনটা নষ্ট করে দিলাম। বলে আসলে এইগুলো তো তোমার ভালোর জন্য করতেছিলাম, আমি তোমার ভালোর জন্য তোমার মাথায় রেখে, আমি কই তুমি তো আমার মাথায় তোমার মাথায় হাত রেখে কই তুমি ভালো হওয়ার জন্য এইসব করছিলাম, আর আমি তো এমনি তোমাকে বিয়ে করতাম না কোনোদিন।
কত সালে বিয়ে হয়েছে?
2012 সালে বিয়ে হয়।
2012 সালের কোন মাসে?
মানে 4 মাস যাওয়ার পরে আমি ঢাকা আসি, 5 মাস 6 মাসের মধ্যে বিয়ে হয়।
জুন মাসের দিকে
বিয়ে হয়।
এর পরের সময়টাতে আপনি কি করেছেন?
তারপর ও আমাকে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপর আমি তো আর ঢাকে আর ওর সাথে আর তখন রিলেশন নাই, এমন এমনি হয় কথা হয়, হাই হ্যালো কেমন আছো।
আমি একটু জানতে চাই, প্রায় ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 বছর সময়, এই 1.5 বছরের মধ্যে আপনি কোন অপরাধ করেননি, সংসার বলতে গিয়ে আপনি কি আপনার ফ্যামিলিতেই থাকেন?
আমি একটা কাজ শিখতেছি বর্তমানে, এই অবস্থা
যে টাকা রোজগার করেন তার থেকে কিছু অংশ কি পরিবারে
দেয়?
আপনি এখন এখন আপনার ফিউচার নিয়ে কি চিন্তা করেন, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন?
ভবিষ্যৎ কি, আমি চিন্তা করছি যে আমি আর বিয়ে শাদী করবো না, আমি সামনের দিকে আমার ফ্যামিলিকে, আমি যে অপরাধগুলো করছি আমার ফ্যামিলির সাথে, যে আমি যদি আমার গায়ের মানে চামড়া দিয়ে আমার বাপের মানে স্যান্ডেল বানিয়ে দিই, আসলে আমার মনে হয় ঋণ শোধ হবে না কোনোদিনও। বাপে এত কষ্ট করে জন্ম দিয়েছে আমাকে, বা আমার জন্য এত বড় একটা অপবাদ মানে পাইছে বাপ মা সবাই, আমাকে নিয়ে এত স্বপ্ন ছিল, আমি কিছুই করতে পারলাম না ওদের জন্য। হয়তো আমি বাকি জীবনটা মানে আমি চাচ্ছি যে তাদেরকে মানে এই মানে এত একটা আরামে রাখবো, আল্লাহ যদি আমাকে ওই তৌফিক দিয়ে থাকে কি এরকম একটা আরামে রাখবো, তারা যাতে সারা জীবন মানে মানে ওই কষ্ট যেগুলা আমাকে নিয়েছে ওইগুলা যাতে ভুলে যায় তারা।
আপনার উদ্দেশ্য অনেক মহৎ, এবং এই উদ্দেশ্যের সাথে যদি আপনার কোনো মানুষ আপনার জীবনে আসে, জীবন সঙ্গী যাকে বলছি, সবকিছু জেনে শুনে, তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে সামনের দিকে পথ হাঁটছেন সেটা হয়তো আরো বেশি সফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের অবশ্যই আপনার প্রতি দোয়া থাকবে। আপনি শুধু আমাদের একটু বলবেন যে আপনার জীবনটা তো অন্যরকম হতে পারত, আপনি তো আজকে শিক্ষিত হয়ে আপনার বাবা যেটা চেয়েছিল শিক্ষিত হতে পারতেন, আলেম হতে পারতেন, একজন স্বাবলম্বী একটা মানুষ হতে পারতেন, ভালো একজন মানুষ হয়ে সমাজে অনেক কিছু করতে পারতেন, একজন গুণী মানুষ হতে পারতেন, যেই ছোটবেলায় যেই আরিফকে সবাই চিনত এত একটা ভালো ছেলে, সেরকম ভালো ছেলে হয়ে সবার মধ্যে থাকতে পারতেন। আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে কোনটা আপনার সবচেয়ে বড় ভুল ছিল, বা আপনার ফ্যামিলির বড় ভুল ছিল, যে কারোর ভুল ছিল আপনার জীবনে যার কারণে আজকে আপনার জীবনটা এরকম হয়েছে?
আমার সবচেয়ে বড় ভুল ছিল ওই মনি ভুলটা, যে ওকে গিফট করা ভুলটা, ওর সাথে জড়ানো ভুলটা ফার্স্ট ছিল আর কি আমার।
ওর সাথে জড়ানোটাই কি ভুল হিসেবে মনে করবেন আপনি, নাকি ব্যাপারটা এরকম যে জড়িয়েছেন ঠিক আছে, কিন্তু জড়ানো তো যে কেউই আসলে জড়াতে পারে ওই বয়সে?
না, আমি যে ওকে দেওয়ার জন্য তো আমি আসলে চুরি লেনে গেলাম। ও
কি জানতো যে আপনি এই জিনিসগুলো চুরি চুরি করে ওকে দিচ্ছেন?
না, ও জানতো না তো এগুলা।
ও যদি জানতো আপনার কি মনে হয় ওই জিনিসগুলো সাপোর্ট করতো? কোনোদিনও করতো না, কারণ চুরি করেছেন সেটা জানার পরে আপনাকে গালে দুটো থাপ্পড় মেরেছে, তার মানে ও জানলে কখনোই আপনাকে এটা সমর্থন করতো না। কিন্তু এই যে জিনিসগুলো আপনি করছেন এগুলো কি কেউ জানতো আপনার ফ্যামিলিতে?
ফ্যামিলিতে
চুরি করে যে জিনিসগুলোকে গিফট করেছেন কেউ জানতো না?
কেউ জানতো না।
তো আপনার কি মনে হয় না যে আপনার নিজেরই এটা সবচেয়ে বড় ভুল ছিল যে চুরি করে করে আপনি এই জিনিসগুলো?
এটা তো আমার ভুল ছিল, আমি তো বলতে চাই সবগুলোই আমার ভুল, আমার আসলে অনেক কেউ দোষ নেই একরকম, মানে সবচেয়ে সব ভুল হয়েছে আমাকে।
আপনার কখনো মনে হয়নি যেগুলো কাউকে জানানো উচিত, আপনি যেগুলো করছেন এইগুলো ভুল হচ্ছে, একের পর এক অন্যায় হচ্ছে, কাউকে জানানো উচিত?
কাকে জানাবো, আমার তো সেরকম কেউ নাই যে জানাবো, আমার সেরকম একটা বন্ধু নাই,
সাপোর্টের জায়গাটা নাই, রাইট? ফ্যামিলিতে বললে অনেক সময় অত্যাচার হতে পারে, মারামারি হতে পারে, যে কারণে
আমাকে নিয়ে ঘৃণা মানে এখন একটু ভালো, ফ্যামিলি তো ফুল আমাকে নিয়ে ঘৃণা সবাই।
দিস ইজ দ্য ভেরি ক্রুশিয়াল পার্ট প্রিয় শ্রোতা, যে ফ্যামিলিতে মানুষের জীবনে ভুল থাকতেই পারে, শুদ্ধ হবে কোথায়? ফ্যামিলি হচ্ছে গ্রেট ইনস্টিটিউশন, ওখানে গিয়ে যদি সে নিজেকে কমফোর্টের জায়গাটা না খুঁজে পায়, বাবা যদি মাথায় হাত দিয়ে যদি না বলে, মা যদি মাথায় হাত দিয়ে না বলে যে ঠিক আছে বাবা ভুল করেছো পরবর্তীতে করো না, এই যে কমফোর্টের জায়গাটা, তারা যদি বন্ধুর মতো আচরণ না করে, তাহলে সন্তান কিন্তু ভুল গোপন করে, অন্যায় গোপন করে, এবং গোপন করার পরে সেটা কিন্তু গোপন থাকে না, পরবর্তীতে আরো বেশি এক্সপ্লোর হয় এবং সেই অপরাধ আরো বেশি বেশি পরিমাণে বাড়তে থাকে, আমরা সেটাই দেখেছি। এবং আমরা যেটা বলতে চাই যে সন্তানকে ওইভাবে বন্ধুর মতো করে মানুষ করাটা খুবই জরুরি। আজকে আপনার মধ্যে যে প্ল্যানটা ছিল যে আপনি অনেক বড় টেরর হবেন, অনেক বড় সন্ত্রাসী হবেন, অনেক বড় অপরাধী হবেন, সেটা যে অনেক বড় একটা ভুল ছিল সেটা বুঝতে পেরেছেন?
জি বুঝতে পারছেন, এখন বুঝতে পারতেছি, ওই সময় আমার ওই সময় ওই বুঝ ছিল না।
আপনি এখন বয়স কত আপনার সব মিলিয়ে?
সব মিলিয়ে এখন কত হবে, আমি 20 বছর এখন হয় নাই, 19 বছর রানিং চলে
গেছে। 19 বছর, এই 19 বছরের জীবনে আপনার যে অভিজ্ঞতা সেটা অনেক সময় 69 বছরের জীবনের অভিজ্ঞতাকে হার মানে। এই 19 বছরের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের জেবিএসবি যারা শ্রোতা আছে তাদেরকে আপনি কি বলতে চান?
তাদেরকে বলতে চাই আসলে আমি যে অপরাধগুলো করছি এর এগুলো শুনে মানুষ যাতে এই জিনিসটাই করে যে আসলে কারোর সাথে এরকম অপরাধ না করে। আমি আসলে কারোর কাছে ক্ষমার যোগ্য না, আমি যেসব অপরাধ করেছি প্রথমত যে ওই মেয়ের কাছে আমি ক্ষমার যোগ্য না, যে মেয়ের সাথে আমি ছিলাম 10 দিন, যে মেয়ে আমাকে বাবা ডাকলো আর একটা মেয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমি সাজেদাদের কাছে আমি গ্রহণ ক্ষমার যোগ্য না। তৃতীয় হচ্ছে আমি যে এই স্টেশনে মানুষের জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তাদের কাছে ক্ষমার যোগ্য না। আরেকটা হচ্ছে যে আমার ফ্যামিলির কাছে আমি ক্ষমার যোগ্য না, আমার বাপের কাছে এলাকার কাছে, যে আমি যে অপরাধগুলো করলাম এরকম অপরাধ যাতে কেউই না করে। আসলে আমি কিন্তু না আসলে পারতাম, আমি নিজের থেকে যে আমার দ্বারা যাতে হয়তো আরেকটা মানুষ আমার এই গল্পটা শুনে যেতে আরেকজন ভালো হয়, আরেকজন যাতে এই কাজটা না করে, আর আমার মতন যারা আছে মানে এই কাজে এখনো জড়িত আছে যারা, তারা যাতে ভালো হয়ে যায়। এর আসলে আমি ওই সময় বুঝতাম না যে আমি বলতাম চাকরি বাকরি নেই, এখন তো বুঝে আসে কত সুন্দর সুন্দর চাকরি আছে, কত গার্মেন্টস লেভেল আছে, কত ভালো ভালো পজিশন আছে চাকরি। আসলে ওই সময় তো ওই চিন্তা করতো, এখন দেখি মানুষ খুঁজে না এগুলা, মানুষ খুঁজলে সবকিছু সম্ভব মানুষের দ্বারা। আমি একদিনের ভিতরে গাঁজা খাওয়া মানে নেশা সব সম্পূর্ণ সারা একদিনের ভিতরে, ও যেদিন বললো মাথা হাত দিয়ে সবকিছু ছাড়তে হবে তুমি সিগারেট গাঁজা, মানুষ সম্ভব না, মানুষ সবকিছু সম্ভব।
ও কিন্তু দারুণ একটা কথা বলেছে প্রিয় শ্রোতা, ও বিলিভ করতো যে কাজ নেই কিন্তু কাজ আছে, মানুষ খোঁজে না, এসব কাজ আছে প্রিয় শ্রোতা, কাজ খুঁজে নিতে হবে। আমি একটু জানতে চাই, যারা টোকায় আপনি বলছিলেন যে বোতলের স্যার পানিটা খেয়ে বোতলের কর্তা দেন, আপনার গালে থাপ্পড় মেরেছে, এই যে আচরণগুলো করে, আপনি তাদের সাথে মিশেছেন, ওদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ঘটনা আছে আপনার মতো, তাদের সাথে আমরা যে আচরণ করি, আমরা সাধারণ মানুষরা যে আচরণ করি, আচরণটা করা কি ঠিক?
না, ঠিক না। তারা এমনও আছে, আমি অনেকগুলো জানি, ওদের স্টেশনে জন্ম, ওর মা ওকে স্টেশনে থুয়ে চলে যায়, ওর বাবা ওকে স্টেশনে থুয়ে চলে যায়, ও বাড়ি কেউ ঘর কেউ তা জানে না, অনেক আছে এরকম।
প্রিয় শ্রোতা, আমরা এরকম গল্প অনেক পেয়েছি জীবনের গল্প, অর্থাৎ হ্যালো 8920 তে, যেটা প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 এবং সেখানে থাকি আমি এবং আমার টিম। যাহা বলিব সত্য বলিবতে আজকে এখানে আরিফ জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো উন্মোচিত করেছে। আমরা এ পর্যায়ে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে, যিনি পুরো অপ্রিয় সত্যগুলো শুনেছেন।
প্রিয় শ্রোতা, এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা।
তার মুখোমুখি হব, তিনি কি বলতে চান চলুন আমরা শুনি।
অনুরাগ চাকমা, আপনি তো শুনলেন, তো আপনার কি বলার আছে?
বেসিক্যালি যে জিনিসটা আমি আজকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে আরিফের যে ব্যবস্থা, এবং সে যখন বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হলো তখন কিন্তু তার ব্যবস্থা খারাপ থেকে সত্য বলছে। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে তার ক্রিমিনাল লাইফটা শুরু হয়েছে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে বইয়ে এবং পারিবারিক যে একটা বই, সেটার বইয়ে কিন্তু সেই পরবর্তী লাইফে যে পালিয়ে গেল বাড়ি থেকে, এবং সেখান থেকে কিন্তু আমরা দেখি তার জীবনে একটা ধ্বংস শুরু হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে 13-14 বছরের যারা ছেলে মেয়ে আছে তাদের কিন্তু ইমোশনটা খুবই স্ট্রংলি কাজ করে। তো যেসব ছেলে মেয়েরা ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, দেখা যায় তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পারফর্ম করে থাকে। তো সেজন্য হচ্ছে ইমোশনকে কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আমি বারবার যে জিনিসটার উপর জোর দিই যে আমাদের সোসাইটি মানে ক্রিমিনালদের জন্য তেমন ফ্রেন্ডলি না, যে আমরা কোন একটা মানুষ যখন ক্রাইম করে বা কোন একটা মানুষের ত্রুটি যখন আমরা দেখতে পাই তখন আমরা তাকে স্বাভাবিকভাবে মেরে নিই না, বরং তাকে বিভিন্ন ভাবে তাকে আমরা এক্সক্লুড করে দিই সমাজ থেকে। এবং এই কারণে কিন্তু ক্রিমিনালরা সমাজের কলঙ্কের বইয়ে বলেন বা সামাজিক যে পানিশমেন্ট সেটার বইয়ে কিন্তু সমাজে রিইন্টিগ্রেট করতে পারে না। এবং সেজন্য আমি বলবো আমাদের সমাজ যে ব্যবস্থা সেখানে অনেক ত্রুটি আছে, এগুলো আমাদের খুঁটিয়ে দেখার সময় হয়েছে। আমরা আদালতেও দেখি যে একটা মানুষ যখন ক্রাইম করে তখন আদালতের চেষ্টা থাকে ওই মানুষটাকে পানিশমেন্ট দেওয়া, কিন্তু আমাদের ওই জায়গা থেকে সরে আসা আজকে সময়ের দাবি, কারণ আমরা আমাদের সর্বোচ্চ চিন্তা করা দরকার ওই মানুষটাকে পানিশমেন্ট না দিয়ে তাকে আমরা কতটুকু কারেকশনের জায়গা নিয়ে আসতে পারছি, কারণ পানিশমেন্ট দিয়ে আপনি কাউকে মানে তার চরিত্র সংশোধন করতে পারবেন না। আমাদের কারেকশন সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। দুই নম্বর যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে সে এত কিছু করার পরে তার যখন পরিবেশ হয়েছে যে আমি একটা নর্মাল মানুষের মতো নর্মাল লাইফ নিয়ে ডিল করতে চাই, এবং সে যখন এখন জব করছে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে মানুষ আসলে জীবনের অনেক কিছুই করতে থাকে, এবং মানুষের আমরা তো বলি যে মানুষের প্রত্যেক মানুষের জীবনে একটা উত্থান পতন থাকে, আপ এন্ড ডাউন। তো সে সমস্ত মানুষরা হচ্ছে নর্মাল লাইফে ব্যাক করতে পারে যারা আসলে হচ্ছে এত কিছু করার পরে একটা পজিটিভ জীবনে নিয়ে দেখে থাকার স্বপ্ন দেখে। তো আমাদের এই জায়গাতে যে জিনিসটা তাদের জন্য করা দরকার সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর সোশ্যাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্টটা প্রোভাইড করা, যাতে তারা রিইন্টিগ্রেশন করতে পারে, ব্যাক করতে পারে। তো আমাদের এই যে আজকে এই প্রোগ্রাম আমি গিয়েছি, আমরা জিনিসটা বারবার বলার চেষ্টা করছি যে আমরা যদি কোন একটা মানুষকে পানিশমেন্ট দিই প্রথমত হচ্ছে সেটা মানে রাষ্ট্রের একটা এক্সপেন্সিভ হয়ে যায়, যদি জেলখানা আমরা তাদেরকে পাঠাই মানে জেলের যদি প্রিজনারদের নাম্বারটা ইনক্রিজ করে তখন কিন্তু আপনি দেখবেন মানে রাষ্ট্রের এক্সপেন্সিভ বেড়ে যাবে। তো প্রথমত হচ্ছে রাষ্ট্রের এক্সপেন্সিভ মানে আমরা কমাতে পারছি, দ্বিতীয়ত আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সেটাকে আমরা মানবিকীকরণ করতে পারি, মানে এই দুটো জিনিস দুটো উদ্দেশ্য একসাথে আমরা অর্জন করতে পারি। তো আমি আজকে সেজন্য বলবো যারা এখনো সমাজে পুরনো ধ্যান ধারণা নিয়ে বসে আছে তাদেরও উচিত হবে আমাদের দৃষ্টিভঙ্গিগত যে ভুলগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো সংশোধন করা, কারণ আমরা আগের যে 50 বছর আগে যে দৃষ্টিভঙ্গি ওই দৃষ্টিভঙ্গি নিয়ে করে থাকতে পারবো না। একটা মানুষ যে বিভিন্ন কারণে সোশ্যাল কন্ডিশন হতে পারে, তারপরে তার সাইকোলজিক্যাল ডিসেপশন হতে পারে, বা বায়োলজিক্যাল বা কোনো জিনগত কোনো একটা কারণে ক্রাইম করতে পারে। তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে আমাদের দেখা উচিত যে তাকে কি নয় তাকে ঘৃণা করা।
রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার যে মতামত আমরা বিশ্বাস করি আপনার মতামত জেনে অনেকেই পরিশুদ্ধ হবেন, এবং আজকে যে ঘটনাটা আমরা এখানে তুলে ধরেছি সেটা জানার পরে সেটার যে পরিণতি সেটা জেনেও অনেকে সচেতন হবে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
শেষ হচ্ছে আরিফের জীবনের অপ্রিয় সত্য, তবে আরিফের জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে, বুক ভরা দোয়া নিয়ে, আরিফ অনেক ভালো থাকুক সামনের দিনগুলোতে। আরিফের জন্য আমরা সবাই মিলে দোয়া করব, এবং আমাদের বিশ্বাস আরিফ অনেক ভালো থাকবে, এবং একই সাথে আমাদের বিশ্বাস আরিফের মতো করে অনেকের জীবন আরিফের মতো হতে পারত সেই জীবন অনেকেরই হবে না আজকের এই যাহা বলিব সত্য বলিব শোনার পরে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরে আসবো। আপনারা চলে আসতে পারেন আরিফকে দেখার জন্য আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতির পরেই ফিরে আসছি, সাথেই থাকুন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
এতক্ষণ যারা আরিফকে শুনলেন তারা বিভিন্ন রকমের কমেন্টস করেছেন আমাদের ফেসবুকে এবং SMS জানিয়ে। প্রিয় শ্রোতা, আমরা দুই একটি কমেন্টস আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি। শিমু লিখেছে, আরিফের শেষটা আরো করুণ হতে পারত কিন্তু তা হয়নি, আরিফ নিজেকে ভাগ্যবান মনে করতে পারে। অমি লিখেছে, আরিফের জীবনটা মনে হচ্ছে রোমাঞ্চকর একটা জার্নি কিন্তু এটা কারোর জন্যই কাম্য নয়। তানজিল লিখেছে, আরিফের ফেলে আসা জীবনটা এখনো চোখের সামনে ভাসছে। রাশেদ লিখেছে, আরিফের জীবন নিয়ে একটা ছবি বানানো যেতে পারে। বাইজিদ লিখেছে, আমরা বিভিন্ন স্টেশনে যে টোকাইদের দেখতে পাই তাদেরও থাকতে পারে আরিফের মতো জীবন ইতিহাস। মেহজাবিন লিখেছে, এত ক্ষত আরিফের জীবনের কথাগুলো শুনে এক্সাইটেড হচ্ছিলাম, আবার হাসিও পাচ্ছিল এবং একই সাথে কষ্টও লাগছিল। নাদিরা লিখেছে, আরিফ যে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে এসছে তাতে ভালো লাগছে, নয়তো বা এই আরিফই হয়ে উঠত ভবিষ্যতের শীর্ষ কোন সন্ত্রাসী কিংবা অপরাধী। কথা লিখেছে, আরিফের জন্য তার বাবা যে শাস্তি পেয়েছে তা খুবই দুঃখজনক। এবং প্রিয় শ্রোতা, অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে, সেই কমেন্টসগুলো যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন, একই সাথে আরিফকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের JBSB অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা প্রতি পর্বেই বলে থাকি যে এখানে সত্যের আসনে এসে বসেন এরকম সুযোগ অনেকের নাও হতে পারে, কিন্তু ভুল এবং অপরাধ স্বীকার করার জন্য সবার জন্য দ্বার উন্মুক্ত রয়েছে। সেটা হতে পারে ইমেইলের মাধ্যমে, সেটা হতে পারে চিঠির মাধ্যমে। চিঠি যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে আমাদের চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে, প্রথমে আমাদের অনুষ্ঠানের নামটি লিখবেন, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। যদি আপনি আমাদেরকে মেইল করতে চান সেক্ষেত্রে মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলি, jbsb8920@gmail.com। এই সপ্তাহে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন ইমেইলের মাধ্যমে শাহাদত। আমরা শাহাদতের চিঠিটি বা অপরাধটি এই মুহূর্তে আরজি সুমনের কণ্ঠে শুনব, চলুন আমরা শুনে আসি।
যাহা বলিব সত্য বলিব।
আমি শাহাদাত, এখনো লেখাপড়া করছি। আমি যখন ক্লাস 8-9 পড়তাম তখন একটা অপরাধ করি। আমার মা ঘরে একটি জায়গাতে টাকা রাখত, কিন্তু মা টাকাগুলো গুনে রাখত না। সেই সুযোগে আমি মাঝে মাঝে সেখান থেকে টাকা চুরি করতাম। মা গুনে রাখত না বলে টেরও পেত না। তখন 500 টাকার একটা নোট নিজের কাছে রাখলে খুব ভালো লাগত, নিজেকে খুব বড় মনে হতো, তাই 500 টাকার নোটই বেশি চুরি করতাম। এভাবে অনেক টাকা চুরি করেছি। কখনো না জেনে মায়ের ঔষধের টাকাও চুরি করেছি। সেই ঔষধ না কিনতে পেরে মা অনেকদিন অসুস্থ ছিল। এখন সে কথাগুলো ভাবলে খুবই কষ্ট হয়। আমার মা আমাকে এত ভালোবাসত, আর আমি কি করলাম তার সাথে? ভেবেছিলাম মাকে কথাগুলো বলবো, কিন্তু সাহস হয়নি। তবে এখন আর আমি এ কাজ করি না, এমনকি আর কোনোদিন এমন কাজ করব না যে মায়ের মনে কোনো কষ্ট পায়। নিজের মধ্যে কষ্টটা চেপে না রাখতে পেরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা শুনেছেন তারা আর কোনোদিন আমার মতো ভুল করবেন না। ধন্যবাদ জেবিএসবির সবাইকে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ শাহাদাত। আমরা বিলিভ করি আপনার মতো উপলব্ধি সমাজের আরো মানুষের হোক, তাহলে এই যে অপরাধটি, এই যে ভুলটি আপনি স্বীকার করেছেন, সেটি অনেকেরই হবে না। প্রিয় শ্রোতা, শেষ করতে চাই আজকের মতো যাহা বলিব সত্য বলিব। পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব মঞ্চের, এবং শেষ করার আগে আপনাদেরকে শুধু বলতে চাই একই কথা, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। যারা অপরাধ করছেন তাদের জীবনে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, তারাও সমাজে অনেক অনেক ভালো কাজ করেন। ভুল এবং অপরাধকে আমরা যাহা বলিব সত্য বলিবতে এমন ভাবে তুলে ধরছি যাতে করে আপনি সেই ভুল এবং অপরাধের দিকে না যান, যাতে করে মানুষ জানতে পারে ভুল এবং অপরাধ কিসে সৃষ্টি হয় এবং সেই ভুল এবং অপরাধের পরিণতি আসলে কি। আমরা বিশ্বাস করি এ থেকে আপনি সচেতন হবেন। যদি একজন মানুষের অপরাধ করার প্রবণতাও যাহা বলিব সত্য বলিব শুনে কমে যায়, তাহলে সেটাকে আমরা মনে করব আমাদের অনুষ্ঠানের জন্য অনেক বড় একটি সাকসেস। শেষ করতে চাই আজকের মতো যাহা বলিব সত্য বলিব। আগামী পর্বে আরজে কিবরিয়া, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে আরো একজন বন্ধু চলে আসবে সত্যের আসনে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন, এবিসি রেডিওর সাথে থাকুন, এবং স্পেশালি থ্যাঙ্কস টু হ্যালো 8920 টিম সার্বিক সহযোগিতার জন্য। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.